exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment.
Welcome,
welcome to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/tfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে দেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজে কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং এখন থেকে শুরু করে রাত দুটো অবধি আপনার সঙ্গে আমরা থাকবো। আর এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি কোনো কমেন্টস করতে চান, যদি কিছু বলতে চান আমাদেরকে, তাহলে চলে আসতে হবে আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। এছাড়াও আমার পার্সোনাল পেজ রয়েছে, সে ঠিকানাও বলে দেবো। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনি ডাউনলোড করে শুনতে পারবেন কিংবা ওখান থেকে সরাসরি শুনতে পারবেন। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। ঢাকা এফএম 90.4 নামে সার্চ দিলেই আপনি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এছাড়া এই অনুষ্ঠানের ভিডিও ক্লিপস, মানে এই অনুষ্ঠানে যারা রয়েছেন অতিথি এবং কীভাবে আমরা এখানে কথা বলছি ইন ডিটেল, যদি ভিডিওতে দেখতে চান, আমরা ভিডিও ফর্মটি পাবলিশ করি আমার পার্সোনাল পেজে www.youtube.com/rjkibriaFM, RJKEBRIAFM। এই পেজটিতে গেলে আপনি পেয়ে যাবেন ভিডিও, আজকের অনুষ্ঠানের ভিডিও। ওকে, সো অনুষ্ঠান শুরুই করে ফেললাম, একটু আপনাদের সঙ্গে পরিচিত হই যারা আছেন আমার সঙ্গে, পুরো একটা ফ্যামিলি আছে ইনফ্যাক্ট। প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ।
জি, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন।
জসিমউদ্দিন, আপনার বাম পাশে যিনি আছেন উনি আপনার স্ত্রী?
জি, আমার স্ত্রী।
আপনার নামটা একটু বলেন।
আয়েশা।
আয়েশা, আচ্ছা। বৈবাহিক সংসার কত বছরের, মানে এভাবে প্রশ্ন করাটা ঠিক হলো না, আসলে সংসার করছেন কত বছর যাবত?
আমি 2006 বিয়ে করেছি।
2006 সালে বিয়ে করেছেন, তার মানে 12 বছর এক যুগ পার করলেন আপনি সংসার জীবনে। ঠিক আছে, আপনাদের একটা কন্যাও আছে ছোট এবং সে স্টুডিওতে বসে আছে। একটাই ছেলে মেয়ে নাকি আরো আছে? একটাই মেয়ে। কত বছর বয়স ওর?
ওনার বয়স হলো 9।
9 বছর বয়স। ভিডিওতে দেখা যাবে প্রিয় শ্রোতা, আমরা একটু আগেই ভিডিওটা পাবলিশ করেছি আজকের এই অনুষ্ঠানের এবং মাঝে মাঝে বলে দেবো চ্যানেলটির ঠিকানা। তো আজকের এই জীবন গল্পটা শুধু শুরুতেই একটা কথা বলতে চাই, সবার জন্য শোনা অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় এই কারণে বলছি যে আমাদের জীবনে এত এত ফ্রাস্ট্রেশন, বিশেষ করে এই অনুষ্ঠানগুলো শুনলে অনেকেই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যান, আবার অনেক বেশি কষ্ট থেকে অনেককেই হালকা করে ফেলে। কারণ তারা ভাবতে শেখেন যে আমি তো ভেবেছিলাম যে আমিই বোধহয় একা পৃথিবীতে দুঃখী মানুষ, দেখি আমার চেয়ে অনেক দুঃখের মানুষ আছেন। কিন্তু ওই ট্র্যাক থেকে আজকের এই জীবন গল্পটা একটু আলাদা হবে এবং কি হবে সেটা আমি আগে থেকেই বলবো না। ধৈর্য ধরে যদি শোনেন রাত দুটো পর্যন্ত, এমনও হতে পারে কালকে থেকে আপনার জীবনটা পাল্টে ফেলার জন্য যেই উৎসাহ দরকার হয়, যে উদ্দীপনা দরকার হয় সেটা আপনি পেয়ে যাবেন, এতটুকু শুধু আপনাকে বলতে পারি। ওকে, তো চলুন শুরু করি। জসিম ভাই, আপনি যেখান থেকে বলতে চান যেভাবে বলতে চান।
জি, আমি আমার মায়ের থেকে শুরু করতে চাই।
তার আগে একটু বলেন তো আপনার জেলা কোথায়?
আমার জেলা হলো বরিশাল।
বরিশাল,
হ্যাঁ, থানা উজুরপুর, গ্রাম সাতলা।
আপনার এই ভিডিওটা আমরা যদি ফেসবুকে পাবলিশ করি বা আপনাকে দেখাই, আপনার কোনো আপত্তি নাই তো?
না, কোনো আপত্তি নেই।
আচ্ছা, ঠিক আছে, বলুন। তার আগে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি আজকে যে কথাগুলো এখানে বলতে যাবেন লম্বা একটা সময় জুড়ে, এই বিষয়গুলো কি আপনার স্ত্রী কন্যা এরা কি জানে? পুরোটুকু জানে?
মোটামুটি জানে।
মোটামুটি জানে,
জি।
আচ্ছা, ঠিক আছে, চলুন শুরু করুন।
আমার মা যখন আমার বাবার সাথে বিয়ে হয়, তো আমার মা ছিল অনেক গরিব, আর আমার বাবা ছিল অনেক ধনী, মানে আমার দাদা। তো আমার দাদা অনেক ধনী, আমার মা হলো গরিব। পদ্মা রাস্তার উপরে আমার নানা একটা ঘর উড়িয়ে থাকতো তালের পাতা দিয়া। তো তখন আমার বাবা আমার মাকে পছন্দ করে, পছন্দ করার পরে আমার নানাকে বলে, নানাকে বলার পরে নানা করে না দিব না, তোমরা তো অনেক বড় লোক, তোমাদের সাথে তো আমাদের সাথে চলে না। এক কথা বলতে গেলে আমাদের আমার যে দাদা, উনি যে এত বড় লোক, আমাদের এলাকার ভিতরে এত নামী লোক, এত দামি লোক আর কেউ ছিল না, একজনই। ও যে তার মাঝে তো আমার দুই দাদা, তো আমার দাদা হলো বড়। তো তারপর আমার বাপে কইল না আমি নিবই। পরে যাই হোক, আমার মাকে এক প্রকার জোর করে নিচ্ছে, নেয়ার এক বছর পরে আমি হই। তখন হইলো 88 বন্যা, তখন আমার বয়স হলো 13 দিন। তখন আমার বাবা ঢাকায় থাকতো, ঢাকায় থাকতো বলে ঢাকার থেকে দেশে গেছে। তো ঢাকা থাকা অবস্থায় আমার বাবা টেম্পু চালাইতো, তো ওনার হাতের থেকে টেম্পুটা হারাই গেছে। হারাই যাওয়ার পরে যখন আমার বাবা,
দাঁড়ান, আমার এখানে একটা সন্দেহ আসছে, সেটা হচ্ছে আপনার বাবা বা এত বড় লোক আপনার দাদা, কিন্তু বাবা টেম্পু চালাচ্ছে কেন ঢাকা শহরে এসে?
আমার বাবা একটু অন্য টাইপের আসছিল।
আচ্ছা,
মানে সে তাদের সংসার থেকে একটু আলাদা, মানে নিজের পার্সোনাল থেকে কিছু করতে চাইছিল আমার মায়ের জন্য।
আচ্ছা, মানে বিষয়টা এরকম যে আপনার মাকে বিয়ে করার পর আপনার দাদা আলাদা করে দিয়েছিল বা এরকম কোনো কিছু কি, নাকি নিজে থেকেই একটু আলাদা হয়ে যাচ্ছিল?
আমার দাদা তখন জানে না, কিছুদিন পরে জানছে
এই টেম্পো চালায় ঢাকা শহরে এসে,
তার কিছুদিন পরে জানছে।
আচ্ছা আচ্ছা, ওকে। তারপর
তখন আমার বাবা যখন টেম্পো চালাইয়া টাকা পয়সা আমার মাকে দেয়, এভাবেই চলতে আসছে। তো এক প্রকার যখন আল্লাহ ওই টেম্পুটা হারাই গেল, হারাই যাওয়ার পরে ঢাকার থেকে ওই টেম্পুর যে মালিক উনি দেশে গেছে। দেশে যাওয়ার পর আল্লাহ আমার দাদার কাছে যখন বলছে, বলার পর আমার দাদা তো আবার অনেক মেজাজি লোক আছিল, পরে আমার বাবাকে ঘরের আড়ার সাথে বাইন দেয়া ঝুলাইয়া পিটাইছে।
আপনার বাবাকে?
হ্যাঁ।
কয় ভাই ছিল আপনার বাবারা?
আমার বাপসা ছড়াইল 5 ভাই।
5 ভাই, ওকে।
আমার বাবাই মাইজা। তো তখন পিড়ানোর পরে মারি খাইছে, মারি খাওয়ার পরে আমাদের ওখান দিয়ে আবার লঞ্চ চলতো নদী দিয়া, উনি যাইতে আসছে। তখন আমাদের ঘর তো আবার ওই অবদা রাস্তার উপরে, তখন আমার মাকে লঞ্চ থেকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বললো নদীলা আমি ঢাকা যাইতে আসছি, ঢাকা যাইয়া একটা বাসা নিয়া পরে আল্লাহ জসিমদার তোরে নিয়ে যাবো।
কে বলেছে এটা?
আমার বাবা বললো লঞ্চ থেকে ডাক দিয়ে। ছোট নদী তো,
জি,
ডাক শোনা গেছে। পরে আসলো, আসার পরে তো আর কোনো খোঁজ নাই, আজও খোঁজ নেই, কালও খোঁজ নেই, আজকে 30 বছর।
মানে কি
আজ পর্যন্ত কোনো তার খোঁজ পাই নাই।
ঢাকা এসেছিল নাকি বাড়িতে যাওয়ার পর?
ঢাকা আসছিল, কিন্তু ঢাকা আসার পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আজও পর্যন্ত খোঁজ নাই।
কি হয়েছে হয়েছে কিচ্ছু জানেন না?
না, কিচ্ছু জানি না। তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক কবিরাজ অনেকখানে যাওয়া হয়েছে, কোথাও পাইনি। আমার দাদা তো দিয়েও গেছে, কোথাও পাইনি। আমার দাদি মারা গেছে আমার বাপের শোকে, যে ছেলেটা আজও পর্যন্ত খবর নাই। শোকে আমার দাদি মারা গেল।
মানে আপনার বাবা ওই রকম অবস্থায় ঢাকাতে আসার পরে পুরোপুরি নিখোঁজ হয়ে যায়?
হ্যাঁ, নিখোঁজ। পরের থেকে আজও পর্যন্ত খবর নাই। তখন যখন আমার 3 বছর বয়স হয়ে গেল, তখন আমার মা ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে এসে অলওয়েজ গেটে আমার মা একটা চাকরি নিল গার্মেন্টসে, হেল্পারে।
আচ্ছা আচ্ছা।
বেতন ধরলো তার 300 টাকা বেতন। তো 300 টাকা বেতন ধরলো, তখন মা আমার চাকরি করে, আর আমার খালা থাকতো 7 তলা ওই বস্তিতে, খালা খালু এরা থাকতো। পরে ওই 7 তলা বস্তিতে থাকতো, ওই বাজারে আমার একটা দোকান আসছিল।
জি,
বাজারে একটা দোকান আসছিল। দোকান থাকার পরে ওই দোকানে যখন মার ছুটি হইতো, ছুটি হওয়ার পরে খালার মা একসাথে বাজারে যাইতো, ওই বাজারে আবার আমার খালুর একটা দোকান আছিল, শুটকির দোকান।
জি,
7 তলা বস্তিতে যে বাজার আসছিল, একটাই দোকান আসছিল ওই বস্তিতে।
আচ্ছা,
শুটকির দোকান। তখন আমার মায়ের ওইখানে একটা দোকানদার পছন্দ করে, পছন্দ করার পরে যখন আমার খালুরে বলল যে তোমার কি লাগে, তখন আমার খালু বলল যে তো আমার জেট্টোস, তখন বলল যে তোমার জেট্টোস শুনে আমার পছন্দ হচ্ছে। তখন আমার খালু সবকিছু ব্যাংকে ছুড়ে বলল যে ওর আরেকখানে বিয়ে হয়েছিল, ওর একটা ছেলে আছে 3 বছর বয়স। আমার খালু আর খালা নানিরে বলল, নানিরে বলার পরে তখন তো আমার মা অল্প বয়স, আমি 15 বছর বয়স আর কি মার হয়েছি অল্প বয়স, তখন আমার খালু আর খালা ওনার সাথে বিয়ে দিয়ে দেয়।
মানে আপনার মার সেকেন্ড বিয়ে?
হ্যাঁ আমার মার সেকেন্ড।
তখন আপনার বয়স কত?
তখন আমার 3 বছর বয়স।
3 বছর বয়স, মনে থাকার কথা না, হালকা হালকা হয়তো কিছু মনে আছে।
হ্যাঁ, পরে যখন বিয়ে দিয়ে দেয় তখন আমি তো আমার নানা নানির কাছেই থাকি। তখন এলাকার থেকে অনেকে বলে যে তুই, আমার নানিকে বলে যে তুই ওর যে পালতে আসোস বাপ ছাড়া মা ছাড়া ফলাফল তো অনেক খারাপ হয়, তোরা তো কোনোদিন দেখবে না, আমার নানিকে বলতে আস আর কি। তখন আমার নানি বলল যে না দেখলে না দেখুক, আমার তো মেয়ের ছেলে আর আমার তো নাতি, ওরে তো আমার দেখতে হবে। তখন তো আমার নানি না ঠিক মতন খাবার পাইতো না, তো শাপলা ফুল আছে না শাপলা, ওই শাপলা একটা ঢ্যাপ হয়,
শাপলা ফুলের বিচি যেটাকে বলে।
হ্যাঁ হ্যাঁ, তো নানি ওই ঢ্যাপটা তুলে ওইটা ফাড়তো, ভাইরা ওই ঢ্যাপের থেকে যে বিচি গুলো বাইর হইতো ওইটা শুকাইতো,
শুকায় ওটা ভাজলে একটা মুড়ির মতো হয় বা কই
না, ওটা শুকানোর পরে ওটা যখন শক্ত হয়ে যেত ওইটা দিয়ে নানি ভাত দেখাইতো,
ভাত রান্না করা যায়। হ্যাঁ
হ্যাঁ, এভাবে চলছে, অনেক গরিব, মানে তারা এক বেলা খাইতে পারলে 3 বেলা খাইতে পারে নাই, এরকম গরিব আসছিল। একদিন খাইছে, আরেকদিন দেখা গেছে না খেয়ে রয়েছে, আবার শাক শুধু দেখা গেছে সেদ্ধ কইরা লবণও ছিল না। আমার মা বলছে যে লবণ নাই, শুধু সেদ্ধ কইরা শাক খাইছে, এত খারাপ অবস্থা আছে। তখন তো আমার 3 বছর বয়স, এরকম করতে করতে এরকম ছিলাম, থাকতে থাকতে আমার 7 বছর বয়স হয়ে গেল। 7 বছর বয়স হলো, কিন্তু আমার নানা ঠিক মতন কাজ করতো না। নানি জমিতে মানুষের কিষাণ দিত, যেটা আমাদের দেশে বলা হয় আর কি কিষাণ, ঢাকা শহর যেটা বলা হয় আর কি কামলা, তো কিষাণ দিত, কিষাণ দিয়ে দিয়ে এভাবে চলতো। আর নানা খালি জায়গায় জায়গায় ঋণ হইতো, তো এভাবে চলতো, ঋণ হইতো, নানি এবারে ঋণ দিত, এই কারণে নানি তেমন আর টাকাইতে পারতো না। তো নানি আবার নানা আবার নানা নানিরে খুব মারতো, ওই যে ঋণ হইতো এগুলো যদি নানি বলতো নানিরা খুব মারতো, আমার খুব খারাপ লাগতো, আর ঠিক মতো খাইতেও পারতাম না। তখন আমি অনেক চলচলা ছিলাম, স্কুলে তো যাইতে পাই নাই, রাস্তাঘাটে চলাফেরা করি, আবার এই মাস্টারে দৌড়ি, অনেক চলচলা ছিলাম। তো একদিনকে আমি এগুলো দেখে আমার খুব খারাপ লাগলো, পরে আমি কই কি করা যায়, আমি তো না খেয়ে আমার ভালো লাগে না, কিভাবে আমি মানে কি করব, কিছুই ভালো লাগতেছে না। তখন আমি কচুর লতি উড়াই, তো কচুর লতি উড়াইতেছি, লতি উড়াইয়া ছোট ছোট মোটা বানতাম, আধা কেজি করে একটা মোটা হইতো, এরকম বানতাম, দেবেন দিয়া আমি বাজারে বাজারে বিক্রি করতাম।
আচ্ছা,
বাজারে বাজারে বিক্রি করতাম, ডেলি 4 টাকা 5 টাকা এরকম বেচতাম। তখন তো চালের দাম আসছিল কম, চালের দাম আসছিল 3 টাকা কেজি, সব কিছুই কম আসছিল। তো আমি ওই 4 টাকা 5 টাকা বেচতে দেখা গেছে একদিনকে 1 কেজি চাল আনছি, আর একদিনকে দেখা গেছে একটু তেল আনছি, আর একদিনকে দেখা গেছে একটু লবণ আসছি, এভাবে চলতে আসছে। এখন মোটামুটি আমি 2 বেলা খাইতে পারতে আসছি। তো এভাবে লতি উড়াইতে 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 প্রায় 2 বছর আমি লতি উড়াই। তো এই লতি যে বিক্রি করতে যাই, আমার চাচারাই আমার কাছ থেকে লতি কিনে নিয়ে যেত,
আপন চাচা।
তো
মানে লতি কিন্তু আপন চাচারা?
জি, আমার আপন চাচা আমার কাছ থেকে লতি কিনতে লেত বাজারের থেকে, লোতে কিনে নিয়ে যেত। তো এইভাবে অনেকদিন চলে, যখন আমার বয়স 9 বছর হয়ে গেল তখন আমি এই লোতে উড়াই তুড়াইতে এলাকার ভিতরে আর কোনো লোতেই নাই, কচু গাছে যে লতিটা হয়, তো এলাকার ভিতরে লতি নেই। এখন আমি আর কি করব, এখন লতিও পাইতে আসছি না, এখন আবার আগের মতন আমার মানে 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, এভাবে আর কি চলতে আসছে। পরে আমি অনেক কষ্ট করিয়া লতিমতি আবার অনেকদিন উঠাইয়া টাকা জমাইলাম, টাকা জমাইয়া তখন বাদামের কেজি চলে হইলো আপনার 16 টাকা 10 টাকা 12 টাকা কেজি চলে, তখন আমি বাদাম কিনলাম। 20 টাকা দিয়া আমি 1 কেজি বাদাম কিনলাম। বাদাম কিনে আমি বাড়িতে এসে বাঁচছি ভাই যা, এটা আমি আবার লঞ্চে লঞ্চে বিক্রি করতাম 60 টাকা শ, 100 গ্রাম বাদাম 60 টাকা, 40 টাকা কেজি। তো 1 কেজি বাদাম বাজার পরে আমার 750 গ্রাম হয়েছে, তো আমি 30 টাকা বিক্রি করলাম। বাদাম কিনছিলাম হলো আপনার 14 টাকা দিয়ে 1 কেজি,
জি।
তো ওই দিনকে আমার 16 টাকা ব্যবসা হয়েছে। পরের দিনকে আমি আবার কিনলাম হলো আপনার 2 কেজি। এরকম কিনতে কিনতে আমি 1 বছর বরিশাল লঞ্চ লঞ্চ বাদাম এই বিক্রি করলাম, বাদাম বেচলাম, ঝালমুড়ি বেচলাম।
মানে এই সময়ের মধ্যে লেখাপড়ার ল নাই?
না,
মানে আপনি স্কুলে জানি নেই?
না,
আপনাকে স্কুলে পাঠাচ্ছে না।
স্কুলে কে পাঠাবে আর কে লেখাপড়া আমার করাবে, কে খরচ দিবে?
আচ্ছা,
তো আমি বাদাম বিক্রি করতে আসছি, তো তখন আমার 9 বছর বয়স চলে। 9 বছর বয়সে আমি যখন বাদাম বিক্রি করা শুরু করলাম, বাদাম বিক্রি করতে করতে আমার 1 বছর হইলো, তখন আবার নানা নানি বরিশাল থেকে চলে যায় গোপালগঞ্জ কোটালীপাড়া।
আচ্ছা,
আমার নানার অরিজিনাল বাড়ি হলো কোটালীপাড়া, ওই তখন বরিশাল এসে আর কি অবদারাস্তর উপর ছিল।
আচ্ছা,
তখন যখন চলে যায়, যাওয়ার পরে ওখানে যখন গেলাম, যাওয়ার পরে আমি জমিতে কাজ করি।
আচ্ছা,
জমিতে কাজ করি, সকালবেলা যাইতাম আমার বড় মামার লাগে, যাইয়া সারাদিন জমিতে কাজ করতাম, সারাদিন জমিতে কাজ করতাম। আবার গরু আসছিল, ওই সন্ধ্যার সময় গরু লেগে ঘাস কেটে নিয়ে আসতাম। এভাবেই চলতে আছে, তো এভাবে চলতে আছে, এভাবে থাকতে আছে। এখন মোটামুটি খাবার পাইতে আসছি, জমি খেত করতে আসছি, মামার দেশে মামারা গেছে। তখন এক সময় মামারা দেশের থেকে ঢাকা এসে বললো, দুই মামা।
আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকের এই জীবন গল্প আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। মানে যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, মানে কত ভয়ানক রকমের নাটকীয় হতে পারে আজকের এই জীবন গল্প, আপনি ইমাজিনও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। শুধু শৈশবে আছি আমরা। আমি আজকে এমন একজন মানুষকে এখানে উপস্থাপন করছি, হি ইজ আ হিরো, আমি ডেফিনেটলি বলবো, আনডাউটেবলি, মানে সন্দেহাতীতভাবে। কেন বলছি, আপনারা যারা শৈশবে আছেন এবং আশা করছি আজকে ঘুম কামাই হলেও রাত 2 পর্যন্ত জেগে থেকে আমার সঙ্গে এই ভদ্রলোকের জীবন গল্পটা আপনারা শুনবেন, কজ আমি বিলিভ করি যারা মনোযোগ দিয়ে আজকের এই জীবন গল্পটা শুনবে তাদের মধ্যে অনেকেরই হয়তো কালকে থেকে জীবন পাল্টে যাবে, এবং এটা আমার বিশ্বাস। আমি ছোট্ট একটা বিরতি নেব, বিরতি নেবার আগে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আর আজকের এই যে ভদ্রলোক তার পরিবার সহ এখানে আছেন স্টুডিওতে, এই অনুষ্ঠানটি যদি আপনারা ভিডিও দেখতে চান যে উনি আসলে কথা বলছেন, এটার ভিডিওটা আমি আপলোড করছি আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriaefm। rjkibriaefm বানানটা হচ্ছে RJKEBRIAFM, ঠিক আছে, RJKibria, কিবরিয়া বানান কিন্তু KEB, RJKibriaFM, RJKEBRIAFM, এটা দিয়ে খোঁজ করলে আপনি কিবরিয়া আরজে নামে একটা চ্যানেল পাবেন, ওখানে আজকের অনুষ্ঠানের ছোট্ট ভিডিও ক্লিপস আপলোড করা হয়েছে, আপনারা ওখানে গেলে এই ভদ্রলোককে দেখতে পারবেন। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo.
প্রিয় শ্রোতা আরও একবার স্বাগত, আপনারা শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, উইথ মি আরজি কিবরিয়া, ঢাকা এফএম 90.4-এ। আমি কথা না বাড়িয়ে যিনি আজকের গেস্ট রয়েছেন জসিম, তার কাছে আবারও ফিরতে চাই। জি বলুন, তারপর কি হলো?
তো এভাবে ভালো চলতে আসছে, জমিতে কাজ করি, দুই মামা। পরে এক সময় মামা দুইজন ঢাকা চলে আসলো, ছোটো মামা আর বড় মামা। ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে এই সাততলা, মহাখালী সাততলায় তারা বাসা নিচ্ছে। তো ছোট মামা ঝালমুড়ি বিক্রি করে আর বড় মামা গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি করে। বড় মামা আবার এসএসসি পাস করছে।
তখন আপনার বয়স কত?
9, 9.5 চলে।
ওই সময় আপনি ঢাকায় আসলেন?
ওই সময় আমার মামারা ঢাকায় আসছে।
মানে আপনি তখন বাড়িতেই?
আমি বাড়িতে।
আচ্ছা,
মামারা ঢাকা যখন আসলো, আসার পরে ছোট মামায় ঝালমুড়ি বিক্রি করে আর বড় মামায় গার্মেন্টসে চাকরি করে। তো চাকরি করে আমি একটু শুনলাম, তো 98-তে একটা বন্যা হয়েছে। 98 বন্যা হয়েছে, ওই বন্যাতে আমাদের বাড়িঘর সব কিছুই তোলাই গেছে। তোলাই যাওয়ার পরে আমাদের যে বাড়িতে যে উঠান আছে, সেই উঠানের উপর আমরা জাল পাইতে মাছ ধরছি, মাছ ধরে ধরে খাইতাম। তো এই বন্যার সময় একদিন কা নানি আর নানায় ঝগড়া লাগলো। ঝগড়া লাগার পরে নানায় নানিরে ইচ্ছা মতন মারলো আমার সামনে। তো মারার পরে নানি অজ্ঞান হইয়া দাঁতি লেগে গেছে। তার 4 ঘন্টার পরে নানির হুশ আইসে। হুশ হওয়ার পরে আমার তো এগুলো ভাল লাগে না, যে নানায় কি এর লেগে তোমার এত মারে, আর তুমি কি এর লেগে তোমায় খাও, কি এর লেগে এমন করতে আসছে, আমার এগুলো ভাল লাগে না। পরে আমি নানিরে কইলাম, নানি আমি বাদাম বেচছি, তুমি আমার কটা টেকা দাও। পরে নানি এবার ওনার কাছে 100 টাকা ছিল, তখন 20 টাকা কেজি বাদাম।
জি।
তো আমি 100 টাকা নিয়ে আমি কোটালিপাড়া গেলাম, তখন আমি গোপালগঞ্জ আর কি থাকি।
আচ্ছা,
কোটালিপাড়া গেলাম। কোটালিপাড়া যাই আমি 5 কেজি বাদাম কিনলাম। 5 কেজি বাদাম কিনে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা ওই বাদামটা ভাজলাম, ভাইজা। পরে আমি নানি কই, ঠিক আছে আমি তাহলে বাদাম বিক্রি করে আহি। এই বিক্রি করার কথা কইয়া আমি তো জিন্দিগি তো ঢাকা আসি নাই। বিক্রি করার কথা কইয়া আমি আইসা বড় লঞ্চে উঠছি, বরিশাল আইসা। বড় লঞ্চে বাদাম বিক্রি করতে করতে আমি সদরঘাট চলে আসছি।
বাদাম বিক্রি করলে কেউ পয়সাও চায় না, ভাড়াও চায় না?
না, আমি তোরজিলে এইটাই বেচা কিনা করি, ব্যবসায়িক। তো বাদাম বিক্রি করতে করতে আমি সদরঘাট চলে আসছি। সদরঘাট আইসিয়া নাম সিনামার পর যখন আমি রাস্তায় উঠলাম, এখন এই রিক্সা লাগিয়া আমি কোন দিকে যাবো আমি কোনো দিক দিশা পাই না। গাড়ি ওদিক থেকে আসে, এদিক থেকে আসে, আমি কোন দিকে যাবো? এখন দৌড় দিলেও যদি আমি গাড়িতে আমি যদি অ্যাক্সিডেন্ট হই, আমি দৌড়ও দিই না। আমি অনেকক্ষণ দাঁড়াই থেকে আমি কান্দা শুরু করছি। যখন কান্দতে আসছি তখন এক মুরব্বী চাচা, উনি আমার কয়, বাবা তুমি কান্দো কেন? আমি কই, কাকা আমি তো মহাখালী সাততলা যাব, আমি তো চিনি না। কয়, তুমি তো মহাখালীতেই আসছো, আমি কই সাততলা যাব কোন দিক দিয়ে আমি চিনি না। পরে আমারে চাচা দেখা দিল যে এই যে পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এদিকে যাও। তা আমি কইলাম আমি তো রোড পাড়াইতে যাই না। পরে ওই চাচা আমারে রোড পার করে একটা রিক্সা উড়াই দিল, 2 টাকা ভাড়া দিল, আমি মহাখালী সাততলায় নামলাম। তখন আমার কাছে প্রায় 150 টাকার মতন।
জি।
কিন্তু আইসা নামছি, এখন আমি তো কোনো বাসা বাড়ি কিছু চিনি না, মামাই কোন জায়গায় থাকে কিছুই জানি না। তাই আমি সাততলা ওই যে মেডিকেলটা আসছে, মেডিকেলের ওইখানে বসে রয়েছি। সকাল 10টার দিকে আসছে, আমি বেলা 4টা পর্যন্ত বসে রয়েছি, মামারে তো দেখি না। আমি কিছু খাইও না, যে আমি যে খাবো, যদি আমার টাকা খাইয়ে যদি শেষ করে ফেলাই, তা যদি আমার বাড়ি যাওয়া লাগে আমি কিভাবে যাবো? এই কারণে আমি কিছু খাইও না, আমি বসে আই রয়েছি। তো তখন 5টার দিকে দেখি আমার ছোট মামা ঝালমুড়ির বল মাথায় নিয়ে আসতে আসছে। পর আমি উঠে দৌড়ে দিয়ে মামারে ধরছি। যখন ধরছি, ধরার পরে মামায় কইতে আসছে, কিরে তুই করতে গেলি? পরে গেলাম আমি বাইরের থেকে আসছি। কই, কি লেগেছিস? পরে আমি মামারে কইলাম যে এরকম নানা নানি রেখে মারে, পরে আমি এরকম করতে করতে চলে আসছি। পরে আমার মামায় বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে নানির কাছে একটা চিঠি লেখছে, চিঠিটা 4 দিন পরে দিয়ে পৌঁছেছে। পৌঁছানোর পরে এলা তারা বুঝতে পারলো যে আমি ঢাকা আসছি।
মানে আপনার মামাও ঢাকা শহরে ঝালমুড়ি বিক্রি করত?
হ্যাঁ, ছোট মামা।
আচ্ছা।
আর বড় মামা গার্মেন্টসে কোয়ালিটিতে চাকরি করত।
আচ্ছা, তারপর?
পরে আমার কয়, তাহলে তুই 4-5 দিন বেড়াই আ, তুই চলে আসা। পরে আমি কই, না আমি আর যাবো না, আমি ঠিক মতন খাওয়ানো পাই না, আর নানা নানি খালি এসে ঝগড়া করে, নানিরে খালি মারে, আমার এগুলো ভালো লাগে না, আমি আর যাবো না, আমিও আপনার লাগে ঝালমুড়ি বেচবো। তখন আমার 10 বছর ভোট চলে, 98 বন্যাতে। তখন আমি মামার সাথে ঝালমুড়ি বিক্রি করা শুরু করলাম। তো ঝালমুড়ি বিক্রি করতে 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 এভাবে মোটামুটি ভালো চলতে আছে। আমি 3 বেলা খাইতে আসছি, আমার খুব ভালো লাগতে আসছে। আমি ঝালমুড়ি বিক্রি করতে আসছি, আমার অনেক অনেক ভালো লাগতে আসছে।
10 বছর বয়সে আপনি স্কুলে যাননি?
না, আমার স্কুলে বাইন দেয় আমি কোনোদিন যাইনি।
আচ্ছা, আমি শুনি,
ধারাবাহিক
ভাবে শুনি। হ্যাঁ, সামনের দিকে যান। তারপর?
তারপর আমি মামার সাথে ঝালমুড়ি বিক্রি করি। মামা আমারে ঝালমুড়ির বল সবকিছু রেডি করে দেয়। আমি সারাদিন বিক্রি করে বিক্রি করে টাকা যা হয় আমি মামার কাছে দিয়ে দিই।
আচ্ছা,
এইভাবে 3-4 বছর বিক্রি করলাম। এই 4 বছর আর কি আমরা যে জালমুড়ি বিক্রি করলাম, যত কিছু করলাম, টাকা টাকা জমাইয়া একটা জমি কিনলো। তো টাকাটা জমাইয়া জমি কিনলো, জমি কেনার পরে ওই জমির ভিতরে মামারা আমার নামটা দিল না। তো 1.5 বিঘার মতন জমি কিনলো, আমার নামটা দিল না। তো আমি অনেক দিন পরে আমি জানতে পারি যে জমি কিনছে যে ওটার ভিতরে আমার নাম নাই।
আচ্ছা,
তো নামটা যখন নাই আমি অনেক কষ্ট লাগলো আমার, যে আমি এতদিন ধরে মামাগুলোকে জালমুড়ি বিক্রি করি। আমি তো, তারা তো আমার 7 বছর আমার পালছে, কিন্তু এখন যে আরো 7 বছর বয়স আমার প্রায় হয়ে গেল, আমি তো তাদের সাথে যত কিছুই করছি, যা টাকা কামাইছি আমি তো তাদেরকে দিয়ে দিলাম, আমি তো একটাই তো আমার নিজের লাগে আমি কিছু করলাম না। তাহলে মামারা আমার এইভাবে ঠগাইলো, আমার জমিটা কিনলো, আমার নাম রাখলো না। পরে আমি মামারা যখন বললাম, মামাই কইলো যে তোর নাম দিনে তাতে কি হয়েছে, তোর মার নাম দিচ্ছি। পরে আমি কইলাম, মার নাম দিচ্ছেন? পরে কে, হ্যাঁ। তা ঠিক আছে, মার নাম দিলার আমার কোনো সমস্যা নাই। তো এর ভিতরে বড় মামা বিয়ে করাইলো, আমার খালুই বিয়ে করাইলো।
কাকে বিয়ে করালো?
আমার খালু বিয়ে করালো তার আপন ফুফাতো বোন।
মানে বড় মামা বিয়ে করলো?
হ্যাঁ।
আচ্ছা,
বিয়ে করানোর পরে মামা নিয়ে ঢাকা নিয়ে আসলো। তার 3-4 মাস পরেই ছোট মামারে বিয়ে করাইলো, আমার খালুই করাইলো, দোনো মামারে খালুই বিয়ে করাইলো। তো দোনো মামাদের নিয়ে আসলো একটা রুমেই, 2টা চৌকি ফেলাইয়া আলাদা আলাদা আর কি থাকে। কিন্তু এখন আমি কোথায় থাকবো? আমার কয়, তুই এখন বড় হয়েছস, তুই এখন কই থাকবি থাক। আমি কই, আমি কই থাকব? পরে কয়, আমার লগে তো তোরা রাহা যাবো না। পরে আমি কইলাম, তাহলে আমি আর কি করবো, আর তুই আমার লাগে আমি ব্যবসা মানে জোগাড় করবি না। পরে কয়, ঠিক আছে তাহলে ব্যবসা আমার আলাদা করি দেন, আমি আলাদা করি আর আমি নিচে ঘুমাই। এভাবে আমার পড়ালা মামারা রাজি হইলো। রাজি হওয়ার পরে আমার মামা আলাদা ব্যবসা করে দিল, যে টাকার মাল দিত আমি ওই টাকা তারা দিয়ে দিতাম, আর আমি আমার যে ব্যবসাটা হইতো ওই ব্যবসাটার থেকে খাওয়ানোর টাকা দিয়া আমি মামার কাছে, ছোট মামার কাছে আমি 1800 টাকা জমাইলাম।
আচ্ছা,
1800 টাকা জমাইছি। পরে আমি মায়েরে খুব দেখতে মন চায়, মায়েরে তো এর ভিতরে দেখেই নেই, মায়েরে খুব মানে মিস করতে আসছি, মায়েরে দেখতে মন চায়, মামা নিরা আসলো, এই কারণে আর কি মার কথা খালি মনে হইতে আসছে। তো মায়েরা দেখতে মন চায়, আমি মামারে কইলাম, কি মামা আমার ওই টাকাটা দেন, আমি একটু মায়েরা দেখতে যাব। পরে কয়, কিসের টাকা? ছোট মামা আমার বললো, কিসের টাকা? আমি কে, আমি যে জালমুড়ি বিক্রি করলাম, আপনার কাছে যে আমি 1800 টাকা জমাইলাম, সেই টাকাটা দেন। কয়, আমার কাছে কোনো টাকা নেই, তুই আমার দ্বারা কোনো টাকার আওয়াজ নেই। পরে আমার অনেক খারাপ লাগলো যে আমি টাকা, আপন মামা, আমি টাকা জমিয়ে রাখলাম, আমার মামা টাকাটা দিবে না, আমি মার কাছে যাইতে পারবো না। তখন আমার কিছুই ভালো লাগলো না। পরে আমি ওইখান থেকে 7 তলা আসলাম, 7 তলা ওই রিক্সার গ্যারেজে আসলাম, রিক্সার গ্যারেজে আসলাম, মামার কাছ থেকে চলে আসলাম। রিক্সার গ্যারেজে আসার পরে আমি জসিম নামের একটা আর কি রিক্সার মালিক ছিল, আমি তার কাছে দিয়ে বললাম, বলার পর উনি আমার রিক্সা দিল, ডেলি 20 টাকা জমা। তখন আমি এইরকম সিকনে আসছিলাম, আমার এখন যে অবস্থা এর থেকেও সিকনে আসছিলাম। আমার মানে তখন যে ছবি দেখলাম, আমি বলবেন যে তুমি কীভাবে রিক্সা চালাইছো, ঠেলা দিলে ফিরে দিতাম, এরকম সিকনে আসছিলাম। তো আমি রিক্সা চালাই আর রিক্সার গ্যারেজে ঘুমাই, রিক্সা চালাই আর রিক্সার গ্যারেজে ঘুমাই আর হোটেলে খাই 3 বেলা। তা আমি রিক্সা যখন আমার যাত্রী উঠতো আমি টানতে পারতাম না, আমি এবারে প্রায় 1-2 মাসের মতো রিক্সা চালাইছি। রিক্সা চালাই আমি কিছু টাকা লইয়া আমি গাবতলি গেলাম, গাবতলি যাইয়া আমি ওখান থেকে গাড়ি তুললাম। আমি আমার বলছে গাড়ি নওগাঁ যাবে, নওগাঁ যাওয়ার কথা বইলা আমার রংপুর গাড়ি তুড়াইছে, পরে আমার বগুড়ানি নামাই দিচ্ছে। আমার কাছে, আমার কাছে তখন 300-400 টাকা আসছিল। তো বগুড়ানি নামাই দিচ্ছে, আমার কাছ থেকে প্রায় 200 টাকার মতন ভাড়া নিচ্ছিল, আর খাওয়া দাওয়া করছি আর অল্প কাটাকা 50-60 টাকা আমার হাতে আসছে। বগুড়া নিয়ে নামাই দিচ্ছে, আমি তো কিছুই চিনি, আমি তো যাবো নওগাঁ। পরে আমি ওখান থেকে জিগাইতে জিগাইতে একজনে গাড়িতে উড়াই দিল, আমি ওখান থেকে নওগাঁতে গেলাম। নওগাঁ যাওয়ার পরে ওখান থেকে গেলাম মার কাছে বালুডাঙ্গা, বালুডাঙ্গা থেকে গাড়ি তুললাম, ওখান থেকে কেশবপুর গেলাম, কেশবপুর যেয়ে মার কাছে গেলাম।
কত বছর পরে মাকে দেখলেন?
মার কাছে গেলাম, মা তো আমাকে তখন 3 বছর বয়সে রেখে গেল, তা আমি 14 বছর বয়সে মার কাছে গেলাম।
11 বছর পর মার কাছে গেলেন।
ওইখানে থাকি আর কৃষি জমিতে কাজ করি, তেমন একটা ইনকাম আসতে আসছে না। তখন আমার মা রাস্তায় আর কি মাটি কাটতো মহিলাদের সাথে, আমার মা রাস্তায় মাটি কাটতো, নওগাঁ জেলায় রাস্তায় মাটি কাটতো, 1500 টাকা বেতন দিত মাসে। তো আমার যে সৎবাপ, উনি আবার অনেক ভালো আর কি, আমার অনেক আদর করত। তো উনি ঠিক মতন কাজকাম তখন করতো না, একদিন কাজ করলে 5 দিন যাইতো না, এভাবে চলতো। আর তখন সে প্রচন্ড গাঞ্জা খাইতো, আমার যে সৎ বাপ আর কি বর্তমানে আছে, প্রচন্ড গাঞ্জা খাইতো আর কাজকর্ম ঠিক মতো করতো না। আর তখন ওই যে খেত খোঁজ যে করছি, ওই খেতের ভিতরে ওই মানুষের কাছ থেকে ঋণ আইন কইরা ওই খেত করা হয়েছে। তো ঋণের লেগে প্রতি মানে সপ্তাহে সপ্তাহে এসে চাপ দেয়, সুদের টাকা চায়, আবার কিস্তি এলা টাকা চায়। তো এভাবে করতে করতে মা যখন বলতো, পরে মায়ের আবার মারতো আমার এই সৎ বাপে, যে তুই এত কথা কস, মায়ের খুব মারতো। পরে আমি এগুলো দেখতাম, আমার দেখে না ভালো লাগতো না, যে কি ব্যাপার আইলাম এখান থেকে এখানে, একটু ভালো মতন থাকবো, কাজকাম করতে আসছি, আমি সকালবেলা কাজে যাই আর বিকালবেলা আসি। এভাবে আমি আবার ওই বিকালবেলা আইসে আমি আবার নওগাঁতে আবার ঝালমুড়িও বিক্রি করি, নওগাঁতে নওগাঁতে ঝালমুড়ি বিক্রি করি, আর সারাদিন আমি জমিতে কাজ করি, বিকেল বিকেল করি আমি নওগাঁতে ঝালমুড়ি বিক্রি করি, এভাবে চলতে আসছে। কিন্তু আমি যাও এত কষ্ট করতেছি তাদের লেগে, কিন্তু আমার এই সদভাবে কাজ করে না, সে ঋণ করে, ঋণ বিন করি আর ওই যে গাঞ্জা খায়, গাঞ্জা খেয়ে ভুয়া থাকে, আর মা রাস্তায় কাজ করে। তো আমি মায়ের শুনছি, মা বলছে আমার সবসময় যে মায়ের পরিবার পরিকল্পনা চাকরি করে। একদিনকে আমি কইলাম, মা আমি দেখবো আপনি কি কাজ করেন, আমার একটু লইয়া যাবেন। পরে মায়ের কইতে কইতে মায় তো নিতেছে না, পরে একদিন কে নিচ্ছে, নেওয়ার পরে দেখি মায়ের যে ওই রাস্তায় মাটি কাড়ে, আমার দেখে অনেক খারাপ লাগলো, যে আমার মা রাস্তায় মাটি কাড়ে, এত খারাপ লাগলো, মানে আমি বাসায় প্রকাশ করতে আসছি না, কি করতে আছে। পরে আমি কইলাম কি জানি তো অনেক কষ্ট করছি আমার জীবনে, তো আপনারা আমি এদিকে লইয়া যাবো, আমি মাটি কাড়তে আপনারা দেবো না। পরে আমি আমার ওই সাত বাপারে কই যে চলেন আমরা ঢাকা যাই, ঢাকা যাই আপনিও রিক্সা চালাইবেন আমিও রিক্সা চালাবো, চালাইয়া এনে ঋণ মিন যা আছে ঋণ মিন দিয়ে আমি মায়ের ঢাকা লইয়া যাবো। পরে হ্যাঁ কয়, ঠিক আছে তাহলে তোর কথা আমি রাজি যাবো। পরে সে খালি ডেট ফেলে, আজকে যাবো কালকে যাবো, এরকম করতে করতে প্রায় আরো 15 দিন চলে গেল, কিন্তু সে ঢাকা আসতে আসছে না, সে খালি গাঞ্জা খায়। পরে একদিনকে আমি তার উপরে অনেক চড় হয়ে গেলাম, দাও লইলাম যে তোর কোবাই মাইরা তুই আমি জেল খাটব, তুই কি লেগে এমন কর, আমার এই সৎ বাপেরে কইতে আসছি। পরে হ্যাঁ অনেক ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে সে আমার লাগে ঢাকা আসলো, ঢাকা আসলো, ঢাকা এসে আমরা মিরপুরে উঠলাম, মিরপুরে 1 নম্বরে উঠলাম, আর ওইখানে ওই ম্যাচ খাওয়াইতো, ম্যাচে খাইতাম আর রিক্সা চালাইতাম, কিন্তু আমি রিক্সা চালাই কিন্তু আমার ওই বাপটা রিক্সা চালায় না। সে ওই ম্যাচের ভিতরে একদিন কাজ করলে 3 দিন বসে বসে খায়, আমার টাকা খাইতে আসছে। পরে আমি কইলাম যে আপনি একটা কাজ করেন, আপনি চলে যান, আপনার আর আমার কাছে থাকা দরকার নেই, আপনি যদি কাজ কাম না করেন তাহলে ঋণ করতে শিখে দেবো। পরে হারে লই আমি আবার আইয়া পড়লাম মহাখালীতে, মহাখালী আইয়া দক্ষিণপাড়া একটা রুম লই, রুম লইয়া এখানে রিক্সা চালাই, এখানে হ্যাঁ রিক্সা চালাই আমিও রিক্সা চালাই, এরকম করতে করতে মোটামুটি আমাদের বাড়ি থেকে নওগাঁতে ঋণ মিন দিয়া মায়ের আমি ঢাকা নিয়ে আসি, মায়ের ঢাকা নিয়ে আসি। মায়ের ঢাকা যখন নিয়ে আসার পরে তখন আমি ওই ঝালমুড়ি বিক্রি করতে আসছি, ঝালমুড়ি বিক্রি করতে আসছি, বিক্রি করতে করতে আমার ঝালমুড়ি বিক্রি করা ভাল লাগে না, আমি অন্য কিছু একটা করবো। তখন আমার ওই সৎ বাপের রিক্সা চালানো বাদ দিয়া সে আবার ওই প্রাইমারি গেলে শাকসবজির খেত করা শুরু করলো। তো এখন আমাদের মোটামুটি ভালোই চলতে আসছে। পরে হঠাৎ করে গিয়া আমি ওই ঝালমুড়ি বিক্রিগুলো বাদ দিয়া আমি চাকরি নিলাম গার্মেন্টসে, গার্মেন্টসে চাকরি নিলাম, আপনার অলওয়েজ গেট ইন্টারন্যাশনাল একটা গার্মেন্টসে চাকরি নিলাম আয়রন ম্যানে। আমি তো জীবনে গার্মেন্টসে ঢুকি নাই, আয়রনও করি নাই, মানে আয়রন যখন করতে যাই তখনই আমার আঙ্গুল ফুইরা যায়। যাক আমি আয়রন করা শিখলাম, আমার বেতন দিল 1200 টাকা, আমি মাস 3-এর মতো চাকরি করলাম। চাকরি করার পরে ভিতরে আমার ওই সৎ বাপের অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠছে, তো অ্যাপেন্ডিসাইডের যখন ব্যথা উঠছে অনেক ব্যথা, সে এক প্রকার ভূমি ফিরা দিল, তার সময় হবে সেখানে নাই, পাইকে গেছে। তো তারা নিয়ে তখন আমি চলে যাই ঢাকা মেডিকেলে যাই, ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওনার তাৎক্ষণিক অপারেশন করানো হয়, অপারেশন করায়, কিন্তু অপারেশন তো ফ্রি, ঢাকা মেডিকেলে সব ফ্রি কিন্তু ওষুধ তো আর ফ্রি দেয় না, কারণ ওষুধ তো কিনতে হবে। পরে আমি আমি তো তখন ডিউটিতে, ডিউটির থেকে আসছি, আসার পর আল্লাহ মায় কইল যে এই ঘটনা, এখন কী করবি। পরে আমি কইলাম একটা ব্যবস্থা করতে আসছি, তখন আমাদের সাথে যে টাকা পয়সা যা কিছুই আসছিল 2-2500 টাকার মতন, আমরা ঢাকা মেডিকেলে ওষুধ মশুদ কিনে দিতাম, কিনে দিলাম। দেওয়ার পরে আমি ওই চাকরি করি আর সারা রাত ওনার সাথে ঢাকা মেডিকেলে থাকি, সকালবেলা আজানের সময় এসে পড়ি, এসে আমি আবার ডিউটি করি। এইটাই আমার প্রায় 7-8 দিন এভাবে চললো। তখন এক প্রকারে মানে ওষুধ কেনার আর টাকাও নাই, ওষুধ কিনবো কোথার থেকে, টাকা নাই। পরে ওনার জন্য আমি ওই দোকানে দোকানে ভিক্ষা করা শুরু করলাম আমাদের সৎ বাপের জন্য। ভিক্ষা করতে যাই মানে আমার দেখি যার কাছে টাকা চাই, হ্যাঁ সে কয় বেড়া তুই ভালো মানুষ, তুই কি এর ভিক্ষা করস। আর যখন আমি বলি যে ভাই আমার বাপে ঢাকা মেডিকেল আছে, তার ওষুধ কেনার টাকা লাগবে, টাকা নাই, আমার কিছু সাহায্য করেন, আমাকে মাফ করেন, আমি কেউ আমার টাকাও দেয় না। তারপরে এলাকার ভিতর যারা আমার চেনে, আমি ঝালমুড়ি বিক্রি করছি যে মহাখালীতে, তারা অনেক লোকে আমার টাকা টোকা দিল, যাও আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি ওনারে ওষুধ মোষুধ কিনে দিলাম, পরে নিয়ে আসলাম।
যিনি গল্প বলছেন তিনি জসিম, জসিমের স্ত্রী আছেন এবং তার কন্যাও এখানে আছেন। আর আমরা এই অনুষ্ঠানটি ভিডিও আকারে যেভাবে ধারণ করেছি খুব ছোট করে, সেটা আমি পোস্ট করেছি আমার ফেসবুক, আমার ইউটিউবে, আপনারা আসলে ওখানে দেখতে পারবেন। যে ওনাদেরকে যদি দেখতে চান, ছোট্ট করে প্রিভিউ দেওয়া আছে অনুষ্ঠানের। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriaFM, RJKEBRIAFM, ঠিক আছে। ওখানে গেলে আপনি দেখতে পাবেন আজকের এই অনুষ্ঠানের ভিডিও ক্লিপস। এবং অবশ্যই যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই অন করে নেবেন। এবং এই জন্যই অন করবেন কারণ এখানে এই সব অনুষ্ঠান, যেসব অনুষ্ঠানের ভিডিওগুলো এই এই চ্যানেলে দেয়া হবে, সেগুলো আসলেই দেখার মতো। এর আগের আপনারা জানেন যে এর আগে আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছিলেন খেয়ালি, তারও ভিডিও ক্লিপ কিন্তু এখানে আছে এবং এই অনুষ্ঠানেরও ভিডিও ক্লিপ দেওয়া হচ্ছে। এবং বুঝতেই পারছেন এগুলো খুবই রিমার্কেবল এপিসোড। সো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে বেল বাটনটা অন করে নেবেন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আবারও ফিরে আসছি আজকের গেস্টকে নিয়ে। এবং আমার কাছে মনে হচ্ছে এই যাবৎকালের অন্যতম একটা সেরা এপিসোড, জীবন গল্পের সেরা এপিসোড আজকে আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। সো প্লিজ লিসেন দিস স্টোরি কেয়ারফুলি। আমি ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। আর বিরতির আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সাথে রয়েছি, ছোট্ট একটা বিরতি। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আরও একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জসিম ও তার পরিবার এসছেন তার গল্প নিয়ে। ইনফ্যাক্ট এটা পরিবারের গল্প নাকি জসিমের গল্প বলবো আমরা, সেটা আগে থেকেই কোনো অ্যাজাম্পশনে যেতে চাই না। তবে আমি আজকের অনুষ্ঠানে শুরু থেকেই একটা কাজ করছি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আজকের এই জীবন গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এটা সাধারণত খুব বেশি ব্যতিক্রম হলে আমি কাজটা করে থাকি, যে না ধৈর্য ধরে হলেও শোনা উচিত। সো আজকের এপিসোডটা হচ্ছে এরকম একটা এপিসোড। এই এপিসোডের ভিডিও ক্লিপ আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা ওখানে আসলে এই পরিবারকে দেখতে পারবেন। এবং আমি ডেফিনেটলি শিওর যে আজকের এই গল্পটি শোনার পরে আপনাদের এই পরিবারকে দেখার ইচ্ছা হবে। সো আপনারা চলে আসুন, আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKibriaFM, RJKEBRIAFM। এই চ্যানেলটি আছে কিবরিয়া আর জে নামে। এই চ্যানেলে গিয়ে অবশ্যই যে সাবস্ক্রাইব লেখাটা আছে ওখানে অবশ্যই ক্লিক করবেন, এটা আমার সবার প্রতি রিকোয়েস্ট। ডান পাশে যে বেল বাটন বা ঘন্টা বাটনটা আছে ওটা অন করে দেবেন। এবং এতে এটাতে যে সুবিধাটা হয় সেটা হলো আমি যে কোনো কন্টেন্ট ওখানে আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা জানতে পারবেন। এবং আমি আমার কাজের বাইরে চেষ্টা করছি আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। সো প্লিজ ডু দ্যাট, এটা করুন এবং আজকের এই এপিসোডটাকে একটু অন্যরকম মাত্রায় যদি উপভোগ করতে চান, এই পরিবারকে যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে এই চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, অনেক কথাই বলে ফেললাম শুরুতে। জসীম ভাই, তো আমি আপনার কাছে আবারও যাচ্ছি। আপনি যেটা বললেন যে সৎ বাবাকে আপনি সুস্থ করলেন, এক পর্যায়ে তখন রিক্সা চালাচ্ছেন, তখন আপনি কাজ করে যাচ্ছেন, যেখানে আমি বিরতি নিয়েছিলাম, তারপর?
জি, পরে আমি ঢাকা মেডিকেল থেকে ওনারা নিয়ে আসলাম টাকা পয়সা দিয়ে। পরে আমি আবার গার্মেন্টসে ঢুকি, আয়রন ম্যানে ঢুকলাম। তো আমার খালাও ওখানে চাকরি করে, আমার মতন আয়রন ম্যান পুরা ফ্যাক্টরি থেকেও নাই। আমি যেরকম কাজে স্পট, আমি টার্গেটে টার্গেটে কাজ করতাম। আমার যাই টার্গেট নিতাম লাঞ্চের কাছ থেকে, যে আজকে ডিউটি কয় ঘন্টা, যে ডিউটি 10 ঘন্টা, 7টা পর্যন্ত চলবে। তো আমার টার্গেট কত, তো আমার টার্গেট 800। তো আমি 800 বেশি মাল যদি কইরা আগে ভাগে যদি দিয়ে চলে দিতে পারি, কয় চলে যায় তাহলে তোমার 2 ঘন্টা অবস্থান সহ তোমার হাজিরা খারাপ। তো আমি প্রতিদিন 3টায়, 2টায়, 2:30 কাজ করে আমি টার্গেটে দিয়ে চলে যেতাম।
আচ্ছা,
এবারে যাই আমি এবার ওই বাকি যে সময়টা, ওই সময়টা যে রিক্সা চালাইতাম।
আচ্ছা,
যাইতে 10টা 11টা পর্যন্ত আবার রিক্সা চালাইতাম। তো এইভাবে আমার মোটামুটি আমাদের সংসার খুব ভালো চলতে আছে।
আচ্ছা, সংসার বলতে তখন কে কে সংসার?
মানে আমার মা, আমার সৎ বাপ
এবং আপনি,
আর আমার দুই বোন।
ও, ওই সৎ বাবার ঘরে আপনার দুই বোন ছিল?
হ্যাঁ, আর আমার একটা ভাই আছে।
ও আচ্ছা, মানে এই এই সবাইকে আপনি চালাচ্ছেন?
হ্যাঁ, সবাই একসাথে, আমি আর আমার ওই যে সৎ বাপ, দুইজনেই কাজ করি।
আচ্ছা আচ্ছা,
এভাবে মোটামুটি ভালো চলতে আছে। তো চলতে আছে, চলা অবস্থায় আমি এক প্রকার আমার ওই গার্মেন্টসে একটা মেয়েকে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। ওর নাম ছিল আর কি সোনিয়া। তো
আপনার স্ত্রী জানে, আপনি যাকে পাশে বসে আজকে গল্পটা বলছেন?
হ্যাঁ জানে, আমি বলছি।
ওকে,
অনেক ভালো লাগতো। তো আমি আমার খেলার দিয়ে প্রস্তাব দিলাম, তো ওই মেয়েটাও রাজি হইলো, কিন্তু ওর বাপ মা রাজি হইলো না। আমার বাপ মা রাজি হইলে আমার বাপ মা রাজি হয় না। তো এইভাবে চলতে আসছে। পরে এক সময় মন খারাপ করে, শুক্রবারের দিন মন খারাপ করে বাড়ির ভিতর বসে আসছি। ওই বাসার ভিতর একটা নারকেল গাছ আসছিল, তো ওই নারকেল গাছের ওইখানে এক বাবের রুম আসছিল, একই বাড়িতে থাকি আর কি আমরা। তো নারকেল গাছের ওইখানে বসে আসছি, আর মামা এই ছবি তুলতে আসছে। তো মামার ক্যামেরা আসছিল, মামা এই ছবি তুলতে আসছে। সবাই জানে মন খারাপ, আমার গার্জিয়ান রাজি হয়, ওর গার্জিয়ান রাজি হয় না, এই কারণে আমাদের বিয়েটা হচ্ছে না, হচ্ছে না। পর আমি নারকেল গাছের গোড়ায় বসে রয়েছি, বসিয়া আমি ভাবতে আছি কি করব। পরে ভাবিটার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার আমি আমার খুব আদর করতাম। তো এই টাইমে ভাবি, ওই ভাবির সাথে একটা মেয়ে আইসা বসলো। তা আমার মনে কোনো খারাপ ইয়া ছিল না, আমার মনটা এমনি খারাপ যে আমি একটা মানুষকে পছন্দ করলাম, সে রাজি হইল না। তো ভাবির একটা প্রশ্ন করলাম, যে ভাবি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? পরে কয় কি বলেন? পরে আমি বললাম, আমি প্রশ্নটা করবো হইলো ইংলিশে, কিন্তু আপনি উত্তরটা দিবেন হলো বাংলায়। তখন বললো ঠিক আছে আমি দেবো, বলেন। কয় আবার বললো, না আমি দেবো না, তুমি প্যাঁচ ধরবো আমার কথায়। আমি বললাম, না প্যাঁচ ধরবো না, বলেন। পরে আমি ভাবিরা বললাম, যে ভাবি মানুষের প্রেম করলে আই লভ ইউ, আই লভ ইউ অর্থটা কি? তা আমার মূল কাহিনী হলো, ভাবি যখন উত্তরটা দিবে আমি প্যাঁচটা ভাবিরা ধরবো। তো এই কথাটা বলার পরে ভাবি কোনো উত্তর দিল না, কিন্তু পাশের মেয়েটা উত্তর দিল, যে উত্তরটা আমি দিই। আমি কই, কেন, আমি তো পড়াশোনা করছি, ভাবিকে আপনি উত্তর দেবেন কেন? কয় দিই, সমস্যা কি? পরে বলে যে আমি দিই। আমি কই ঠিক আছে দেন। পরে বলে যে আই লাভ ইউ অর্থমানে আমি তোমাকে ভালোবাসি। যখন মেয়েটা এই কথা বললো, আমি মেয়েটার একটা প্যাঁচ ধরলাম, দেখো তুমি কোনো তোমার নিজের মুখ থেকে বলছো আমি তুমি আমাকে ভালোবাসো। মেয়েটা কি
ভালোবাসতেন আপনি?
না না, এই মেয়েটা না, আর একটা মেয়ে। আমি মন খারাপ করে বসে আছি,
মানে ফান করছিলেন আর কি?
হ্যাঁ, মানে আমি তো দুষ্টামি করতে আছি, আসলে এরকম কোনো কিছু আমার মনে ছিল না।
আচ্ছা আচ্ছা।
তো মেয়েটারে বললাম যে তুমি বললাম তোমার মুখ থেকে বলছো, ভাবি বললাম সাক্ষী যে তুমি আমাকে ভালোবাসো। তো এই কথা বলার পরে মেয়েটা আমার উপর দুর্বল আসছিল, কিন্তু আমি জানতাম না। পরে এই কথা বলার পরে মেয়েটাও কয়, হ্যাঁ আমি তো সত্যই বলছি। তো এভাবে অনেকদিন চললো, চলার পরে আল্লাহ মেয়েটা অভিষেক তো একসাথেই, মানে আমার পাশের গার্মিস আর আমার গার্মিস জোড়া বিল্ডিং একখানেই। ওই যাইতাম আসতাম, তো আমি যখন বাইরে তো ও তখন বাইরে, তো
আচ্ছা
একসাথে আসতো, ওই আমার সাথে সাথে আসতো।
আচ্ছা,
তো একদম এক কথা দুই কথা এরকম এক মাসের মতন মানে চলাফেরা হয়, কিন্তু আমাদের ভিতরে কোনো প্রেম প্রস্তাব মানে কোনো কিছু এরকম আমি মানে এরকম কোনো কিছু আমি বুঝতে আসছি না, কিন্তু ওই আমার মনে মনে ভালোবাসতে আসছে, কিন্তু আমি তো জানতে আসছি না। পরে এক পর্যায়ে সে আমাকে যখন অনেক মানে লাইক করে, তখন ডাকে গেলাম একটা বন্যা হয়েছিল, ওই বন্যার সময় পানি ভিতর দিয়ে যাই আসি, বৃষ্টির সময় ওই আমার ছাতা ধরে রাখছে, ছাতা ধরে ধরে ওই আমার লয়ে তো
জানছে।
তো এক প্রকার ওর উপর আমিও দুর্বল হয়ে যাই, পরে ওই আমার লাইগা বাসার সবাই জানাজানি হয়ে যায়, পরালা ওই আমার লাইগা অনেক মার খায়। মার খাওয়ার পরে আমার মামা আর আমার সৎবাপ, আমার মা, আমার খালা খালু, আমার বড় মামা, তখন সবাই একসাথে আর কি থাকি। তখন তারা ওই মেয়েরা যখন আর দুলাভাই আর বুনে অনেক মারলো, ওই আবার থাকতো আর বোন দুলাভাই কাছে, অনেক মারার পরে তখন মামার আর খেপে গেছে যে মেয়েটারে এত মারলো আর মেয়েটাও এত মার খেলো, তো ঠিক আছে মেয়েটারে আমি আনি আইনে জসীমের সাথে বিয়ে পড়াই দিই। পরে মেয়েটারে আনলো, আনার পরে ওই বন্যার সময় 12:01 আমাদের বিয়ে হয়ে গেল ওই মেয়ের সাথে। তো মেয়ের সাথে বিয়ে হয়ে গেল, হওয়ার পরে আমরা মোটামুটি ভালোই সংসার করতে আসছি, কাজবাজ করতে আসছি। আর বড় বোনের নাম আসলো রিতা।
কত সালের দিকে এই ঘটনা?
সালটা আমার খেয়াল নাই,
শুনি আমরা ধারাবাহিকভাবে শুনি।
আচ্ছা, তখন আমরা মোটামুটি ভালোই চলতে আসছি, চলতে আসছি আর বোনও আমাদের সাথেই একসাথে, রিতা আপা নাম, আল্লাহ ওনাকে বেস্টে নিক, উনি মারা গেছে। তো উনি এক প্রকারে ক্যান্সার হইয়া মারা গেল, মারা যাওয়ার পরে
প্রথম স্ত্রী,
প্রথম স্ত্রীর আর কি বোন, বড় বোন,
হ্যাঁ
ওনার বড় বোনটা ক্যান্সার হইয়া মারা গেল। মারা যাওয়ার পরে আমার যে ওয়াইফ, উনি এখন ওনার বাপ মার কথা নিয়ে চলে, আমার অনেক বকাবাজি করে, আবার ওনার মন মতন অনেক চলে, আমার থেকে চলে যায়, মানে আমার মানে সংসারে খুব খারাপ অবস্থা, মানে এত পরিমাণ আমার ওই অত্যাচার করতে আসছে, মানে আমি সহ্য করতে পারতেছি না। তো আমি আবার ওইখান থেকে চাকরি ছাইরা ওই যে গার্মেন্টসে চাকরি করে ওই গার্মেন্টসে যে আমি চাকরি নিই, তখন তো আমার সাথে যোগাযোগ নাই আয়সার সাথে। তো আমি চাকরি নিই, আমি খুব ক্রিটিক্যাল কাজ করি, তখন আমি অপারেটর, আমি উড়াদুড়া কাজ করতে আসছি, মানে ওই গার্মেন্টসের ভিতরে আমার আমার উপরে কোনো অপারেটর নাই। আর যে কোনো গার্মেন্টসে মানে আমি যে ধরনের কাজ করি আমার মতন কাজ কেউই করতে পারে না, কোয়ালিটি এবং প্রোডাকশন আমার উপরে কেউ পারে না। পরে ওর বোনের যে আমি দেখা দিতে আসছি, তো লাঞ্চিপ কইতে আসছে যে এটা ওর করা দরকার না, এটা তুমি করো। তখন আয়েশা মনে মনে হিংসামি করতে আসছে,
মানে আয়েশাও কাজ করতো
গার্মেন্টস, হ্যাঁ যে করছে এখন সিকুন আলী আসছে, এটা ওর কাছ থেকে শোনেন, মানে হিংসা জিনিসটা ওর কাছ থেকে শোনেন।
আচ্ছা আয়েশা আপনার কাছেই যাই,
আসলে আমরা তিনজনে ওই গার্মেন্টসে কাজ করতাম, মানে অন্য জায়গায় হেল্পার ছিলাম, ওখান থেকে যাই অপারেটর ঢুকছে ওই তিনজনে ওই জায়গায়, আমি আমার বান্ধবী আর আমার এক বড় বোন, ও হলো মামাতো বোন ছিল আমার। তারপরে আর কি আমরা তিনজন আর কি সামনাসামনি বসছি, আমার সামনে আমার বোন, তারপরে বান্ধবী, আমার আমি সবার পিছে। তারপর ওনারে যখন দিল আমার সামনে, তখন আমার রাগ উঠতে গেছে যে ওনাকে কেন দিল। পরে যে বলতেছে কি ঠিক আছে আমি লাঞ্চের পরে উঠতে যাবো, পরে লাঞ্চের পর দিয়ে ওনাকেই দিল ওই জায়গায়,
আচ্ছা
লাঞ্চিতে। পরে আমি যা বলতেছি যে আপনি বসলেন কেন ওই জায়গায়, আমার বোনকে দিলে ভালো হইতো না, আমার বোন আবার অন্য লাইনে নিয়ে গেছে, এটাই আর কি।
ওকে ঠিক আছে,
পরে অনেক হিংসামি করলো, হিংসামি করার পরে এখন আমার তো দিছে এখানে, এখন আমি চালাইতে আসছি। তো এটার মাঝখানে ওই ওরে আবার অনেকে পছন্দ করতো, কিন্তু ওর কাছে ওর সাথে কেউ আর কি প্রেম করতে পারতো না। তো আমার বন্ধু বান্ধবের ভিতরে বলতে আসছে কয় এমনটা মেয়ে ওরে কেউ প্রেম করতে পারে না ওর লাগে। তো পরে আমি কইলাম কেমন মেয়ে, মেয়েটার লাগে প্রেম করতে না, কীরকম এই মেয়ের কী এত অহংকার আমি দেখব। পরে কয় তুই যদি প্রেম করতারস তাহলে আমি এক মাসের বেতন দিয়ে দিব।
আচ্ছা কেউ একজন বাজি ধরেছে আপনার সাথে, তাই তো? কিন্তু তখনও কি আপনি মানে আপনার প্রথম স্ত্রী আছে না সংসার?
হ্যাঁ তখন আছে,
প্রথম স্ত্রী আছে তখন।
আচ্ছা তখন আমি বললাম যে কথা তো ঠিক, কিন্তু প্রেম করব, কিন্তু প্রেমটা কোনো সত্য হবে না, তো যদি কষ্ট পায় তা ওইটা যাই না, তো প্রেম করে দেখাইতে হবে। পরে কয় আমি 3 টাইম নিলাম, 3 ভিতরে আমি ওরে প্রেম করে না ওর হাত ধরে ঘুরবো, তোরা চাইয়া দেখবি।
ফাইন, প্রিয় শ্রোতা, জীবনে কখনো কখনো এইরকম ফান হয়তো সেটা সিরিয়াস হয়েই আসে, ইনফ্যাক্ট ওনার জীবনে নিশ্চয়ই হয়েছে, নইলে তো ওনার আজকে ওনাকে নিয়ে আজকের এই জীবন গল্প বলার কথা না। কিন্তু সেটা কথা নয়, কথা আসলে অন্য জায়গাতে, সেটা হলো যে কেন আজকের এই জীবন গল্প আপনাদেরকে বারবার আমি শুনতে বলছি, সেটার পেছনে শক্তিশালী কারণ আছে। সেই শক্তিশালী কারণটা নিয়ে ঠিক রাত 12 আমি ফিরে আসতে চাই। প্রিয় শ্রোতা, আশা করছি আমার সাথেই থাকবেন, এবং বারবার বলছি এই অনুষ্ঠানটি ভিডিও আকারে দেখতে হলে আপনি চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriafm rjkibriafm rjkibriafm। এই ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নোটিফিকেশনটি অন করে দেবেন, ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। আপনাদের যদি সাড়া পাই তাহলে এই অনুষ্ঠানটি ভিডিও ফর্মেটে হবে এবং সেটা অন্যরকমভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হবে। সো আপনারা আসুন এই চ্যানেলটিতে এবং আপনারা আপনাদের মতামত জানান, আমরা ভিডিও ক্লিপ ওখানে দিচ্ছি। আর ইন দ্য মিন টাইম এই অনুষ্ঠান পুরোটি পুরো সম্পূর্ণটুকু যেভাবে আপনারা রেডিওতে শুনতে পাচ্ছেন সেভাবে পাবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। ঢাকা এফএম নামে সার্চ করলেই আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন এবং ওখানে গিয়ে আপনি পুরো অনুষ্ঠানটি ডাউনলোড করতে পারবেন এবং শুনতেও পারবেন। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে, ছোট্ট একটা বিরতি, বিরতিতে যাবার আগে আপনাকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। স্বাগত আরও একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে জসীম ও তার পরিবার, যেটা আপনারা ভিডিওতে আসলে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা কোথায় দেখা যাবে একটু আগেই বলেছি। আর এই ফাঁকে আপনাদেরকে বলবো, যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। যেখানটা ছিলাম জসীম, তারপর
হ্যাঁ পরে ওরা ভাজি ধরল যে কেউ বলো লাগে মানে প্রেম করতে পারে না
আয়েশা যিনি আপনার স্ত্রী। হ্যাঁ,
পরে আমি বললাম যে আমি কইরা দেখাবো, কয় তুই যদি পারস তাহলে এক মাসের বেতন বাজি, এক মাসের বেতন দিয়ে দিব। পরে আমার কইল টাইম কয়দিন, আমি তোর আগে কয়দিন টাইম, কয় তোর এক সপ্তাহ টাইম দিলাম, আমি কই আমি তোর তিন দিন টাইম দিলাম। এই তিন দিনের ভিতর প্রেম কারা কয় বুঝি না, হাত দিয়ে হাত ধরে ধরে ঘুরবে তোরা চাই আছে দেখবি। পরে যাই ঠিক আছে, পরে আমি বললাম, বলার পরে মানে আমার জীবনের যে গল্পগুলো এগুলো বললাম, বলার পরে
ছোটবেলার গল্পগুলো,
হ্যাঁ ওর খুব মায়া লেগে গেল আমার উপরে, আমি কোনো প্রস্তাব দিলাম না আর কি, ওদিনকে আর কি গল্পগুলো বললাম, কাজ ছিল না মেশিনে বসে বসে বল। বলার পরে ওদিনকে আমার বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে আমার আগের জো আইপা ছিল ওর হাতের সেভেন আপ ওই খাই আসছি
তারপরে
দিনকে আমি ওরে বললাম, বলার পরে প্রস্তাব দিলাম, দেওয়ার পরে রাজি হইল না। এইরকম একটা হিরোইন এর কাছে আমি হিরোইন এর লাগে আমি প্রেম করবো, আমি তোমার তোমার আমার সাথে প্রেম করতেই হবে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি না করো ওই যে টয়লেট মানে মহিলাদের টয়লেট আর ওই গার্মেন্টসটা মহিলাদের টয়লেট আর পুরুষের টয়লেট একই টয়লেট মানে আলাদাই কিন্তু এক দিকে যাওয়া লাগে, যদি না করো তাহলে তোমার আমি টয়লেটের ভিতরে যাইতে দেব। ভয় পাইয়া গেল। পরে ওই দিনকে ওর পিছু পিছর বাসার সামনে গেলাম, বাসার সামনে গেছি যা পিছিয়ে পিছিয়ে যাই ও চাই আছে দেখে। পরে তারপরের দিন, পরের দিনকে আমি আইলাম, আর পরে ওই আমার হাত ধরে আমি ওর লিয়ে অনেকখানি ঘুরে আসলাম। পরে বাসায় যাই দেখি আমার বাসায় শুধু আমার পরনের প্যান্টটা ছাড়া আর আমার শার্টটা ছাড়া হয় সব কিছু নিয়ে ভাগছে।
কে, আপনার স্ত্রী?
জি, সব কিছু নিয়ে ভাগছে।
মানে এটা আপনি প্রত্যাশা করেননি, হঠাৎ করে হয়ে গেল?
হঠাৎ করে গিয়া, কিন্তু আর যার একখানে সম্পর্ক আছে আমি জানতাম না, সব কিছু নিয়ে ভাগছে। ভাগার পরে আমি তো খুঁজি কোথাও পাই না, আমি গোসল করবো কেমনে, ঘুমামু কিসে, সব কিছু নিয়ে ভাগছে, কিছুই নেই ঘরের ভিতরে। পরে আমি ওর কাছে আইলাম, আমার পরে কইলাম যে এই ঘটনা। পরে কইলাম যে তুমি কি আমার বিয়ে করবা, যদি বিয়ে করো তাহলে আজকেই করতে হবে, 3 দিনের মাথার কাহিনী আর কি। পরে ও রাজি হইলো, ওদিনকে আমরা বিয়ে করে ফেলাম।
মানে আপনার স্ত্রী কোথায় গেছে না গেছে এগুলো কিছু না জেনেই আপনি ধাম করে কাছে
করে ফেলাইছি, কারণ আমি শুনছি জয় আর একখানের সম্পর্ক আছে, আমি আগে থেকে জানতাম।
আচ্ছা,
জানার পরও আর আমি ওই রকমই রাখতাম যে তুই এগুলা করিস না, খারাপ এগুলা করিস না। পরে যখন আমি ওরে বিয়ে করলাম, বিয়ে করার পরে 2 দিন পরে শুনলাম জ্বর যার সাথে সম্পর্ক আছে তার সাথে চলে গেছে।
আচ্ছা না, কিন্তু আয়েশা আপনার কাছে একটু জানতে চাই, মানে এইরকম আপনি তো তখন আপনার জীবনে তো আপনার হাজবেন্ডই প্রথম, এর আগে তো বিয়ে শাদী হয়নি আপনার, তো আপনার মনের মধ্যে সংশয় হয়নি যে এইরকম একটা ছেলেকে আমি বিয়ে করতেছি যেটাকে বলে বিয়েতে ছেলে নাকি এরকম একটা কথা? এবং তাও চিনি না জানি না, মাত্র 3 দিনের মাথায় ধাম করে এরকম একটা
হয়েছে, কিন্তু ওই ওনার ওই জীবন কাহিনীটা বলছে, বলার পরে আর কি আমার মায়া লেগে গেছে যে না। তারপরে আবার ওনার বন্ধু আছিল, বন্ধুর বিয়ে করাইয়া আমাদের বাসায় রুম নিয়ে দিছিল।
আচ্ছা,
ওই ওই বাবিটারে দিয়ে বুঝাইতো আমারে যে একটু বুঝাও, ওরে একটু বুঝাও,
তাহলে
কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যাবে।
আচ্ছা,
পরে ওই বাবিটাও বুঝাইছে যে দেখ একটা ছেলে তোরে এত ভালোবাসে, তুই রাজি হ।
পরে যে মাসে আসছি ওই রুমটা ছিল ছোট, ওরা 2 বোনা থাকতো, তো আর বোনটা মারা গেছে, যে বোনটার সাথে থাকতো রানা প্লাজারে চাকরি করতো, পরে ওইখানে রানা প্লাজার যখন ভাঙ্গে পড়লো ওই রানা প্লাজারে ওই মারা গেছে।
আপনার বড় বোন?
হ্যাঁ, মানে আপন বড় বোন না,
মামাতো বোন। আচ্ছা আচ্ছা,
মানে যার
লাশ পাননি, লাশ কি পেয়েছেন?
হ্যাঁ,
লাশ পেয়েছেন। কতদিন পরে পেয়েছেন?
লাশ পাইছে প্রায় 15-16 দিন পরে লাশ পাইছে।
ও,
20 লাখ টাকাও পাইছে,
সেটা তো সরকার থেকে বিভিন্ন ভাবে ব্যবস্থা করেছিল।
পৃথিবীর
ইতিহাসে এইরকম আর কোন ঘটনা আছে কিনা, ঘটেছে কিনা আমার জানা নেই, তবে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে বাংলাদেশের সব বিজ্ঞজনই বলেন বাংলাদেশ যে আজকে একটা উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ, আমরা যে মাথা উঁচু করে সারা বিশ্বের বুকে আওয়াজ দিলাম কিছুদিন আগে, এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে, এটা আমার একেবারে ব্যক্তিগত ওপিনিয়ন, ইট ইজ আ মার্ভেলাস অ্যাচিভমেন্ট। সারা জীবন পড়েছি বইয়ের পাতায় বাংলাদেশ একটা তলাবিহীন চিড়ি, সেই হেনরি কিসিঞ্জারের কথাবার্তা সারা জীবন রচনা লিখেছি, কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে অন্তত বলতে পারছি যে না, তোমরা একটা উন্নয়নশীল দেশে বসবাস করো। হ্যাঁ, হয়তো আরও হওয়া উচিত, এক্সপেকটেশনের জায়গায় হয়তো গতিটা অনেক স্লো, বাট আমরা তো কিছুটা হলেও দেখে যেতে পারছি। তো সেই জায়গাটা থেকে এই যে মানে বুক ফুলিয়ে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে জায়গাটা, সেটা হয়েছে 2 ধরনের মানুষের কল্যাণে। এত এত বুদ্ধিজীবী, এত এত মানে কি বলা যেতে পারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এত এত PhD কিংবা এত এত আমাদের মতো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষের কল্যাণে কিন্তু এটা হয় নাই একদম, মানে চাষাশিলা কথাই বলি, যেই 2 শ্রেণীর মানুষের কল্যাণে আজকে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে যে আমরা আসছি, আমরা ভবিষ্যতে উন্নত দেশের কাতারে দাঁড়াবো, সেই 2 শ্রেণীর মানুষের 1 শ্রেণীর মানুষ হচ্ছে পোশাক শিল্পের মানুষ, আরেক শ্রেণীর মানুষ যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ছুড়ে নিজের জীবনের যে সম্বলটুকু থাকে সেটুকু বিক্রি করে নিজের জীবনটাকে হাতে নিয়ে বিদেশ বিভুঁয়ে পাড়ি জমায়, তারপর তারা নিজের জীবন বাঁচিয়ে রেখে পরিশ্রম করে, খুব মানবেতর জীবনযাপন করে, এবং যে পয়সাটুকু জমে সেই পয়সাটুকু তারা দেশে পাঠায়, এবং এই অর্থনীতি, এই যে রেমিটেন্স, বৈদেশিক রেমিটেন্স, এই বৈদেশিক রেমিটেন্স আর এই পোশাক শিল্প, এই দুটোই বাংলাদেশের অর্থনীতির এত গতি দিয়েছে। স্যালুট জানানো উচিত প্রত্যেকটা মোমেন্টে। আমি দেখি এত এত ভাস্কর্য হয়, এত এত মানে ইয়ে হয়, মানে এই রাস্তার মাঝখানে ভাস্কর্য হচ্ছে, এই 2 শ্রেণীর মানুষদেরকে নিয়ে এখন ভাস্কর্য হওয়া উচিত, তাদেরকে নিয়ে বড় বড় মনুমেন্ট তৈরি হওয়া উচিত, তাহলে তাদেরকে প্রপার সম্মানটুকু জানানো হয়। রানা প্লাজার কথাই প্রসঙ্গে আসলে এই প্রসঙ্গে চলে এসেছি, তো এটাই বলছিলাম যে বাংলাদেশের ইতিহাসে যাতে কখনো এই রকম ঘটনা কখনো না ঘটে। ঠিক আছে, আপনি যে গল্পটাতে ছিলেন যে আপনি হঠাৎ করে একটা নতুন জীবন শুরু করে ফেললেন, ঘরের মধ্যে কাপড় চোপড় নাই এরকম একটা
অবস্থায়, বিয়ে করে পর ওর কাছে চলে গেলাম, তারপর আর অন্য দিয়ে আমি গোসল করি, তখন আমার চাকরি নেই, মানে এভাবে যে বিয়েটা হয়েছে,
হ্যাঁ,
তখন আমাদের বিয়ে যে ছুটিটা দিবে ছুটিটা দেয় না, দেওয়ার কারণে আমরা নিজের থেকে অ্যাবসেন্ট করে আমরা তিন দিন ছুটি কাটা গেছি, যাওয়ার পরে আমাদের দুজনের একজনের চাকরি নেই, চাকরি নেই পরে এখন আমরা কি করব হঠাৎ করিয়া। তখন এমন একটা পরিস্থিতি, গার্মেন্টসের লোকও নেয় না,
আচ্ছা
খুবই খারাপ অবস্থা। পরে আমি একজনের মাধ্যমে আমি গাড়ির লাইনে ঢুকে যাই মহাখালী টার্মিনাল থেকে, আইতে হেল্পারি করি। তখন প্রথম আমি রাজীবের চাকরি যখন নিচ্ছি তখন আমি জামালপুরে, আমি তোর কোনো স্টপেজ চিনি না, খালি লোক ডাইকে ডাইকে উঠে জামালপুর জামালপুর, কিন্তু এটার ভিতরে একটা ভাষা সারতাম আমি, নতুন একটা ভাষা বার করছিলাম যে নাচে গানে ভরপুর চলো যায় জামালপুর, এভাবে কইয়া কইয়া যাত্রীকে উৎসাহ দিয়া গাইতে চলতাম।
মানে আপনি যে কাজই করতেন মোটামুটি এনজয় করে করতেন?
আমি খুব এনজয় করছি আর আমার কাজের উপরে সবাই সন্তুষ্ট।
একটা বিষয় খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা, আমরা গল্পের যে জায়গাটায় আছি সেই জায়গাটায় যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার ব্যক্তিগত জীবনে সেকেন্ড ওয়াইফ এসছে, এটাকে হয়তো গল্পের জায়গা থেকে অনেকেই ভালো চোখে দেখছেন না, এটা তার জীবনে ঘটনা, এটা খুব স্বাভাবিক একটা ঘটনার মতো করেই এসছে, কিন্তু তার পেশার জায়গাতে সে শুরু করেছে হচ্ছে কি দিয়ে, বাদাম দিয়ে। তারও আগে বলি কচুর লতি থেকে, এই জায়গাটা ভুলে যাবেন না, কচুর লতি বিক্রি করতে করতে এমন হয়েছে যে তার চারপাশের গ্রামে আর কোনো কচুর লতি নাই, এবং সেই কচুর লতি তার কাছ থেকে কিন্তু তার আপন চাচারা, যেই চাচারা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল সেই সময়, তাকে এক পয়সা দিয়ে সাহায্য করেনি। কচুর লতি, বাদাম, চানাচুর বিক্রেতা, এবং তারপরে হচ্ছে রিক্সা ড্রাইভার, রিক্সা ড্রাইভার থেকে বাসের হেল্পারি, এই জায়গাটায় আমরা আছি এবং আমরা গল্প শুরু করেছি, কিন্তু এই জার্নিটা কোথায় গিয়ে দাঁড়ায় দ্যাট উইল বি অ্যাবসলুটলি অ্যামেজিং, এবং আজকে রাতের ঘুম অনেকেরই হারাম হয়ে যাবে। চলুন তারপর।
পরে আমি গাড়িতে ডিউটি করি, আবার ওই রাস্তায় যাইয়া 200 টাকা কাস্টম দেয়, এই মাথায় এসে আমার 400-500 টাকা বেতন দেয়।
আচ্ছা,
আমি মোটামুটি গাড়িতে ভালো অবস্থায় মানে চাকরি করতেছি, খুব ভালো ইনকামও আসতে আসছে। তো একদিনকে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, মানে একটা ট্যাক্সি ক্যাপটা মাইরা দিচ্ছে, মাইরা দেওয়ার পর আমি তখন আমি মোবাইল ব্যবহার করি, বাসাও মোবাইল ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি। পরে আমি ফোন করে কইলাম কি যে আমাদের গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো আমি বাসায় আইতে আসছি। ও তো মানে শুই নেই, কান্দা শুরু করছে যে অ্যাক্সিডেন্ট করছে, আইসা দেখে কান্দতে কান্দতে নাক মুখ সব ফুলে ফেলাইছে, এত কান্দা কান্দতে আসছে। তখন আমি মনে মনে ভাবলাম যে আমার এত ভালোবাসে, খালি শুনছে অ্যাক্সিডেন্ট করছি তাতেই এত কান্দছে, ও আমার এত ভালোবাসে। তখন থেকে ওর উপর আমার আরো মানে
মায়া তৈরি হলো,
মায়া জড়া গেল, আরো ভালোবাসা এসে বললো যে না আমি জীবনে যা কিছুই করি আমি ওরে কোনোদিন ছাড়বো না, ও যদি আমার কোনোদিন ছাইরা যায় আমি কোথায় ওরে যাইতেও দিব না, ও যে থায় যাবে আমি ওখান থেকে ওরে আমি খুঁজা বাড়ি করে নিয়ে আসবো। আমি এখনো ওরে বলি যে তুই যদি কোনোদিন আমার ছাইরা চলে যাস তুই যা থাকতারবি না, তোর আমি খুঁজা লই আম, তুই কারোর কাছে যা থাকতারবি না, এখনো বলি ও আমার কোনো সময় ছাইরা যায়ও না। হয়তো একটু রাগারাগি আমাদের ভিতরে হয় কিন্তু ওই রকম না, আমাদের ভিতরে ভালোবাসাটাই সবচেয়ে বেশি। তো আমি হেল্পারের থেকে হয়ে গেলাম সুপারভাইজার,
মানে রাজীবেই টাকা কালেকশন করে। আচ্ছা,
তো আমার কালেকশন দেখে মানে ড্রাইভার মালিক তার আশ্চর্য হয়ে গেল যে আমরা এতদিন ইনকাম পাইছি কিন্তু ওদের থেকে ওর হাতে ইনকাম প্রতিদিন 1500-1000 টাকা বেশি আসতে আসছে। তো আমার একটা পারমানেন্ট চাকরি হয়ে গেল, চাকরি হয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের গাড়িটা ডিস্টার্ব দিল, ডিস্টার্ব দেওয়ার পরে আমি যা কিছুই মানে টাকা পয়সা কামাইতেছি, ঘরের মাল সাবার কিনতে আসছি, বাড়িতে ফাটাইতেছি, খাইয়া লইয়া সমান সমান, মানে প্রতিদিনের টাকা প্রতিদিন শেষ। তো গাড়িটা ডিস্টার্ব দিয়া প্রায় 1 মাসের মতন গাড়িটা বসে ছিল, মানে আবার আমার সেই খারাপ অবস্থানে চলে আসলাম, আবার 1 মাস গাড়িটা ডিস্টার্ব দিয়া। তো আধা কেজি চাল কিনলাম, আধা কেজি চাল কিনে দেওয়ার পরে বাসা লয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওই চাল দিয়া ভাতের মার দিয়ে আবার ওইটা ভাত খাইছি, তরকারিটাও কিনতে পারি নেই, আধা কেজি চাল কিনে নিয়ে গেছি। পরে এইভাবে চলতে আসছে, এইভাবে 1 মাস কাটাইলাম, তার ভিতরে ওরে নিয়ে চলে গেলাম নরসিংপুর, মহাখালী ছাড়া দিলাম, মহাখালী ছাড়া দিয়ে নরসিংপুর গেলাম। নরসিংপুর যাইয়া ওর দুলাভাই আর ওর বোন থাকে তাদের কাছে উঠলাম, তো ওই গার্মেন্টসে চাকরি নিলো, আমিও চাকরি নিলাম, কিন্তু আমার চাকরি ভালো লাগে না, আমার গাড়ির যে কাঁচা টাকাটা এটা আমার মানে খুব ইয়ে হয়ে গেছে, যে এত টাকা পাই আর এখন গার্মেন্টসে চাকরি করবো 2000 টাকা বেতনে, ভালো লাগে না, আমি গার্মেন্টসে করবো না, আমি গাড়িতেই করবো। তো আমি ওখান থেকে গাড়িতে আইসে পড়ি, তখন কোরবানির ঈদের সময় চলে, 1 সপ্তাহ আমার পেটে কোনো ভাতও যায় নাই, আর এই 1 সপ্তাহে আমি শুধু পানি খেয়েছিলাম।
কেন?
আমার কোনো চাকরি নাই, গাড়ি ডিস্টার্ব, চাকরি খুঁজতে আসি পাইতে আসি না, আমি মহাখালী টার্মিনাল এইভাবে করতে আসি, চাকরি না খুঁজ গিয়া চাকরি না বাড়ি করে গিয়া আমি তো বাসাও যাইতে পারতেছি না, বাসা যেয়ে কি করবো, আর ওরা তো রাখছে ওর বন্ধুলাভার কাছে, মামাতো বন্ধুলো ভাই আর কি, ওদের কাছে রাখছি। যা ওখানে আসলেও তো খাইতে পারবে, কিন্তু আমি তো একটা ব্যবস্থা করতে হবে আমার চাকরির, আর না বাসা ভাড়া কীভাবে দেবো, বাসা তো আমাদের আলাদা। পরে যাই হোক, এক সপ্তাহ পরে আমার আবার গাড়ি ঠিক হয়ে গেলো, আমি আবার গাড়িতে ডিউটি করি। এই অবস্থা গাড়িতে করতে 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 আর গাড়িতে মালিকে আবার একটা লোক দিল, ও একদিন আমি একদিন। তো আমি গাড়ির ভিতরে বসে আমি আবার তরকারির ব্যবসা শুরু করলাম, মানে জামালপুর মাহমাদপুর পর্যন্ত যাইতাম, মাহমাদপুর পর্যন্ত। ওইখান থেকে আপনার মরিচ, তারপরে আপনার বেগুন, এগুলা কিনে কিনে আনগিয়া মহাখালী একটা দোকানে সাপ্লাই দিতাম। মানে আমার একদিকে দুই কামাই হইতো, ওদিক থেকেও দেখা গেছে 500-600 টাকা ইনকাম হইতো, গাড়ির থেকেও 1,000-1,500 টাকা পাইতাম, ডেলি 2,000-2,500 টাকা আমার তখন ইনকাম হইতে আসছে একদিন পর পর ডিউটি। তো হঠাৎ করে মালিকটা মারা গেল, ওই গাড়ির মালিকটা, গাড়ির মালিকটা যখন মারা গেল, উনি ছিল, ওনার নাম ছিল রিপন সাহেব। মারা যাওয়ার পরে আমার ওর গাড়ির চাকরি বাকরি বাদ হয়ে গেল, বাদ হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমার ওই বাবুটা আসলো, ওর পেড়ে আসলো। আসার পরে ওরা দেশে পাঠিয়ে দিলাম, আমি ও দেশে চলে গেলাম। দেশে যাই আমি আবার হোটেল শুরু করলাম, মানে সিঙ্গারা বানাই, পুরি বানাই, পিঁয়াজু বানাই, বুট বানাই, এগুলার ব্যবসা শুরু করলাম। তেভাবে মোটামুটি দেশে 3-4 মাস করলাম, কিন্তু তেমন একটা সুবিধা না, তেমন একটা ভালো লাগে না। পরে ওখান থেকে আবার আমি ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পরে ঢাকা এসে আমি এবার চাকরি নিলাম গার্মেন্টসে, চাকরি নিলাম। আমরা দুই ভাই একসাথে থাকি, ছোট ভাই আয়রনম্যান, আমি অপারেটর। আর ওর পাড়া দিলাম দেশে, ওর তখন 7 মাস চলে। তো 7 মাস চলে তখন
আমি এখান থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই। জীবন সংগ্রামের এই ইতিহাস একটা সময় গিয়ে অন্যরকম ভাবে আপনাদের সামনে উপস্থাপিত হবে, এবং কেন জানি আজকে প্রথম থেকেই আপনাদেরকে বলে যাচ্ছি জোর দিয়ে, প্লিজ লিসেন দিস স্টোরি আনটিল ফিনিশ। দুটোর মধ্যে শেষ করবো প্রিয় শ্রোতা, হোপ সো। এবং আজকের এই গল্পটি সবার শোনা উচিত, সবার শোনা উচিত, একবার না বারবার শোনা উচিত। এই কারণে শোনা উচিত যে আজকের পরে, আজকের আর দুটোর পরে অনেক যুবকই, অনেক ছেলেই নিজের জীবনের গন্তব্য খুঁজে পাবে, এবং কেন পাবে সেটা আমি শেষে গিয়ে বলবো। আর আজকের অনুষ্ঠানের ভিডিও, একেবারে স্টেজ ভিডিও যেভাবে আমরা অনুষ্ঠানটা করছি, সেটা আমি আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলের অ্যাড্রেসটা হচ্ছে www.youtube.com/RJKibriaFM, RJKEBRIAFM, ওখানে গেলে আপনি এদেরকে দেখতে পাবেন, ঠিক আছে? আর পুরো অনুষ্ঠানটি আপনি অডিও আকারে আপনি শুনতে পাবেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে। ঢাকা এফএম নামে সার্চ করলেই হবে ইউটিউবে, ওখানে গেলেই আপনি শুনতে পাবেন যেখানে আপনারা আছেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিতে যাওয়ার পরে প্লিজ ডু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন, করার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আর বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত আরো একবার। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি কথা না বাড়িয়ে আমার গেস্টের কাছে আবারও ফিরতে চাই। তো জসীম ভাই, যেখানে আমি ছিলাম, আপনি যেটা বলছিলেন যে সে সময় আপনার মেয়েটা হচ্ছে হলো 7 মাস বয়স পেতে উনি, এবং একই সাথে আপনার ঘরের অবস্থাও তেমন একটা ভালো না, আর্থিকভাবে টুকটাক কাজ করছেন। জি,
তারপরে ও ওদের দেশে গেল, পরে মেয়েটা হইলো, হওয়ার পরে আমাকে ফোন দিল। তো দেশে যাওয়ার পরে আমার ওয়াইফরে বলে যে এই ছেলের জিন্দিগি তো আসবে না, বুড়ি ছেলের ছেলে এই ছেলে আর কোনোদিন আসবে না, তুই জীবনে শেষ হয়ে গেলি। তোর তো একটা ইয়া ছিল, মানে ও বিশ্বাস আসছিল আমার উপরে যে না সে আসবেই। ও তখন এই কথাটা বলতো, যে না আসবে আসবে, এই একটা কথাই বলতো। তো তখন তো আমার ডিউটি চলতে আছে, আমি চাকরি নিচ্ছি, নতুন চাকরি 2 মাস চলে, আমি যদি এভাবে যাই তাহলে চাকরিটা নাও থাকতে পারবে। আর গার্মিশটাও খুব ভালো গার্মিশ। তো আমি লাঞ্চ শিফট আগের থেকে বলে রাখলাম যে ভাই আমার তো একটা মেয়ে হয়েছে, আমার ভাই বেতন পাওয়ার পরে আমার ছুটি দেওয়া লাগবে। তো আমি 41 দিনের মাথায় গেলাম, আমি যেদিনকে গেছি সেদিনকে আমি আমার মেয়ে নিয়ে চলে আসলাম। আসলাম, আসার পর আমরা ওই বাসায় থাকি, থাকার পর আমি ওইখানে চাকরি করি। তো আমি এক সময় ওই চাকরি দিয়া ওই টাকা দিয়ে আমার সংসারটা চলতে আসে না। আমি যে বেতন পাই রুম ভাড়া দিয়া মেয়ের দুধ কিনা আমি চলতে পারতেছি না। পরে আমি চাকরিটা আবার ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি আবার গাড়ির লাইনে চলে আসি। গাড়ির লাইনে চলে আসি তো গাড়িতে এখন আমার ঠিক মতো চাকরিও থাকে না, কেউ আমার পছন্দও করে না। যে ড্রাইভারটা ছিল সে ড্রাইভারটাও মারা গেছে, মালিকটাও মারা গেছে। এখন আমার মানে খুব খারাপ অবস্থা যাইতে আছে। তখন আমার আর একটা ড্রাইভার লাগে পরিচয় হলো, সিরাজ ভাই নাম, তার সাথে আমি ভাড়া কাটতে আসি গাড়িতে মাদারগঞ্জ। তো সেও আমার ভাড়া কাটা দেখে তার খুব পছন্দ হইলো। তো পছন্দ হইলো, পছন্দ হওয়ার পরে আমি তার সাথে অনেকদিন ভাড়া গাড়ি ভাড়া কাটতে আসছি। আমি তারে আবার গাড়িটা ডিস্টার্ব, গাড়িটার কাজ চলতে আসছে, কিন্তু আমার তো কাজ ছাড়া চলবে না, আমার তো কাজ করতে হবে। আমার দৈনিকের থেকে আমি দৈনিক, আমার তো সংসার অনেক বড়, বাপ মা দেখতে হয়, আমার ভাই বোন লেখাপড়া করে তাদেরকে দেখতে হয়, নিজের সংসার, আমার নানি আছে তাদেরও কম বেশি দেখতে হয়, আমি তো এভাবে চলবে না। পরে আমি এই রোজার মাস, তখন রোজার মাস, তখন আমি আমার এক বন্ধুর ফ্যাক্টরিতে আমি কন্ট্রাক্টে কাজ নিই, কন্ট্রাক্টে মানে ডে নাইট কাজ চালাই। আমার আন্ডারে আপনার 18 জন অপারেটর, 18 জন অপারেটর দিয়ে আমি কন্ট্রাক্টে কাজ নিয়ে আমি অপারেটর দিয়ে আর একটা রেট দিয়ে কন্ট্রাক্টে করাই। তো এইভাবে চলতে
আছে। কি কাজ এটা?
এটা হলো আপনার বেল্টের কাজ।
বেল্ট বলতে
কোমরের বেল্ট?
ও আচ্ছা, কোমরের বেল্ট,
কোমরের বেল্টের কাজ।
আচ্ছা,
তো এইভাবে কাজ, এত কাজ চাপ, তখন আমি ডে নাইট কাজ করি। তখন আয়সারাও নিয়ে গেলাম, তখন আমার বাচ্চাটা 6 মাসের মতন বয়স। তো আয়সারায় নাইটে নাইটে কাজ করাই বাচ্চা ওই ওর ফ্যাক্টরির ভিতরে, একটা বিছনা করে বাচ্চারে ঘুম পড়াইয়া আমি ওর দিয়ে কাজ করাই নাইডে। আমিও নাইডে করি, দিনেও করি, মানে দিনটা 24 ঘন্টা আমি ওখানে উপস্থিত আমি কাজ করতে আসছি, আর ওরে দিয়ে শুধু নাইডে করাই। তো এভাবে 31 দিন নাইট করলাম আমি, ডে নাইট 24 ঘন্টা,
31 দিন টানা
এক টানা। আমার ওয়াইফ তো পাশে আছে, যদি মিথ্যা কথা বলি জিজ্ঞেস করে দেখেন। এবং আমার মেয়েটা ওর যে ফ্যাক্টরি, ফ্যাক্টরির ফোলারে সবাই ফিয়া ওই নাইডে কাজ করতো আমার সাথে। তার ভিতরে মাত্র আমরা ওই যে 3টার পর্যন্ত কাজ চলতো, 3টার তারপর 8টা পর্যন্ত একটু ঘুমাইতাম, এই ঘুম। এভাবে 31 দিন ওইখানে খাওয়া, ওইখানে গোসল, ওইখানে সবকিছু, 31 দিন আমি আর বাসায় যাইনি, এভাবে কাজ চললো। তো ঈদের ছুটি আসছে, রোজার ঈদ, তো রোজার ঈদের ছুটি আসলো, আসার পরে এলা বিল ঠিল মোটামুটি ওর কাছে প্রায় 2-2.5 লাখ টাকার মতন বিল জমছে।
আচ্ছা,
ওই কন্ট্রাক্টের কাজ, সাথে যে অপারেটর যারা দিয়ে কাজ করাইছি তারা বিল পাবে। তো এটার ভিতরে আমার লাভ হয়েছে মাত্র 18,000 টাকা।
এই টানা 31 দিন ভাবে কাজ করে?
জি।
আচ্ছা,
আমার 18,000 টাকা লাভ হয়েছে, আর বাকি টাকা হলো সব কন্ট্রাক্টের পোলাফানের। তো ছুটি যেদিনকে দেবে সেদিন করে আমার টাকাটা দিতে আসছে না, আমার টাকা দেয় না। আমি কি, তুই আমার যদি টাকাটা না দেস তাহলে তো এই যে কন্ট্রাক্টের পোলাফান দিয়ে কাজ করাইছি, আর যদি আমার একটা করে ঘুষিও দেয় তাহলে তো আমি মারি নিচে চলে যাবো। আর আমার মেয়েটা রে তোর ফলরে ঘুম পড়াইয়া আমার ওয়াইফে দিয়ে কাজ করাইছি, তুই আমার টাকাটা দিয়ে এমন করিস না, তুই তো আমার বন্ধু মানুষ, দে আমার টাকাটা দিয়ে দে। ও আমার টাকা না দিয়ে আমার একটা ধাক্কা দিল বুকের ভিতরে, ধৈরা ধাম করে একটা ধাক্কা দিচ্ছে। আমি কই, ভাই তুই আমার ধাক্কা দাস, যা কিছুই করস, তুই ভাই আমার টাকা দেশ না দেশ, কন্ট্রাক্টের পোলাফান দিয়ে কাজ কর, 100 টাকা দিয়ে দে, আমার মার খাওয়াস না। পরে তাও দিতেছে না, পর আর বড় ভাই এসে বড় ভাইরে কইলাম, কওয়ার পরে এলা কন্ট্রাক্টের টাকাটা দিয়ে দিল, কিন্তু আমার টাকাটা দিল না, আমার 1 টাকাও দিল না, আমি 18,000 টাকা পাবো 1 টাকাও দিল না। আমি বাসায় কিছুই করতে পারলাম না, আমার মেয়েটার লেগে আমি কিছু করতে পারলাম না, 6 মাসের বাচ্চা,
তাও বন্ধুর কাছ থেকে।
জি, তখন টাকাটা দিল না, পর অগো টাকাটা দিল, আমি চলে আসলাম, আসার পরে বাসায় গেলাম, বাসার পরে আল্লাহ তার 2 দিন মানে বন্ধর দিন, যেদিনকে বন্ধ হয়েছে সেদিনকে চলে আসলাম বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আল্লাহ, ভাই আমার কইলো কি মার্কেট মার্কেট করবা না? আমি কই, না টাকা তো দেয় নাই। পরে মায়েদের মুখের দিকে থাকাই আমার খারাপ লাগলো, যে আমার একটা মেয়ে, আমি এত কাজ করলাম, তুই আমার টাকাটা দিলি না, দেখে কিছু একটা করা যায় নাকি। পরে আমি মহাখালী টার্মিনালে গেলাম, টার্মিনালে যাওয়ার পরে আমি একটা গাড়িতে যাই দিই, একটা বন্ধ গাড়ি, মারে এই মাথা তো ওই মাথাটা খালি ঢাকাই ধাক্কাইতে আসছে, আর যাত্রী আর যাত্রী, টার্মিনালে যাত্রী ভরা কিন্তু গাড়ি নেই, এই অবস্থা, যাত্রীর মাথা যাত্রী খাইতে আসছে গাড়ি নেই। অনেক গাড়ির মালিক মহাখালী এই মাথা তার এই মাথাটা খালি ধাক্কায় গাড়ি স্টার্ট করতে হয় না, গাড়ি স্টার্ট হয়ই না, তখন আমি মোটামুটি গাড়ি চালাইতে পারি, মোটামুটি আমি পারি চালাইতে, তা আমি আমার একটা সাহস আসছে যে আমি জামালপুর আপ ডাউন করতে পারবো, এরকম একটা সাহস আসছে। তো ড্রাইভারের গাড়িটা স্টার্ট করতে পারলো না। পরে আমি বললাম যে আপনার তো অনেক সিনিয়র ড্রাইভার, গাড়িটা স্টার্ট করতে পারেন না, তা আল্লাহর রহমত, আমি যদি বহি আমার আল্লাহর কাছে একটা বিশ্বাস আছে, তখন আমি বিশ্বাস করি সবসময় আল্লাহকেই, বলাই আল্লাহ দেখবে আমারে। তো আমি এই কথাটা বললাম যে আল্লাহ যদি রহমত করে, আল্লাহর রহমতে আমি যদি বহি গাড়িতে, গাড়ি স্টার্ট হবে। তো আমি গিয়ে সি যাইয়া বসছি, বিশ্বাস করবেন কিনা যাই না, গাড়িটা মনে হয় দুই হাত যায় নাই, দুই হাত যায় নাই, গাড়িটা ধাক্কা দিচ্ছে, গাড়ি স্টার্ট হয়ে গেছে গা। এখন যখন গাড়ি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হওয়ার পরে গাড়িটা গরম করে গিয়ে আমি নামছি, নামার পরে ড্রাইভার করলাম যান গাড়ি লইয়া যান গা। আমার মালিকে কইতে আসছে কয় না গাড়ি লইয়া তুমি যাইবা, ওই গাড়ির মালিকে কয় গাড়ি এই মাথা তো ওই মাথা পর্যন্ত ধাক্কেলাম, গাড়ি স্টার্ট করতে পারলাম না, আমিও একটা ড্রাইভার, আমি গাড়ির মালিক হয়েছি, আমি পারলাম না, ও পারলো না, তুমি এই গাড়িটা স্টার্ট করলা, এই গাড়ি লইয়া তুমি যাইবা। পরে কয় না আমি আরেকজনের ফেডে লাথি মারতে রাজি না, ও তো একটা ড্রাইভার, ও তো আপনার একটা আশা আছে, ওর তো বউ বাচ্চা আছে, আশা আছে ইনকাম করে বউ বাচ্চা নিয়ে খাবে, আমি এটা করতে পারবো না। পরে কয় তা আমার তো সুপারভাইজারও নাই, তাহলে তুমি সুপারভাইজারি করে যাও, আমি কয় এটা পারি। পরে যাই হোক আমি সুপারভাইজারি করে গেলাম, আপ ডাউন করে আসছি, ওই টিপ গিয়েছিল আমি 44,000 টাকা টিপ গেছি জামালপুরে,
44,000 টাকা,
500 টাকা করে সিট, 50টা সিট, সাদে নিচ্ছে 300 টাকা করে, হ্যাঁ খাড়াই নিচ্ছে 300 টাকা করে, আমি 44,000 টাকা টিপ গেছি। যাওয়ার পরে ওখান থেকে যখন ঘুরে আসলাম, আসার পরে মালিকেরে দিলাম টাকা টুকা খরচা মরচা সব বাদ দিয়া, মালিকেরে প্রায় 36,000 টাকার মতন দিচ্ছি, তখন তো তেলের দাম কম, তখন এখন তো ডিজেল আপনার 62 টাকা লিটার,
জি,
আর আগে ছিল তো 31 টাকা লিটার, তখন এই কাহিনী, তখন তেল তোল দিয়া সবকিছু দিয়ে ঠিয়া 36,000 টাকা আন গিয়া মালিকেরে দিচ্ছি, ড্রাইভারও বেতন বেতন দিই নাই, ড্রাইভারে কয় যে এখান থেকে 15,000 টাকা ইনকাম দিই আর 21,000 টাকা আমরা বেতন দিই, আমি কই না আমি মালিকের সব টাকা দেবো সে বেতন দেবে, আমি চুরি করতে রাজি না, আমার গাড়ির জীবনে আমি কোনোদিন চুরি করি নেই, আমি কোনোদিন 1 টাকা চুরি করি গিয়ে আমি আনি নেই, আমি হারাম পয়সা আমার বাচ্চারে খাওয়াই নেই, আমার ফ্যামিলিরও খাওয়াই নেই, আমি হালাল পথে কামাইছি, ওই যে গাড়িতে বসে আমি মরিচের ব্যবসা করছি, আমি এই বেগুনের ব্যবসা করছি, এইরকম করে গিয়ে আমি চলছি, কিন্তু হারাম পয়সা আমি খাইনি। আনকে দেওয়ার পরে আমার মালিকে কইতে আসছে তুমি বেতন মতন রাখি আমার ইনকাম দাও, আমি কই না আপনি আমাকে বেতন দেন। পরে মালিকের আমার মালিকে আমার এই দিচ্ছে 10,000 টাকা, ড্রাইভারে দিচ্ছে 10,000 টাকা, আর মালিকের ইনকাম দিচ্ছে 16,000 টাকা। পরে আমি ড্রাইভারে কইলাম দেখছেন আপনি তো কইলেন যে 15,000 টাকা ইনকাম নিয়ে ইনকাম দিয়ে আমরা 21,000 টাকা লইয়া যাই, আমাকে টাকা মালিকে কম দিচ্ছে, আমাকে তো কমতে নাই, তাহলে এই কামটা কি লেগে করলেন। পরে ওই মালিকের গায়ে আমার চাকরি হয়ে যায়,
আচ্ছা,
তা আমি চাকরি করি না, আমি চাকরি না করি গিয়ে ওই যে আমার ধাক্কা দিচ্ছে, আমার যে আমার মানে যে ফ্যাক্টরিতে কাজ করি আমি টাকা পাবো, ওই যে আমার ধাক্কা দিচ্ছে আমার খালি এটা মানে আমি কিছু একটা ওইয়া দেখাবো, ওই যে আমার ধাক্কাটা দিল আমি ওর উপর উঠটা দেখাবো, আল্লাহ জানি আমার উঠায়
ওই বেল্টের ফ্যাক্টরি আপনার বন্ধু।
তখন ওই যে সিরাজবার লাগে পরিচয়, তার লাগে আমি কাজ করতেছি, সিরাজ ভাই একদিন ওই বেল্টের অফিসে গেছিল, ওই ইচ্ছে
সিরাজ ভাইটাকে
কন্ট্রাক্টে কাজ করি,
সিরাজ ভাইটাকে
এই যে আমার ড্রাইভার,
ও আচ্ছা আচ্ছা, মানে যে ড্রাইভারের আপনি গাড়ি স্টার্ট করে দিলেন,
হ্যাঁ গেছে, যার ফলে সে দেখে আমার কইতেছে কাজ চাপ মানে কাজ প্রচুর চাপ, দেখে কয় যে ফ্যাক্টরি দিলে কয় টাকা খরচ হইতে পারে, আমি কই যদি আমরা চারটা মেশিন দিয়ে শুরু করি, চারটা মেশিন দিয়ে শুরু করলে আমাকে 1,300 টাকা দিয়ে যাবো। পরে কয় আমি যদি তোর এই ফ্যাক্টরি দিয়ে দিই তুই কাজ আনতে পারবি, তখন তো আমি কাজ করি কিন্তু তেমন একটা পরিচিত নাই, তারপর আমার জানি কেমন জানি একটা ভিতরে একটা ইয়ে এসে বললো আমি পারবো, আমার একটা বিশ্বাস আছে নিজের উপরে যে আমি পারবো, আর আমি তো এই পর্যন্ত কোনো কাজে যাই আমি ফেল হই নাই, আমি সাকসেস হয়েছি যে কোনো কাজে। তো আমি গেলাম, যাওয়ার পরে সিরাজ ভাই ছোট্ট একটা দোকানের একটা রুম নিল, রুম নেওয়ার পরে চারটা মেশিন কিনলো, চারটা মেশিন করার পরে আমরা ওই চারটা মেশিন দিয়ে ফ্যাক্টরি স্টার্ট করলাম।
আচ্ছা,
তো প্রথম প্রায় 15 দিন কোনো কাজ নাই, খালি আল্লাহরে বলাইতেছি আল্লাহ আর একটা লোকের দিয়ে আমি টাকা খরচ করাইয়া মেশিন কিনাইলাম, এখন যদি আমি কাজ কাম না পাই আল্লাহ তার কাছে আমি একটা ই হয়ে যাবো, দেন হয়ে যাবো, তার কাছে আমি একটা খুব খারাপ একটা জিনিস না, তো এরকম খালি আল্লাহরে বলাইতেছে ঘুমাই ঘুমাইয়া। আমার আল্লাহ বলানো ডাক দেখে রাত্রেবেলা ওই ঘুমাইতে পারতো না, আমার ওয়াইফ ঘুমাইতে পারতো না, খালি আল্লাহরে বলাইতাম যে আল্লাহ কিছু একটা ঘুরিয়া দাও, কিছু একটা ঘুরিয়া দাও। তো আমার প্রথম কাজটা ঢোকে হলো 2100 পিস,
2100 পিস বেল্ট,
হ্যাঁ 2100 পিসের একটা বেল্ট ঢোকে। এই কাজটা ছিল আপনার আবদুল্লাহপুর আর সুজগেটের মাঝখানে একটা ফ্যাক্টরি জে কে আর।
আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি আবারও শৈশব, সেটা হচ্ছে কারণ এখন থেকে আপনারা ভুলে যাবেন অনেকেই, ওইটা মনে রাখলে আপনাদের আপনাদের মনে হতে পারে যে মানে পসিবল কি কি জীবনে। কচুর লতি বিক্রেতা, হ্যাঁ এমন বিক্রি যে আশেপাশের 4-5টা গ্রামের মধ্যে আর কোনো কচুর লতি নাই, যে কচুর লতি বিক্রি করে ওর পেটে ভাত যেত। জসিম, সে এখন হচ্ছে কোনো একটা কারখানায় কোনো কিছু একটা শুরু করছে, এইরকম একটা স্টার্টিং ফেজে, ঠিক আছে প্লিজ ওই ওই অতীতটা ভুলে যাবেন না। হ্যাঁ বলেন, তারপর
পরে ওই কাজটা ঢুকলো, ঢোকার পর ওই কাজটা আমি এমনভাবে কইরা দিলাম ওনরা আমার কাজ দেখে পাগল হয়ে গেল। পরে আমার কাছে তুমি আগে কোথায় আসছিলে, এত সুন্দর কাজ তোমার হাতের। পরে আমি তাদের সার কইয়া বলাইতাম, এখনও তাদের সার কইয়া বলাই। তো ওই জেকে আর ওই কাজটা দেওয়ার পরে একটা কাজ আসলো, ওই কাজটা আসলো ভাই দ্বারা ডিউসেস এক বাইং অফিসের। এই কাজটা এই বাইং অফিসের এই মালটা আসছিল আমরা চায়নার থেকে, চিকুন একটা বেল, এক্সিয়াম বেল, চৌর এক্সিয়াম মেয়েদের বেল। তো এই মালটার তিন পাশে আসলো 3টা রিফিট, কিন্তু বাকলটা যে আসছে বাকলটা জং ফুরে গেছে, এখন এই বাকলটা পাল্লাইতে পারতেছে না। বাকল পাল্লাইতে গেলে আপনার এক্সিনটা কাইটা যায়, বাকল পাল্লাইতে গেলে এক্সিনটা কাইটা যায়। এখন ঢাকা সিটির ভিতরে এমন কোনো জায়গা নাই যে সে না দেখছে এই বাকলটা চেঞ্জ করার লাগে, কোথাও পায় নাই, কিভাবে জানি আমার নাম্বারটা পাইছে। তো সেদিনকে আমার মা দেশের থেকে আসছে, আমি এবার আমার মায়ের গাব তুলে গেছি আনতে। মালটা 39,000 মাল আসছিল, তো 39,000 মাল আসছিল, তখন ওই ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমার কইলো আপনি কি জসিম বলছিলাম কি? জি আমি জসিম বলছি, আমি ভাই দ্বারা বাইং অফিস থেকে বলছি, তো আপনি কিন্তু আসতে পারবেন? আমি কই স্যার আমি তো আসতে পারতেছি না, আমি তো গাব তুলে আসছি, আমার আম্মাকে নিতে আসছে, আমার আম্মা আসছে দেশের থেকে। তখন বললো তাহলে আপনি একটা কাজ করেন, গাব তুলে আসেন। হ্যাঁ, আমার গাড়ি ছিল মিরপুর 1 নম্বরে, আমি গাড়ি ফাড়াইতে আসছি। পরে আমি কইলাম সে গাড়ি কেন ফাড়াবে, আমি চিনি না জানি না, আন্তা তো যাবো, এটা আবার কি আমার কি নিয়ে মারে না কি করে। তারপর আমি সাহস করে গেলাম, গাড়ি পাঠাই দিল, গাড়ি পাঠানোর পরে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। একটা কথাই আছে যে এই এক জীবনের এত ঢেউ, হ্যাঁ মানে ঢেউয়ের কোনো শেষ নেই, কখনো উঁচু ঢেউ, কখনো নিচু ঢেউ, কখনো শান্ত, কখনো ঝড়, কখনো বৃষ্টি, এবং জীবন মানেই অভিজ্ঞতা, সেটা আপনি যেই লেভেলেই থাকেন না কেন। একজন ভিক্ষুক যে রাস্তায় ভিক্ষা করে তার অভিজ্ঞতা আছে, একজন আমির যে কোটি কোটি টাকার মালিক তার অভিজ্ঞতা আছে, জীবন মানেই অভিজ্ঞতা, বেঁচে থাকলেই অভিজ্ঞতা। আমরা আজকে জসিমের জীবন গল্প শুনছি, জসিমের জীবন গল্পে আয়েশা তার স্ত্রী এবং তার কন্যা জান্নাত, সেও আজকে এখানে আছে, এবং তাদেরকে নিয়েই এক অসাধারণ জীবন গল্প আপনাদের হাতে তুলে দিচ্ছি আমি। আর তাদের একটা ভিডিও ক্লিপ আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখতে আসতে পারেন। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriaefm, RJKEBRIAFM সার্চ করলে আপনি কিবরিয়া আর্জে নামে আমার চ্যানেলটি রয়েছে, এবং ওখানে গিয়ে আপনি এই ক্লিপটা দেখতে পারবেন, যেটা মূলত খণ্ড খণ্ড অংশ নিয়ে। এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা এই অনুষ্ঠানটি ভিডিও ফর্মেটে যাব, যেই ফর্মেটে দেখলে আপনাদের জন্য ভালো হয়। সো ইটস ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যেটা আমি অনেক আগে শুরু করেছিলাম, সামহাও এটা সাকসেস, সেই সময়টাতে খুব ডিফিকাল্ট ছিল। সো আপনারা যদি ভিডিও আকারে চান, আমরা ভিডিও আকারেও চেষ্টা করছি। আর আরেকটি বিষয়, আমাদের পুরো অনুষ্ঠান অডিও ফর্মেট যেভাবে আপনারা রেডিওতে শুনছেন সেভাবে দেওয়া আছে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে, ওখানে চলে আসবেন, ওখানে আসলে আপনারা এই পুরো অনুষ্ঠানটি শুনতে পারবেন। এবং আমি মনে করি এই অনুষ্ঠানটি অন্তত একজনের 10 বার করে শোনা উচিত, কারণ আজকের এই জীবন গল্প অনেকের জীবন পাল্টে দেবে। ওকে, এখন আমি যেটা বলবো বিরতিতে যাবার আগে, সেটা হলো সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরাল। reality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality.
Stay tuned.
Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে জসিম সাহেব যিনি এখানে আছেন তার কাছে আবারও ফিরছি। জি, আপনি যেখানটায় ছিলেন যে গার্মেন্টসে আপনাকে যেতে বললো, আপনাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে?
জি, পরে গাড়ি পাঠাইছে। তো গাড়ি পাঠানোর পরে আমরা গাড়ি তুললাম, মায়ের বাসায় পৌঁছে দিয়া আমি বাইমুসে আসলাম। আসার পরে আমি সামনে বসলাম, স্যারের সালাম দিলাম, সালাম দেওয়ার পরে সামনে বসলাম। বসার পরে আমার ওকে, আপনি কি জসিম সাহেব? আমি কই জি। পরে আমার সে মাথার সান্ডের থেকে পায়ের তারা পর্যন্ত মাপলো। তখন তো আমি অনেক সিক নিয়ে, আমার দেখতে আমার পোশাক আশাক একদম খারাপ বাজে। তো দেখার পরে সে আমাকে তেমন একটা পছন্দ করলো না, তো আমাকে সে বেলটা বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে কিন্তু সে এই বেলটা লইয়া কোথাও বাদ নাই যে ঘরছে এটা ঠিক করার লাইয়া। দেওয়ার পরে আমার কইল, 39,000 মাল আছে, আপনি কয়দিনে ভিতর দিবেন? তখন আমি বললাম যে স্যার, 39,000 মাল এটা কি করতে হবে? কয় রিপিটটা খুইলা, রিপিটটা খোলার পরে বেল নষ্ট হইতে পারবে না, রিপিটটা খুলবেন, খোলার পরে বাকলটা দেবেন, বাকলটা আমি ডাইং করিয়ে দেবো, আবার নতুন করে রিপিট লাগাই দিবেন, কয়দিন নেবেন সময়? তখন আমি বললাম যে স্যার, আমার 10 দিন সময় দিবেন। সে টেবিল থেকে টেবিলের উপরে একটা ভারে দিয়া আমাকে একটা খারাপ বাসা একটা গালি দিয়া সে চেয়ারের থেকে দাঁড়াই গেল। দাঁড়াই যাওয়ার পরে আমি আবার ওগুলো প্রশ্রয় দিতাম না, যে আমাকে যদি কেউ অন্যায়ভাবে গালি দিত আমি সাথে সাথে তাকে আমি মানে ধরতাম যে কেন আমাকে গালি দিলেন, কি আমার অপরাধ? আমার আবার এটা অভ্যাস ছোটবেলা থেকেই সাথে সাথে ধরি। তো যখন সে দাঁড়াই গেল আমিও দাঁড়াই গেলাম। দাঁড়াই যাওয়ার পরে সে কয়, আমার এই মালটা আমি ঢাকা সিড়ির ভিতরে এমনকি চট্টগ্রাম পর্যন্ত আমি দেখছি, এমন কোন জায়গা নাই, বাদ হইছি, সবাই কইছে 6 মাস, 4 মাস, 3 মাস, তার নিচে কেউ পারবে না, আর তুমি 10 দিনের ভিতরে কইরা দিবা, এবং এই মালটা তৈরি করছে চায়নাতে, চায়না পর্যন্ত সে বইলা দিচ্ছে, আমার পক্ষে করা সম্ভব না, আর তুমি কিভাবে 10 দিনের ভিতরে কাজটা করবা, ফাজলামি করতে আসছো? আমি বললাম স্যার, আমি কিভাবে করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো এটা আপনাকে বলবো না, আমি কিভাবে করবো, আমি আমি তো জসিম, আমি তো আপনা না, আমি জসিম, আমি কিভাবে করবো এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আপনি দিলে দেবেন না দিলে না দেবেন, কিন্তু আপনি খারাপ বাসে আমার বাপ মা তুললে কেন বকা দিবেন? আপনার তো এই অধিকার তো আমি আপনাকে দিই নাই, আপনি কেন বকা দিবেন? মানে আমি এক পর্দায় উত্তেজনা হয়ে গেলাম। তখন সে ঠান্ডা হইলো যে না, এটা তো ঝাল মরিচ, দেখতে খারাপ দেখা যায় কিন্তু মরিচটা তো ঝাল। যখন আমি উত্তেজনা হয়ে গেলাম, হওয়ার পরে সে ঠান্ডা হয়েছে, আমিও ঠান্ডা। পরে কয়, তুমি এটা কিভাবে করবো আমার একটু বইলা যাও। আমি না, আমি বলবো না আপনাকে, কিন্তু আমরা এটা কইরা দিব, যদি আপনি 10 দিনের ভিতর মাল না দিতে পারি, আপনার 500 টাকার এক্সট্রা মানেন, এক্সট্রা ভিতর সিগনেচার করে আপনার সাথে আমি কাজ করবো, এক্সট্রা ভিতর সিগনেচার করে কাজ করবো, যদি আপনার আমি না দিতে পারি তাহলে আমার ফ্যাক্টরিটা আপনার, আর যদি দিতে পারি তাহলে আপনি আমাকে কাজের বিল দিয়ে দেবেন, আপনার কিছুই আমার দেওয়া লাগবে না। পরে সে আমার কথা শুনে তারও মানে এখন অন্যরকম মানে লাগতে আসছে। পরে কয়, ঠিক আছে নেও, তা রেট বলো। আমি কি, রেট আপনি কত দিবেন বলেন? কয়, তুমি বলো। তখন তো আমার ফ্যাক্টরি নতুন, কিন্তু আমি প্রথম ওই মাসে আর কি 15 দিনের মাথার কাহিনী আর কি, যে মাসে ফ্যাক্টরিটা চালু করছি, তখন আমাকে বলো তুমিই বলো। আমি কই, না আপনিই বলেন। কয়, তুমি কাজ করবো তুমি বলো। তা আমার রেট সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, আমি রেটটা দিছি মাত্র 3 টাকা করে
ওকে
পার পিস। তা আমি চিন্তা করতে আসছি 39,000 বেল করবো, 3 টাকা ঘুরে হইলে পরে আমার 120,000 টাকার মতন আসবে, আমার লাগবো সর্বোচ্চ 1 সপ্তাহ, আমার টার্গেট এরিয়া। কিন্তু পরে আমার বললো যে তুমি কিভাবে করবা, একদম রিফিটটা কিভাবে খুলবা, খোলাটা হলো মেইন প্রবলেম, এই কারণে কেউ খুলতে পারে না দেখেই, ওই যখন প্লাস দিয়ে খুলতে যায় বেলটা খাইটা যায়, এই কারণে সবাই টাইম নিয়েছে 6 মাস, 4 মাস, 3 মাস, কিন্তু আমি টাইম নিয়েছি মাত্র 10 দিন। যাই হোক, পরে আমি তাকে বললাম যে আমার এটার জন্য একটা মেশিনের টাকা দেওয়া লাগবে। তো একটা মেশিন কিনবো, মেশিনটার দাম হলো 30,000 টাকা, এই টাকাটা আপনি আমার এই বিলের ভিতরে ধরতে পারবেন না, বেল্টের বিলের ভিতরে ধরতে পারবেন না। তো আমি মেশিনের কথা কয়েছি, কিন্তু এরকম কোনো মেশিন নাই।
আচ্ছা,
আমি হুদাই কয়েছি মেশিন। তো আমি চিন্তা করলাম যে আমি আমি যদি টেকা না নিই, আমি এই রেটের থেকে যদি আমার মানে রেটটা তার কাছে কম হয়ে মানে কম হয়ে গেছে মনে হইতেছে, আমি নগদ বুঝতে পারলাম, তখন আমি একটু একবার ঘুরাইলাম যে আমি যদি এই টেকার থেকে প্লাস প্লাস অনেক কিছু কিনি তাহলে অনেক টাকার খরচ হয়ে যাবে, তা আমি আবার একটু ঘুরাই। তো ঘুরানোর পর আমি বললাম 30,000 টাকা দেবেন এক্সট্রা, এটা হলো আপনার একটা মেশিন কেনার লাইগা। এই কথা বললাম, বলার পর উনি আমার 30,000 টাকা নগদ দিয়ে দিল, দেওয়ার পরে মালও দিয়ে দিল। এখন আমি যাইয়া প্রথমে 2টা প্লাস কিনছি, কিন্তু প্লাস দিয়ে খোলতে যাই আমি মক্কে লইয়া গেলাম গা। হায় হায়, আমি এখন এটা কি করব, আমি কি করলাম, আমি বেটার লাগে এত বড় একটা চ্যালেঞ্জ করলাম, প্লাস দিয়ে খুললে তো আমি 6 মাসও খুলতে পারবো না। হায় হায়, মাথা আমার হ্যাং হয়ে গেল গা। হায় হায়, কি করলাম, মানে পাগল হয়ে গেলাম গা। তো আমি 1 প্যাকেট সিগারেট কিনলাম, 1 প্যাকেট সিগারেট আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 3 ঘন্টার ভিতরে 1 প্যাকেট সিগারেট খাইয়ে ফেলাইছি। এত পরিমাণ আমার ভিতরে টেনশন যে আমি কীভাবে এটা করবো আর কীভাবে এটা উদ্ধার করবো, আমি তো একজনের কাছে ছোড়ো হয়ে যেতে আসছি। আমার জীবনও তো আমি কোনোদিন নত হয়নি, আমার মাথাটা নত করেই নাই কোনো কাজ, আজকে আমি নত হয়ে যাবো না, আমি নত হবো না, এটার ভিতরে আমি এই কী করা যায় দেখা যাক। তো 3 ঘন্টার পরে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আপনি যে রড কাটে আমাদের যে ফেনি দিয়া আতর দিয়ে বাইরে রড কাটে, আমার এই জিনিসটা আমার ব্রেনটা ধরাই হেলাইলো। তখন আমি ওইটাতে কী করলাম, একটা ফ্ল্যাট বার লইলাম, একটা ফ্ল্যাট বার লইলাম আর মোটা দেখে একটা এই প্লেন সিট লইলাম। ওই ফ্ল্যাট বারের এক মাথা চুক্কা কইরা ওই প্লেন সিটটার লাগে ঝালাই করলাম, আর একটা শ্রেণী বানাইলাম পাতলা শ্রেণী, আর ফ্ল্যাট বার পাতলাই লাগাইলাম, নিচে মোটা উপর দিয়ে আর কি পাতলা, যাতে বেলটা ঢুকাইয়া আমি হাতের দিয়ে একটা বাইরে দেবো যাতে কাইটা দিতে পারে। তো এটা করলাম 100 টাকা দিয়ে বানাইছি। বানানোর পরে এটা আমি আবার এই কামারের দোকানে যে ট্যাম্পার দিলাম, ট্যাম্পার দেওয়ার পরে এটা এমন ট্যাম্পার হয়েছে মানে এখন যতই মানে বাইরে আই এটা আর বোতা হয় না, এত ট্যাম্পার হয়েছে। তো গেলাম নিয়ে যাওয়ার পরে আমি ওইটা রাইখা যখন হাতের দিয়ে একটু ছোঁয়া দিই কাইটা ভরে যায়, আমি ঘন্টায় মাল খুলতে আছি 1500 পিস প্রতি ঘন্টায়, একদিন 2 রাইতে মাল খোলা সব শেষ। আমি পাড়ারে ফোন দিলাম যে স্যার আপনার মাল খোলা হয়ে গেছে, আমি বাকি কালারে পাড়ান। ফোন দেওয়ার পরে তারা তো বড় গার্মেন্টস ব্যবসায়ী, নিজের বাইং অফিস, 4-5টা গার্মেন্টসের মালিক, মালিক সহ আমার ফ্যাক্টরিতে চলে আসলো, তার ভাইরা আরও 4টা ভাই আছে, 4টা গাড়ি গেলো আমার ওইখানে, ভুত্তামারা গাড়ি মানে আপনার পাজারু 4টা যেয়ে আমার ফ্যাক্টরির সামনে ব্রেক করলো। ব্রেক করার পরে আমার ফ্যাক্টরিটা আসলো আবার আপনার ওই মোড়ের ভিতরে, মানে 3 রাস্তার মোড়ের ভিতরে, ওখানে আবার বাজার। তো বাজার থেকে অনেক লোক দৌড়ে আসছে, 4টা গাড়ি এক রঙের এরকম লোক, লোকগুলো কালা কুচকুচকে উচালাম্বা, এই লোক এখানে আসার পরে আমার ফ্যাক্টরিতে ঢুকলো। ঢোকার পরে আমার ওয়াইফও আসছে আর ওয়ার্কাররাও আসছে, তো ঢুকছে, ঢোকার পরে তারা আবার মনে করছে কোনটা গাড়ি নিয়ে আসছে আমার উড়াই নিয়ে যাবে।
আচ্ছা,
তারা মনে করছে যে আমি বেলমোনায় সিজার দিয়ে কাইটা ফেলাই দিছি হাতুর দিয়ে, কিন্তু আমি যে খুলে ফেলাইছি সেটা তারা দেখে নেই। আসছে, আসার পরে দেখে কি যে আমি সব বেল সুন্দর মতন খুলছি। এখন এটা দেখে এখন ওই ইসে চায়নার সাথে তারা মেল দিতে আসছে, ভিডিও কলে কনফারেন্স কথা বলতে আসছে যে তুমি তো পারলা না, আমার বাঙালি মাত্র 2 রাতে একদিনের ভিতর বেল খুলে ফেলাইছে, এখন আবার ফিটিংও করবে, তোমরা তো পারলা না। তখন চায়নার থেকে তারা বলতে আসছে, ওরা তো ইংলিশে কথা বলে আমি তো বুঝি না, যে তোমার ওই বাঙালিরে পাঠাইয়া দাও, আমি তোমাদের 1 লাখ টাকা বেতন দিব, ওই বাঙালিরে পাঠাইয়া দাও। ও কোটি একখান বাঙালি, ওরে আমার দরকার এই ধরনের কাজ, আমি তো দূরে আমার বাপের ক্ষমতা নাই, 2 দিনের ভিতর সে মাল খুলে ফেলাইছে, কিভাবে খুললো, ওরা পাঠাই দাও। পরে আমার কয় না আমি যাবো না, যখন আমি কইছে যাবো না তখন আমার পুরো ফ্যাক্টরির ছবি টবি তুললে ভিডিও কইরা ওদেরকে পাঠাইছে, আমার ওয়াইফের পাশে আমার বসায় ভিডিও তুললে পাঠাই দিচ্ছে, কয় ওর ওয়াইফটাও পাঠাই দাও আর ওরেও পাঠাই দাও, ওরা আমরা আরও 25,000 টাকা বেতন দিব, তার মানে 1,25,000 টাকা আমার বেতন দিবে। আমার যাইতে কইতেছে, আমি কই না আমি যাবো না, আমি বাংলাদেশে থাকবো, আমি বাংলাদেশে 1,25,000 আমি এর থেকে বেশিও কামাই করে দেখাবো যদি আল্লাহ আমাকে সহযোগিতা করে। পরে যাই হোক, এভাবে মেল টেল হয়ে গেল। তো এক পটকে আমি ওই ওই মাসের ভিতরে দিন রাত মানে এমন কাজের পেশা একটার পর একটা ঢুকতে আসছে, আমি ওই মাসে 1,40,000 টাকা আমার লাভ হলো 15 দিনে, বেতন বেতন সব কিছু বাদ ঠাপ দিয়া 15 দিলে 1,40,000 টাকা লাভ হচ্ছে। কিন্তু ওই যে সিরাজ ভাই যে আমাকে মেশিন কিনে দিল, সে মনে করছে কি আমাকে সে একটা বেতন দিবে,
আচ্ছা,
কিন্তু আমি তো ওই ওই হিসাবে নাই, আমার কথা হলো
পার্টনার পার্টনার।
হ্যাঁ, আপনি মেশিন দিচ্ছেন, আমি কাজ আছি, পরিশ্রম করে কাজ করছি, আপনি অর্ধেক অর্ধেক পার্টনার করবেন। সে আমাকে পার্টনার করলো, প্রথম মাসে আমি 40,000 টাকা ব্যবসা পাইলাম। আমি ওই 40,000 টাকা আমার বাড়িতে আমার ওই সদ্ভাবে ঋণ হয়েছে, ওই 70,000 টাকা ব্যবসা পাইলাম, আমার সদ্ভাবে ঋণ হয়েছে, আমি 70,000 টাকা ধরে ঋণ দিয়ে দিলাম। পরের মাসে ওই রকম আমার ব্যবসা এলো, ওই 2,00,000 টাকার মতন ঋণ হয়েছে, 2,00,000 টাকা আমি ধরে ঋণ দিয়ে দিলাম। তো 3 মাসের মাথায় আমার সিরাজ ভাই, সে তো গাড়ি চালায় আর মনে মনে চিন্তা করে যে আমি মনে হয় চুরি করি, সে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, আমি আবার চলে আর একজনের সাথে যাই, সেও আর ফ্যাক্টরি চালাইতে পারে না, পরে মেশিন মুশিন সে বিক্রি করে দেয়। তো আমি আবার আর একজন পার্টনার নিই, পার্টনার নেওয়ার পরে তার সাথে আমি 2 বছরের মতন করি, সেও এক প্রকার আমার এরকম উল্টাপাল্টাই করে। পরে আমার তো আর কোনো পুঁজি নাই, আমি যা টাকা বসে কামাই আমি আমার বাপ মারে খাওয়াই, আমি ঋণ মিন দিয়ে আমি সমান সমান পড়ালা। যখন আর একটা পার্টনার নিলাম, নেওয়ার পরে ওনার লাগে যখন ব্যবসা শুরু করলাম, আর একটা বড় ফুলর নিলাম, বড় ফুলর নিয়ে যখন ওই ফুলের ভিতরে সম্পূর্ণ টাকা আমি আমার টাকা আমি তাকে অ্যাডভান্স দিলাম, 2,00,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি ফুলরে উঠলাম। তো ওই ফুলরে ওঠার পরে সে আমাকে আমার লাগে একটা খারাপ ব্যবহার করলো। পরে আমি ওই বাড়িওয়ালার সাথে আবার আমি ওই যে ফুলর নিছে সেই ফুলরের বাড়িওয়ালা ওনার সাথে আমি আবার পার্টনারে শুরু করলাম। তার ছেলে একটা, নাম হলো অনিক, আর ওনার ছেলের বাপের নাম, ওনার নাম হলো আদম আলী। লোকটা অনেক ভালো, খুবই ভালো, আমার ছেলের মতন দেখতো, আল্লাহ ওনাকে ভালো রাখুক, এখন উনি আসছে। আর আমার একটি শিষ্য বর্তমানে অনিক, তখন আমি ওই শিষ্য ই করিয়া দিয়া আবার সেপারেট করিয়া দিয়ে আর ব্যবসা ধরাই দিয়া আমি আবার আমার মতন চলে আসি। আমি আমার মতন চলে আসি, তখন হলো আপনি 2017 সালে আমি নিজে ব্যবসা শুরু করি। 2017 সালে এইটার ভিতরে আমার যে ব্যবসার যে ইনকাম হয়েছে, এই ইনকামের টাকা দিয়ে আমি প্রথমে একটা গাড়ি কিনি। আমি এবার গাড়িটা চালাই হলো মহাখালীর থেকে রংপুর, আমার শ্বশুর বাড়ির সামনের থেকে।
গাড়ি কত টাকা দিয়ে কিনলেন?
এই গাড়ি নিচে আমি 42,00,000 টাকা দিয়া,
42,00,000 টাকা দিয়ে গাড়ি কিনলেন আপনি, প্রথম গাড়ি?
হ্যাঁ।
আচ্ছা, একদম নতুন গাড়ি, এবং এটা আপনি নিজের টাকা দিয়ে কিনলেন?
হ্যাঁ, নিজের টাকা দিয়ে কিনলেন।
এই টাকাটা ইনকাম হলো কিভাবে?
এই ইনকামটা করছিল যে আমার শিষ্য যারা রাখছি তার সাথে 5 বছর ব্যবসা করলাম পার্টনারে। তখন আর তার আগে ওই যে আরো
পার্টনারের ব্যবসা, মানে বেল্টের ব্যবসা, শুধু বেল্ট তৈরি করতেন?
বেল্টেরই, শুধু বেল্ট।
আচ্ছা,
তো
দাঁড়ান, এই কাস্টমার কারা ছিল বেল্টের, দেশের বাইরে নাকি দেশে?
না, কাস্টমার অর্ডার গুলো দেশের বাইরে, কিন্তু বাইং অফিস থেকে আমি অর্ডার পাইতাম।
কোথা থেকে? বাইং অফিস থেকে?
জি, বাইং অফিস থেকে।
কয় বছর করলেন? 5 বছর।
5 বছর ওদিকে আছে, 2 বছর,
7 বছর,
7 বছর
শুধু বেল্টের সঙ্গে?
হ্যাঁ, বেল, মানে 7 বছর আমি পার্টনারে ব্যবসা করছি।
আচ্ছা,
আর এখান থেকে যত টাকা কামাই করছি এই টাকা আমি ঋণ দিচ্ছি, নিজের চলছি, আর গাড়ি কিনলাম
42,00,000 টাকা দিয়ে। কি গাড়ি কিনলেন?
আমি নিলাম হলো বাস গাড়ি।
বাস?
হ্যাঁ, নতুন বাস গাড়ি নেওয়ার আগে নিচ্ছি একটা পিক আপ।
আচ্ছা,
তো বাস গাড়ি পিক আপের থেকে আসছি, বাস গাড়ি নেওয়ার আগে আমি একটা পিক আপ নিচ্ছি। এই কারণে
কত দিয়ে কিনলেন? আমি একটু ধারাবাহিকভাবে
পিক আপটা কিনলাম আমি 3,50,000 টাকা,
3,50,000 টাকা দিয়ে। আচ্ছা,
3,50,000 টাকা দিয়ে আমি পিক আপ কিনলাম। পিক আপ কেনার পরে পিক আপটা কেনার উদ্দেশ্য একটাই, আমার ছোট ভাই সে ড্রাইভার হয়েছে।
একটা ঝলক হয়তো আপনারা পেয়েছেন প্রিয় শ্রোতা, ঝলকটা হচ্ছে উনি 42,00,000 টাকার একটা গাড়ি কিনেছেন, যেটা আসলে ধারাবাহিকভাবে একটু পরে যাওয়ার কথা, কিন্তু তার আগেই উনি কিছুটা হলো টাচ দিয়েছেন। সেটা হচ্ছে 3,50,000 টাকার একটা পিক আপ কিনলেন উনি, 5-6 বছর কাজ করে টাকাগুলো জমিয়ে, বেল্টার ফ্যাক্টরিতে কাজ করে পার্টনারশিপে গিয়ে উনি একটা পিক আপ কিনলেন ওনার ভাইয়ের জন্য, ওনার নিজের জন্য না কিন্তু। এবং এর পরবর্তী হচ্ছে হলো 42,00,000 টাকার একটা গাড়ি কেনা, যেটা উনি আগেই বলে ফেলেছেন। না, এখানেই গল্প শেষ না, এটা কেবলমাত্র শুরু। বারবারই মনে করিয়ে দিয়েছি আজকে যে এই কচুর লতি, যিনি জীবনে একদিনের জন্য স্কুলের বারান্দায় যাননি, আপনি গিয়েছেন স্কুলে পড়েছেন একদিনের জন্য?
না, জীবনও যায়নি।
জীবনও যাননি, উনি নাম দস্তখত করতে পারেন না। এবং ওনার জীবন গল্পের এই যে টার্নিং পয়েন্টটা, সেই টার্নিং পয়েন্টের শুরুতে যায় আমরা আছি, আমাদের হাতে আরও ঘন্টাখানিক সময় আছে। তার মানে বুঝতে পারছেন গল্প কত বড় এবং ওনার যে পরিধি সেটা কত বড়, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। জীবনে একটা ক্লাস পড়েনিও, স্কুলের বারান্দায় কোনোদিন যায়নি। এবং এই জসিম আবারও মনে করিয়ে দিচ্ছি, এমন খারাপ অবস্থার মধ্যে ছিল, এমন খারাপ অবস্থার মধ্যে ছিল, তার বাবাকে সে ছোটবেলায় হারিয়েছে, বাবা মরে আছে, মরে গেছে নাকি বেঁচে আছে সে জানে না, আজও নিখোঁজ, মা আর একটা বিয়ে করে চলে গেছে, এবং এই ছেলেটি নিজের জীবনে 2 মুঠো ভাত পাওয়ার জন্য কচুর লতি বিক্রি করতো। এবং সেই কচুর লতি বিক্রি করতে করতে এমন অবস্থা হয়েছে যে আশেপাশের গ্রামে আর কচুর লতি নাই,
সে সব তুলে বিক্রি করে ফেলেছে। এবং কাদের কাছে বিক্রি করতো? নিজ চাচাদের কাছে, যারা প্রচণ্ড যোদ্ধার ছিল, যাদের লক্ষ লক্ষ টাকা ছিল সেই সময়, যারা এক পয়সা দিয়ে তাকে সাহায্য করতো না তার কথা অনুযায়ী। এবং সেই ছেলেটি এখন গল্প যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেটা বুঝতেই পারছেন, যে অর্ধকোটি টাকার মালিক সেই সেই অবস্থায়, কারণ 42 লাখ টাকার গাড়ি কিনেছে সে, পিক আপ কিনেছে এর আগে, এবং একটা ফ্যাক্টরি সে চালাচ্ছে। এবং গল্পটা শুরু হয়েছে এখানে, শেষ কিন্তু আরও বাকি। আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। এই লোকটিকে যদি আপনারা দেখতে চান চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে, www.youtube.com/rjkibriaFM, RJKEBRIAFM, এবং ইউটিউবে গিয়ে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের যে নোটিফিকেশন বাটনটি আছে ওটা অন করে দেবেন। সো ভুল করবেন না প্লিজ। আর ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার পার্সোনাল পেজে আসতে হবে, সেটা আমি অনুষ্ঠানের শেষে গিয়ে বলে দেবো। সো সঙ্গেই থাকুন। আরেকটা কথা একটু বলতে চাই, যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে সিচুয়েশনটা যখন নিজের মতন না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে। যেমনটা হতে পারে কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে জসীম তার পরিবার নিয়ে এসেছেন তার জীবন গল্প বলার জন্য। আমি কথা না বাড়িয়ে তার কাছেই ফিরতে চাই। আর একটি বিষয় বলবো, যারা জীবন গল্প বলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি জসীম ভাই, আমি যেখানটায় ছিলাম যে আপনার ভাইকে বললেন যে 3.5 লাখ টাকা দিয়ে আপনি একটা পিক আপ কিনে দেন মানুষের বাসায় কাজ না করার চাইতে। হ্যাঁ, তারপর
পরে ও ওই পিক আপটা চালায়, তো গাড়ি চালানো নতুন শিখছে, তো তা আমার ওর উপর একটা ভয় হইতো যে নতুন গাড়ি চালানো শিখছে, আমি আর একটা ড্রাইভারও রাইখা দিলাম যাতে হয় পুরারা আর কি হাত ক্লিয়ার করতে পারে। তো ড্রাইভার রাখছে, ড্রাইভার রাখার পরে ওই ড্রাইভার ওদের আর একটা বাসা ঠিক করে দিলাম, ওই বাসার ভিতর ঘুমায়, আমার বাসায় খায়, আর ছোট ভাইয়ের নিয়ে গাড়ি চালায়। মোটামুটি এভাবে চলছে, খুব ভালো চলছে। তো চলতে চলতে এক সময় মোটামুটি আর ভালোই ওর চলতে আসছে, ও আর লাইন ধরে ফেলাইছে, তখন আমি ওই বড় গাড়িটা কিনি। ওই পিক আপটা যখন ধরে ফেলাইছে তখন আমি বড় গাড়িটা কিনি। বড়টা কেনার পরে আমি রোডটা চালু করি আমার মেয়ের নামে, জান্নাতি মায়ের দোয়া দিয়া আমি মেয়ের নাম দিয়ে চালু করিল জান্নাতি পরিবহন।
এটা হলো আপনার 42 লাখ টাকা দিয়ে যে গাড়িটা কিনলেন?
মহাখালী থেকে রংপুর পদাগঞ্জ।
আচ্ছা,
আমার মেয়ের নামে শুরু করি। শুরু করার পরে
আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, মানে এই 42 লাখ টাকা গাড়ি আপনি গাড়িতে ইনভেস্ট করলেন, আপনি গাড়ি কেন চিন্তা করলেন, অন্য কোথাও তো ইনভেস্ট করতে পারতেন?
গাড়ি চিন্তা করছিল ওই যে আমি গাড়ির লাইনে ছিলাম।
আচ্ছা,
আর অনেকে আমাকে দেখতে পারে নাই, আমার পছন্দ করে নাই, ঠিক মতো চাকরি দেয় নাই, আমি 7 দিন না খেয়েছিলাম, আমি যাতে অনেক লোকের চাকরি দিতে পারি, আমি যাতে 2-4টা গাড়ির মালিক হইতে পারি, এই কারণে আমি যারা অসহায় আছে অসহায় লোকগুলো আমার গাড়িতে চাকরি দিব এবং ওরা আমার গাড়ি চালাই খাবে, আমার এই গাড়ির থেকে যদি আমাকে ইনকাম নাও দেয় আমার কোনো দুঃখ নাই। আমি ওদেরকে এইভাবে বলে দিতাম যে তোমার গাড়ি চালাইবা, তোমরা চলবা, আমার ইনকামের দরকার নাই, কিন্তু আমার গাইডারে কাজকাম করাইয়া কিস্তি মিস্তি দিয়ে যদি থাকে সবকিছু দিয়ে ঠিয়া ঠিক মতন রাখবা।
আচ্ছা,
এভাবে বলতাম।
আচ্ছা,
তো এইভাবে চালাইতাম।
ওকে, 42 লক্ষ টাকা দিয়ে আপনি গাড়ি কিনলেন এবং আপনি সেটা রাস্তায় নামালেন। এই তো রোড পাস লাগে, আরো কি সব লাগে, এইসব ফর্মালিটিস তো পূরণ করেছিলেন? মানে ওই যে আপনার নিয়মকানুন আছে না কিছু গভর্নমেন্টের কাছ থেকে কাগজপত্র যেটা করতে হয় ওগুলো সম্পর্কে আপনার আগে থেকে জানাশোনা ছিল?
সব আগের থেকে জানা।
আচ্ছা,
আগে তো গাড়ির লাইনে চাকরি করছি না,
তো আপনার যেহেতু এটা মোটামুটি জানাই ছিল। হ্যাঁ, তারপর কি হলো?
পরে আমি রোডটা চালু করি, রোডটা চালু করতে আমার প্রায় 7 লাখ টাকার মতন লাগে যায়।
আচ্ছা,
আমি রোডটা নিতে পকেট রোড তো 7 লাখ টাকার মতন আমার রোডটা নিতে লাগে, আবার গাড়িতে চলে গেল 42 লাখ, আবার পিক আপ কিনলাম। তারপরও একটা শুক্রবার মারতে পারি, মানে মাসে 4 দিন মারতে পারি, ওই 4 দিনে দেওয়া গেছে 2.5 লাখ টাকা আমার ইনকাম চলে আসছে।
4 দিনে?
জি, 4 দিনে। আপনার রংপুরে টিকিট যায় 1200-1400 টাকা টিকিট, আমার নিজের হাতে 1,04,000 টাকা টিপ গেছি রংপুরে এক টিপ।
এত টাকা ইনকাম?
1,04,000 টাকা টিপ গেছি 1500 টাকা পার পিস টিকিট, ছাদের ভিতরে 500 টাকা, ছাদের ভিতরে আমি আমার জীবনে 75 জন যাত্রী লিয়ে গেছি। আর যে গাড়ি আছে, যত গাড়ি আছে তার থেকে বেশি হলো যাত্রী, কিভাবে যাবে যার যার মন মতন ওড়ে। কিন্তু এমনি তো ভাড়া 500 টাকা, সেই টিকিটটা হয়েছে 1500 টাকা, আবার ছাদেও 500 টাকা ভাড়া। তো 1,04,000 টাকা টিপ গেছি, আবার আসতে আসতে আসার সময় আসছে 42,000 টাকা টিপ। তো এরকম কইরা ওই 3-4 মাস হরতাল অবরোধ ছিল, ওইটাতে ফেরে আমার 7-8 লাখ টাকা ইনকাম হয়ে গেল।
আচ্ছা,
তো এটার মাঝখানে ইনকাম হওয়ার পরে আমি ওই টাকাটা দিয়ে আমি একটা জমি কিনি।
আচ্ছা,
দেশে একটা জমি রাখি, আরো কিছু কিছু টাকা আমি আর একটা গাড়ি নিই। আর একটা গাড়ি নেওয়ার পর ওই গাড়িতে কিছু কিস্তি আসছিল, যেদিনকে আমি গাড়িটা রেজিস্ট্রি করব তার একদিন আগে আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে। আমার ছোট ভাই একদিন আগে অ্যাক্সিডেন্ট করে, এটা হলো আপনার ইসে এলেঙ্গাতে অ্যাক্সিডেন্ট করে বিয়ার মাল জিনিস লইয়া যাওয়ার লাগিয়া। তো এইখানে আমি একটা অপরাধ করছি, এখানে যে অপরাধটা করছি আমার জীবনের প্রথম, সেই অপরাধটা হলো আমি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম। কিরকম মিথ্যার আশ্রয় নিয়েছিলাম? আমি যে বাসাটা ভাড়া থাকতাম, আর যে মা তখন করবো আমার পাকনার আছে, পাকনারের সাথে ব্যবসা করি, ওই পাকনারের বাসায় আমি ভাড়া থাকতাম। তো ওই বাসায় আমাকে একজনে পোলার মতন দেখতো, আর একটা মেয়ে আছিল, মেয়েটা আমার বড় ভাই ডাকতো। ওর বড় ভাই একটাই ভাই, ভাইটা বিদেশে আছে, এই কারণে আমার বড় ভাই ডাকতো। তো ওই মেয়েটা টাঙ্গাইল থেকে একটা সম্বন্ধ আসলো, তখন আর বড় ভাই আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই বাংলাদেশে তো আমি এখন নাই, আপনি আছেন, আপনি আমার বড় ভাই, আমার বোনের আপনার বিয়ের সাথে যতটুকু হেল্প করা দরকার আপনি করবেন। আমি কি ঠিক আছে আমি করব, সমস্যা নেই। আমার ওই বড় ভাই কইয়া ডাকতো, একই বাসায় ভাড়া ছিলাম। মেয়ে যখন দেখতে আসলো, দেখতে আসার পরে ওই দেখলো, দেখার পরে মেয়েটা একটু কানে কম শুনতো, তখন জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? তখন আমি ওই মেয়েটা শুনে নাই, না শোনাতে আমি তখন তাকে জিজ্ঞাসা করলো, তাকে বললাম যে ভাই আপনার দেশের বাড়ি কোথায়? তখন বলে যে আমার দেশের বাড়ি টাঙ্গাইলে। আমি কই ভাই এটা ঢাকা শহর, এখানে গাড়ি চলাফেরা করে, গাড়ি চলাফেরাতে আমরা এমন অবস্থা হয়ে গেছে, আমাদেরকে একটু জোরসে কথা না কইলে আমরা শুনি না, আমাদের কানটা তব্জ দিয়ে ধরে, আবার উপরে ফ্যান চলে আমরা কানে একটু কম শুনি, একটু জোরে বলেন। এটা কেন বললাম? যাতে মেয়েটা শুনতে পারে, আর শুনে যাতে হয় উত্তর দিতে পারে, এই কারণে আর আমি এই কথাটা বললাম ওই ছেলেটাকে। তখন ওরা জোরে জোরে কথা বলে মেয়েটা উত্তর দেয়, জোরে কথা বলার পরে শোনে, শোনার পরে উত্তর দেয়। ওই মেয়েটার কইলো যে হাতের লেখা লিখে থাকে, তো মেয়েটা আসছিল আবার টেরা, চোখ একটু টেরা আসছিল, আবার কানেও শোনে না। তখন আমি মনে বললো, ভাবলাম যদি লিখতে যায় তা তো এইভাবে টেরা হইয়া চাইবো, মানে ওর মুখ থাকবো একদিকে, চোখ থাকবো আর একদিকে, তখন তারা তো ধরে ফেলাইবো। তখন আমি বললাম যে আপনাদের সামনে যদি ওর লিখতে যায় তো হয়তো আর হাত কাপ লেখা সুন্দর হবে না, তুই ওট খাতা কলম লইয়া তুই ওই জয় ঈশ্বরের উপর যাইয়া লেখ, মানে সুগেশের উপর দেয়া লেখ। তখন আমি উঠছে, উঠতে সুগেশের উপরে দিয়ে লেখছে, লেখার পরে আনসা আনকে যখন ওকে দিল তখন ওরা বলে তুমি পড়িয়া শোনাও, তার তো সব মুখাস্ত ওই নিজে লেখছে, গেরাম গোরাম সব কিছু লেখছে, ওই তখন সামনের দিকে তাকাইয়া ওই পড়িয়া শোনালো, তখন ওরা পছন্দ হয়ে গেলো, ওই দিনকে দিন তারিখ ফাইনাল হয়ে গেলো। কিন্তু যখন আল্লাহ আপনার ওই মেয়ের বর যখন আসলো, আইসা যখন বর স্টেজে, তখন ঠাস করে লাস্ট লাইট টিউব লাইটটা বাস্ট হয়ে গেল। এই প্রথম একটা মানে ইশারা আমার উপর আসলো, আমি কোনো বুঝতে পারিনি। আমি তো অনেক খুশি, বিয়ের সাথে দিতে আসছি, আমার নিজের বোনের মতন দেখি, পরে মেয়েটাও যখন ঘরের থেকে বাইরে যেতে আসছে, এক পাও বাইর করছে, মেয়েটা ঠাস করে পড়ে গেছে। আর ওই মেয়েটার যত মাল জিনিস আছে, মানে খাট, শোবা, তারপরে তোষক, এগুলো আমার পিকআপ দিয়ে মেয়েটার বাইরে যাওয়ার, আমার পিকআপেই যাবে। তো মেয়েটা গায়ে তোড়ছে, গায়ে তোড়ার পরে গাড়িটা গায়ে তোড়া দিয়েও মেয়েটা ভুলে গেল। তারপরে আমি কইলাম যে তিনটা বাধা খাইলো, তখন বরযাত্রী তারা কেমন জানে ঠিক করলো। তখন আমি বললাম কেই এত নিচে করে কেউ কাপড় পরায় কাপড়ে বাইজা পড়ে গেল, আর টুসা করে পরাইবা না, মানে আমি ওর দোষটা এড়াই দিতে আসছি আমি কথা বইলা। তো গায়ে তোড়ছে, ওঠার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে রাইতে তিনটা বাজে, আমি তো পাঁচ রাত ধরে ঘুমাই না, তিনটা বাজে আমার কাছে ফোন আসছে, ফোন আসছে। তো ফোনটা আমি যে যে ধরবো এই সুযোগটা আমি পাইতে আসছি না, ফোনটা যে ধরবো। তারপর আমি যাই এর ভিতরে আমার বাসায় কেস টিকেট বাইরে যেতে আসছে, তখন আমি উঠছি, উঠে ফোনটা ধরছি। ধরার পরে আমার বাড়িওয়ালা ফোন দিচ্ছে, কয় তোর ভালো লেগে দোয়া কর, তোর গাড়িটা পল্টে খাইছে, তোর ভাই তো মনে হয় বাঁচবে না। যখন এই কথাটা বললো, আমি মনে হয় যে আমার মাথার উপর আকাশটা ভাঙ্গে ফেললো। কি কয়, আমি মনে করছি আর কি করে, এর ভিতরে যে মেয়ের বাপ হাইয়া কেস টিকেট বাইরে আসছে, পরে উঠছি। ওঠার পরে আমি খেলে দৌড়াইতে আসছি আর কাঁদতে আসছি। পরে ওই অবস্থায় টাঙ্গাইল মেডিকেল ওরা রাখলো না, পরে অ্যাম্বুলেন্স দিয়ে ওরা ঢাকা মেডিকেলে লয়ে এলো। আমি এবারে দিক দিয়ে প্রাইভেট দিয়ে আমি চলে গেলাম এই ঢাকা মেডিকেলে। যাওয়ার পর আলা খালি ফোন দিতে আসছি। আমি একবার ঢাকা মেডিকেলের মেইন গেট, আবার ইমার্জেন্সি গেট, মানে একটা অ্যাম্বুলেন্স ঢোকে ওই পিছি পিছিয়ে আমি দৌড়াইতে আসছি, ঢুকতে আসছি, কাঁদতে আসছি। আর এর ভিতরে আইতে আইতে ওর সকালে তখন বাইজে গেছে ছয়টা, ওর কোনো জ্ঞান নাই। আর ওর জ্ঞান হারাই ফেলাইছিলাম আপনার ঈশ্বর থেকে, এই চান্দ্রার থেকে, ওর কোনো নিঃশ্বাসও নাই। তখন আমি খালি কাঁদতে আসছি যে আমি কি অপরাধ হয়ে গেলাম আমার গাড়ি কিনে দিয়া আমার ছোট ভাইরে। তখন আসলো, আসার পর আলা এই ডাক্তার দেখলো, দেখে বলে নাই, মামারাও আসলো, তারপর আমার ওই বাড়িওয়ালা আসলো আদমালি, তারাও বললে নাই। আমি তো গায়ে ভিতরে উঠতে দেন, আমি বলে চড়তে দেন, আমি কান্দি। মামারাও যে ডাকলো ছোট বাইরে ওঠে না, আমি তো খালি কাঁদতে আসছি। আর খালি একটাই ভাবতে আসছি যে আমার মার মায়ের আমি কি জবাব দিব, আমি গাড়ি কিনিয়া দিয়া ওরকে আমি আমি খুন করলাম, আমি খুনি হয়ে গেলাম, খালি একটা জিনিসই ভাবতে আসছি আর কাঁদতে আসছি। পরলে আমি বললাম যে আমার একটু উঠতে দেন, আমি একটু দেখি। আমি যাইয়া ওর এইভাবে ধৈরা পরে কইলাম যে ভাই আমি তোর ভাইয়ে আইসছি, আমি জোশিম তোর ভাইয়ে আইসছি, উঠবি না? বিশ্বাস করবেন কিনা জানি না, ওই ওদিনকে মানে আল্লাহ তালা আবার নতুন করে জীবনটা ফেরত দিচ্ছে। যখন আমি ডাক দিলাম, ওর সাথে সাথে ওর সয়ে পানি ফেলাই দিয়া আমার ওকে ভাইয়া আইসছেন, অথচ ডাক্তার কইছে নাই। কি বলছেন এর ভিতরে?
না, এটা সম্ভব, এটা সম্ভব, এবং এটা আমি বিশ্বাস করি। কারণ আচ্ছা, এরকম পৃথিবীতে অসংখ্য ঘটনা আছে, মেডিকেলে ডেড হওয়ার পরেও সে মানুষ ফিরে আসে। হ্যাঁ,
তো তখন আমি বুঝলাম যে আমি ওই যে পাপ করছি, একটা ছেলেরে আমি মানে ধরাই দিছি যে যে জিনিসগুলো আমি গোপন করাইছি,
মানে বিয়ে বিয়ের সাথীতে,
বিয়ের সাথীতে ওই মেয়েটাকে যদি আমি উঠতে না বলতাম তো টেরাইয়া চাইতো, ছেলেটা দেখতো, এই এগুলো আমার একটা অপরাধ। দুই নম্বর অপরাধ হইলো ওই যে কানে শোনে না, আমি জোরে বললাম যে ভাই একটু জোরে কথা বলেন, আমরা কানে একটু কম শুনি, একটু জোরে বলেন, এইটা হলো দুই নম্বর অপরাধ। তাহলে এটা কি অপরাধ না?
কিন্তু আমার ভালো লাগছে যে এটা আপনি রিয়ালাইজ করেছেন, এবং আপনার কাছে মনে হয়েছে যে এই অপরাধের শাস্তি আল্লাহ আপনাকে এভাবে দিয়েছে।
জি, যাই হোক, আমার ষোলো বার পিছনে আমার প্রায় 9-10 লাখ টাকার মতো চলে গেছে। আমার গাড়িটা আমি মাত্র মোয়া হিসেবে বিক্রি করে দিচ্ছি,
মানে এই
পিকআপটা,
সেই জীবনের প্রথম কেনা পিকআপ 3.5 লাখ টাকার
মোয়া হিসেবে বিক্রি করছে, ওটা ঠিক করতে পারিনি,
মানে এত বাজে অবস্থা হয়ে গেল,
এত বাজে অবস্থা।
ইন দ্য মিন টাইম যখন আপনি এটা বিক্রি করলেন, আপনার ভাইয়ের অবস্থা চলতেছিল, তখন আপনি দুইটা গাড়ির মালিক?
তখন আমার অলরেডি দুইটা গাড়ি,
দুইটা গাড়ির মালিক, এবং আপনার ওই বেল্টার ফ্যাক্টরি তখন চলতেছে।
হ্যাঁ,
এবং এটা কি সম্পূর্ণ আপনার নিজেরই ছিল নাকি পার্টনারশিপে ছিল কেউ?
না, গাড়ি আমার নিজের, খালি ফ্যাক্টরিটা একটু পার্টনার আছে।
পার্টনারশিপে ছিল, কার সঙ্গে পার্টনারশিপে ছিল?
ছিল আমার ওই বাড়িওয়ালার সাথে,
বাড়িওয়ালার সাথে। আচ্ছা, প্রিয় শ্রোতা, এই জায়গাটায় আমরা একটা বিরতি নেব, এবং বুঝতেই পাচ্ছেন গল্পের একটা মধুর সময়ের মধ্যে আমরা আছি। আমরা ছোট্ট একটা বিরতির পর আজকের এই জীবন গল্পে আবারও ফিরে আসতে চাই এবং সবসময় বলি নাথিং ইজ ইম্পসিবল। একটা মানুষের যদি ধৈর্য থাকে, একটা মানুষের যদি অনেস্টি থাকে এবং একটা মানুষ যদি চায় যে নিজের জীবনে পরিবর্তন আসুক, তাহলে ওপরওয়ালা যে সৃষ্টিকর্তা আমাদেরকে দেখছেন, মহান আল্লাহ যে আমাদেরকে দেখছেন, তিনি আরও 10 ধাপ এগিয়ে দেন আমাদেরকে। এবং শুধু আপনাকে চাইতে হবে, একাই মনে চাইতে হবে, হালটা ধরে রাখতে হবে শক্ত করে, যত ঝড় আসুক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ডোন্ট বি হোপলেস, কখনোই হোপলেস হবেন না, কখনোই নিরাশ হবেন না। এবং সবসময় যেটা মনে রাখতে হবে, ইয়েস সামবডি ইজ ওয়াচিং মি অ্যান্ড সামবডি ইজ আল্লাহ, এবং সে আপনার জন্য ভালো কিছুই নিয়েই অপেক্ষা করছেন। প্রথমত আপনি গিফটেড, গিফটেড এই কারণে আমি সবসময় এই কথাটা বলি যে আপনি মানুষ হিসেবে পৃথিবীতে এসেছেন। আপনাকে বন্য প্রাণী হিসেবেও সৃষ্টিকর্তা বানাইতে পারতো, বানাই নাই, আপনাকে একটা কীট হিসেবেও বানাতে পারতো। তার মানে আপনাকে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, মানে হচ্ছে ইউ আর গিফটেড, বেস্ট গিফট আপনি পেয়েছেন অলরেডি লাইফ হিসেবে। সো এটাকে ইউজ করার জন্যে কোনো অজুহাতের প্রয়োজন নাই। যে অবস্থায় আপনি আছেন না কেন, সেই অবস্থাতেই ভাগ্য পরিবর্তন সম্ভব। এনি কাইন্ড অফ এনিথিং, যে অবস্থায় আছেন না কেন, জীবন যদি আপনার মধ্যে থেকে থাকে, বোধ যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি যদি লাইফটা বোঝেন, আপনি যদি ভালো মন্দ বোঝেন, তাহলে আপনার ওই অবস্থা থেকেই আপনার জীবনে পরিবর্তন আনা সম্ভব। এনি কাইন্ড অফ, দুই হাত নেই, দু পা নেই, পৃথিবীতে এরকম অসংখ্য উদাহরণ আছে তারা যুগান্তকারী পরিবর্তন এনেছেন, শুধুমাত্র নিজের জীবনে না, পুরো পৃথিবীতে পরিবর্তন এনেছেন, এরকম উদাহরণ আছে। এবং এই মানুষটি যার কোনো অক্ষর জ্ঞান নেই, যিনি নিজের নাম সই করতে পারেন না, তিনি আজকে কোথায় আছে যেটা জানলে আমি বিশ্বাস করি, আমি কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাকে অনেক মানুষ চেনেন, আপনাদের ভিতরে আছেন যারা হয়তো আমার চাইতেও অনেক অনেক বেশি পপুলার, অনেক অনেক বেশি অ্যাডভান্স, সামহাও আমার কাছে মনে হয় যে এই মানুষের কাছে থেকেও আমি এই জায়গাটায় অনেক বেশি পিছিয়ে আছি। এবং আমি শুধু না, এবং অনেকেই আজকে মানে এই গল্পটা শোনার পরে রিয়েলাইজ করবেন যে না, এরকম বকলম একজন মানুষ, যিনি অক্ষর জ্ঞানহীন একজন মানুষ, এরকম ছোটবেলায় দু মুঠো ভাতের জন্য যুদ্ধ করা একটা মানুষ আজকে যে জায়গাটায় আছে, বাংলাদেশে অনেক পিএইচডি করেও, অনেক বড় বড় জায়গা থেকেও, অনেক ব্লেসড চাইল্ড যদি বলি, একদম অনেক আশীর্বাদ পুষ্ট শিশু হয়ে পৃথিবীতে আসার পরেও, এরকম শত শত হাজার হাজার উদাহরণ পাওয়া যাবে যে ওনার জায়গাতে নাই, শত শত হাজার হাজার। তাহলে বুঝতে পারেন যে ওনার অবস্থানটা কি। ছোট্ট একটা বিরতির পর প্রিয় শ্রোতা ফিরে আসছি, আশা করছি আমার সাথেই থাকবেন।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমাদের এই অনুষ্ঠানটি, পুরো অনুষ্ঠানটি অডিও ফর্মেটে ইউটিউবে আপলোড করা হয়েছে, আপনি চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের ইউটিউবের ঠিকানা ঢাকা FM 90.4 নামে সার্চ দিলেই আপনি ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। আর এছাড়া আপনি যদি এই অনুষ্ঠানটির ভিডিও দেখতে চান, তাহলে চলে আসবেন আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটি আছে, www.youtube.com/rjkebriafm। এই চ্যানেলে আসলে আপনি কিবরিয়া আরজে নামে চ্যানেলটি পাবেন, ওখানে আপনি ভিডিওটি দেখতে পাবেন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখবেন। আমাদের এই অনুষ্ঠানে আসতে চাইলে ফোন করবেন আমাদেরকে, আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904।
পরে যখন ওই গাড়িতে বড় গাড়িটা কাজকাম কম পরে আমি আবার নিজেই চালাই মাঝে মাঝে, এর ভিতরে একটা কাজ ঢুকছে আবার ফ্যাক্টরিতে, ডিজাইন গার্মেন্টস এর কাজ,
ডিজাইন গার্মেন্টস। আচ্ছা
জি, ওদের গার্মেন্টস অনেক কড়াই, কিন্তু হেড অফিস ছিল আপনার কারণ বাজারে।
আচ্ছা,
তো এই কাজটা অনেক বিশাল অর্ডার ছিল, এই কাজটা করে আমি 40 লাখ টাকা লাভ করি।
কি কাজ ছিল এটা?
এটা বেল্টের কাজ।
বেল্টের কাজ?
জি।
আচ্ছা,
এক কাজে 40 লাখ টাকা আমার ব্যবসায়। তো এই টাকাটা দিয়ে আমি আবার আরেকটা গাড়ি করি।
আচ্ছা,
আরেকটা গাড়ি কিনি, আর পাকনারের টাকা তো পাকনার 20 লাখ লয়ে গেছে, এটার ভিতরে আমি আরো অন্য অন্য কাজকাম যেগুলো করা হয়েছে আমি আরো একটা গাড়ি কিনি। গাড়ি কেনার পরে এভাবে চলতে আসছে মোটামুটি। এক সময় যাইয়া আমি বাড়িতে কতটুকু জমি রাইখা দিই আমার মায়ের
গ্রামের বাড়িতে।
হ্যাঁ
আচ্ছা,
তো জমি রাইখা দেওয়ার পরে আমি আবার ঢাকায় আবার আগের মতন ব্যবসা শুরু করলাম। তো এক সময় আবার ব্যবসা খারাপ অবস্থানে আবার চলে গেল। তো খারাপ অবস্থানে যাওয়ার পরে প্রায় 3 মাসের মতন কাজ আসছিল না। 3 মাস কাজ না থাকলে এত লরকার এগুলো বসে বসে বেতন দিচ্ছি, তখন আবার একটু টাকা পয়সার হিমশিম খেয়ে গেলাম। তারপরে আবার ধুমধার একটা কাজকাম চললো, কাজকাম হইলো। কাজকাম হওয়ার পরে আবার আমি আর একটা গাড়ি কিনি।
আচ্ছা,
তো এইভাবে চলতে আসছে। তারপরে দেখলাম যে আমার ওই যে পাকনার যে আসছিল তার যে ছেলেটা, ওই কাজকাম মোটামুটি শিখে গেছে। শিখে যাওয়ার পরে আর তো আমি শিখানোর লেগে আনছি, ওই আমার লাগে কেমন জানি খারাপ ব্যবহার করতে আসছে, অতিরিক্ত খারাপ ব্যবহার করে। আমারে কোনোদিন আপনি ছাড়া কথা কয় নাই, এখনো কয় না, এখনো আমার ওস্তাদ কইয়া ডাকে, কিন্তু ওর বাপের কাছে উল্টা পাল্টা মানে বিচার দেয় আমার নামে। একটা মেয়ের লাগে, একটা মেয়ের লাগে বিচার দেয়। এখন ও যে তো আমার কাছে কাজ শিখতে আসছে, আমার যে তো পার্টনার, ওর তো ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে নাকি। পরে আমি ওকে বললাম যে মেয়েটা তেমন সুবিধা না, এরে আমার ফ্যাক্টরিতে আসতে দিও না। মেয়েটা আমার ওইখানে আবার কোনটায় কাজ করতো মাঝে মাঝে। তখন আমি বললাম যে তুমি ওই মেয়েটার এখানে আসতে দিও না, মেয়েটা অনেক খারাপ, আর ওরে ভালো লাগতো না, আর মেয়েটা আসলে আমাদের সংসারের ভিতরে কিছু অশান্তি হয়। ওই গেলে অফিসে ওই মেয়েটা, ওই মেয়েটা অফিসে গেলে আমাদের সংসারে কিছু অশান্তি হয়, মানে ওর লইয়া অনেক ঝগড়া কেস কিছু আমাদের ভিতরে হয়। তো আমি তো ওই মেয়ের সাথে কোনো সময় কোনো খারাপ আচরণ খারাপ কিছু বলিনি, আর ওর আচরণটা মেয়েটার আচরণটা অনেক খারাপ। পরে আমি মেয়েটারে অনেকেরা বললাম যে ওই মেয়েটা তো আমাদের ফ্যাক্টরিতে না আসছে, তো আসতে না করি। তারপরও যখন বলছি বলার পর হয়তো আর আনতে পারে না, কিন্তু ওই আমার উপর অনেক মানে জি তরফার, ওই কেন মানে আমি কি লিগর আইতে না করছি, কেন আইতে পারবো না ওই জি। এখন ও তো মেয়ে মানুষ, সরকারের থেকে ও যেটা পায় সেটা তো আর আমি দিতে পারি না, এই কারণে আমি আর আইতে না করি। আর ওই লওয়ার পক্ষে একটা পুরুষ মানুষ যদি একটা মেয়ে মানুষের কাছে যদি কিছু পায়, তখন কি আর আমার ভালো লাগে, লাগবে না। তখন ও অনেকে যাইয়া এই আমার ওয়াইফের যাইয়া বলতো যে ভাবি আপনি একটু কন হেজাতে যায়, কিন্তু ও যাইয়া এই কইতো আমার লেগে, আবার ও যাইয়া এই মানে আপনার ভাবিরে পিন মারতো, আমার ওয়াইফের পিন মারতো যে জসিম ভাই এরকম ওরকম। আসলে আমি এরকম কোনো কিছুই করিনি, যে আমি যারা কাজ শিখাইতে আসছি, আমি যারা সবকিছু করতে আসছি, আমার ছোট ভাই বলিয়া সবখানে আমি ই করতে আসছি, আর ওই আমার লাগে এরকম ব্যবহার করে না, আমি আমার লাগে ব্যবসা করবো না, ব্যবসা করবো না। আমি তখন মামার ঘরে কইলাম কি যে মামা আমারে কিছু টাকা দেন, মানে আমি ব্যবসাটা তো আলাদা করবো, আমার সম্পূর্ণ টাকা তো আমি গাড়ির পিছু ওদিকে দিকে খাড়াই দিচ্ছি, আমার কাছে কোনো ক্যাশ নাই, যা আমারে কিছু টাকা দেন, দুই মামায় 2 লাখ টাকা দেন, যা আপনার টাকাটা আমি পরে দিয়ে দেবো। পরে মামারা টাকা দিল, কিন্তু টাকা দিছে কিন্তু তারা আমার সাথে চলে আসলো, কিন্তু এক সময় আমি তারপরে কইছিলাম যে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তারা আমার কইতেছে আমি কিছু তোরা ফেরত দেওয়ার লেগে দিছি, আমি তো তোর লাগে পাকনার হওয়ার লেগে দিচ্ছি। তখন আমি কইলাম যে এই টাকাটা আপনার দেওয়ার আগে আমারে কইতেন, যেহেতু আমি পাকনা ছাইড়াই দিলাম, আমার যদি আমি পাকনার এই যাই তোর আমার যাই লাভ কি, না আমি তো এইভাবে পাকনারে করবো না। তখন আমার মামাই কইলো জোর দে কর দেখ, আমি কই না আমি এইভাবে করবো না, আমি এইভাবে পাকনার আমি কাজ করবো না, জোর দে কর দেখ করলে তো আমার আগের পাকনারে তো ভালো ছিল, হ্যাঁ আমি 50% পাইতাম, তখন আমি 3 জন তার মানে অর্ধেক অর্ধেক আমি 30% পাবো, আমি দরকার নেই আমি এটা করবো না, মামারে কইলাম। পরে মামারা মামা করে আমি কর, পরে মামারা কইলো তাহলে কেমনি কি ক, পরে আমি কইলাম যে দেখেন আমি ছোটবেলায় আপনারা আমারে ফেলাই দিচ্ছেন, আপনারা দুই মামা বিয়া করছেন, বিয়া করে ঠিকই আমারে ফেলাই দিচ্ছেন, আমার খবর হল নাই ভাগনা কি করে কই কি করতেছে কি খাইতেছে, রিক্সা চালাইতেছে আমি রিক্সা চালাইতে পারি না। তারপরে কইলাম আপনারা আমারে ফেলাই দিচ্ছেন, আমি জসিম আপনাকে ফেলাই নাই, আমি কইলাম আপনার টাইনা নিয়ে আসলাম যে আপনার কিছু একটা করে দেওয়ার লাগিয়া, কিন্তু আপনারা তো আইসে ভাগ শুরু করিয়া দিচ্ছেন, আপনারা তো কিছু জানেন না কাজকাম, আপনারা কোনো কাজকাম শেখেন নাই, কোনো কিছু জানেন না, ছোট মামা আপনার এখনো জালমুড়ি বিক্রি করেন আপনারা লয়ে আইলাম, বড় মামা চাকরি করেন আপনারা লয়ে আইলাম, এখন একটা মালিক বানাই দিলাম যেখানে আপনারা আমার উৎসাহ দিবেন, আমি বেশি বেশি কাজ আনবো, আপনারা দুই মামা ভাগ মিললে আমরা 3 মামা ভাগ নিয়ে সুন্দর মতো কাজকাম করবো, সেইখানে আপনার ভাগ বসাই দিচ্ছেন ঠিক আছে আমি আপনার ভাগ হয়ে দেবো। তখন যাইয়া তাগোর আমি 3% ভাগ দিলাম। তো 3% ভাগ দিলাম, এভাবে চলতে আসছে আজকে প্রায় 2 বছর ধরে চলতে আসছে। এই 2 বছরের ভিতরে আল্লাহর রহমতে ওই পাত্রের সাথে 5 বছরে যে টাকা না কামাইছি, এই 2 বছরে তার দ্বিগুণ টাকা কামাই ফেলাইছি। মামা ঘুরে আইনে মামার একটা বাড়ি করে দিচ্ছি, আমার মায়ের আমি 5 কাঠা জমি কিনে দিচ্ছি, এখন বাড়ি করে দেবো। আমি গত সপ্তাহ আগের সপ্তাহে আমি একটা জায়গা দলিল করছি উত্তরাতে 2 কাঠা। তো এইভাবে আমার চলতে আসছে, এভাবে আমি মানে আগাইতে আসছি।
2.25 কাঠা আপনি জায়গা দলিল করেছেন, 2.25 কাঠা জায়গার দাম কত ছিল?
15 লাখ টাকা কাঠা।
ওকে, আপনার ফ্যাক্টরি কি বেল্টার ফ্যাক্টরি এখনো আছে?
হ্যাঁ, এখন বর্তমানে 70টা মেশিন প্লাস জেনারেটর আছে, প্লাস সিসি ক্যামেরা আছে। মানে একটা ফ্যাক্টরিতে যা দরকার, একটা গার্মেন্টসে যা দরকার, আমার সব কিছুই আছে। এবং ঢাকা সিটির ভিতরে, ওয়াল বাংলাদেশের ভিতরে, এবং চায়নার ভিতরে, এবং চীনের ভিতরে, জর্ডানের ভিতরে, ইন্ডিয়ান ভিতরে, আমার উপরে আজ পর্যন্ত কেউ তৈরি হয় নাই এত ক্রিটিক্যাল কাজ করার ভিতরে।
মানে আপনি এত ক্রিটিক্যাল কাজ
চ্যালেঞ্জ করে কাজ করি, আমি চায়নার সাথে চ্যালেঞ্জ করে কাজ করি, যে এমন কোন মায়ের পুত নাই যে আমার উপরে উঠতে পারবে, এতটুকু বিশ্বাস আর এতটুকু চ্যালেঞ্জ করে আমি কাজ করি।
বেল্ট মানে কি, আমরা যে বেল্ট গুলো পরি এগুলাই?
হ্যাঁ, কোমরের বেল্ট, তারপরে সাসপেন্ডার,
এই দুটো জিনিসেরই কাজ করেন শুধু?
হ্যাঁ, এই দুটো জিনিসের কাজ করি, এবং প্যান্টের ভিতরে আপনার কাজ করি, প্যান্টের আমরা আইলেট লাগাই, এগুলো আইলেট 3 ফিট, এগুলো কাজ করি প্যান্টের।
70টা মেশিন মানে এখানে কি ধরনের মেশিন আছে আর কত?
এখানে গার্মেন্টস এর ধরনের মেশিন, সেই মেশিন।
আচ্ছা, পুরো ফ্যাক্টরিটাই আপনার?
জি।
কতজন লোক কাজ করে আপনার ফ্যাক্টরিতে সবকিছু মিলা?
এখন যখন কাজের চাপ বেশি থাকে তখন দেখা গেছে আপনার 100 পার হয়ে যায়, মাঝে মাঝে কন্ট্রাক্টর লোক আনি। আর এমন নিয়মিত আমার বেতনে 50-60 জন চলে।
50-60 নিয়মিত। কত টাকা বেতন দিতে হয় প্রতি মাসে আপনাকে?
এটা ঠিক না, এটা ওভার টাইমের উপর নির্ভর করে যায়।
তারপরও আপনার আনুমানিক একটা,
এমনি তো বেতন আছে হলো আপনার সর্বনিম্ন বেতন আছে আমার এখানে 9000 টাকা অফ আওয়ার।
আচ্ছা,
আর নিচে হলো 5000 টাকা, এভারেজ স্যার আপনার দেখা গেছে 5-6 লাখ এরকম আইসা পড়ে।
5-6 লাখ আপনাকে প্রতি মাসে বেতন দিতে হয়?
হ্যাঁ,
মানে কর্মী বেতন,
মানে ওয়ার্কার বেতন।
ওয়ার্কার বেতন,
জি।
যেই ছেলে একসময় কচুল্লতি বিক্রি করে 2 বেলা ভাত পেত না, সে প্রতি মাসে 5-6 লাখ টাকা বেতন দেয় ওয়ার্কারে। বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি, এদের আপনাদের একমাত্র দেখা উচিত, এবং এদের পোশাক আশাক দেখে মনে হবে না যে এরা এত টাকার মালিক। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলতে চাই আপনাকে, এটা এইটা কেন, মানে আপনার 4টা গাড়ি রোডে চলে, 4টা বাস, তাই না? এই 4টা বাস কোন রোডে চলে?
আমার একটা 2টা চলে পঞ্চগড়, আর 2টা রংপুর, একটা বরিশাল।
একটা বরিশাল, কি নাম এটা? জান্নাতি,
জান্নাতি পরিবহন।
জান্নাতি পরিবহন, কত সিটের গাড়ি এগুলো? একটা
আমার হলো 45 সিটের গাড়ি।
45 সিটের লোকাল বাস আমরা যেটাকে বলি, মানে ওই ইয়া না তো, মানে আচ্ছা ঠিক আছে, যেটাই হোক না কেন, আপনার
চেয়ার, চেয়ার গাড়ি,
চেয়ার কোচ। 4টা গাড়ি, 1টা গার্মেন্টস এর মালিক আপনি, আর কি কি আছে আপনার?
একটা প্রাইভেট,
একটা প্রাইভেট কার আছে। আপনাদেরকে দেখে মনে হয় না যে
আমার চলাফেরা ওইরকম? আমি ছোট থাকতে যখন জালমুড়ি বিক্রি করছি তখন যেভাবে আসছি আমি এখন ওইভাবে আসছি, আর বাকি জীবনটাও যদি আমি আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাই দেয়, 1,000 কোটি টাকার মালিক বানায়, আমি এইভাবেই থাকবো, আমি কোনোদিন পাল্টাবো না।
আপনি যদি আমাদের যারা এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে যদি একটু উৎসাহ দেওয়ার জন্য আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনার বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি জানি অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সর্বসাকুল্যে আপনি এখন কত টাকার মালিক?
সর্বনিম্ন এখন পাকনার ফুটকার বাদ দিয়া আমি এখন নিজের যেটা প্রায় 2 কোটি।
2 কোটি টাকার আপনার ক্যাশ, মানে সবকিছু মিলায়া 2 কোটি টাকা ক্যাশ। এবং শুরু করেছিলেন কত সালে? 2009 সালে।
2009 সালে,
9 সালে, আর আজকে হচ্ছে 2018, মানে 9 বছরে আপনার এতটা উন্নতি, এবং আপনি প্রায় 70-80 জন লোকের নিয়মিত কাজের ব্যবস্থা, পরিবার 70-80টা পরিবার আপনার উপর নির্ভরশীল। দিস ইজ আ স্টোরি প্রিয় শ্রোতা, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং স্টোরি, কি বলবো, মানে নাথিং টু সে। আমার ফ্যাক্টরিটা কোথায়?
আমার ফ্যাক্টরি উত্তর আবদুল্লাহপুর, আটিপাড়া।
আটিপাড়াতে আপনি ওখানেই থাকেন?
হ্যাঁ, আমি আটিপাড়াই থাকি।
পরিকল্পনা শুনি একটু, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে কথা।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি আরো আগাইতে চাই, আর যারা গরিব দুঃখী, যারা অনেকে কাজ পায় না, ঠিক মতন খাইতে পারে না, আমি তাদের জন্য কিছু একটা করতে চাই, যারা ওরা যে ধরনের লোকগুলো খাইতে পারে না, ওদের জন্য আমি কিছু একটা করতে চাই, ওরা যাতে আইসা আমার এখানে কাজ করতে পারে এবং 3 বেলা ঠিক মতন খাইতে পারে, এটার জন্য আমি কিছু একটা করতে চাই।
আচ্ছা, এই যে এত কিছু করলেন, মানে এটা তো আসলে এত সহজ গল্প না, জীবনে তো কম কষ্ট করেন নাই, তাই না? অনেকেই শর্টকাটে বড় লোক হইতে চায়, কি বলবেন? কোন রাস্তা আছে
শর্টকাটে বড় লোক হইলে তো আর হ্যাঁ শর্টকাটে হইতে পারবে যা গো দুই নম্বরে টাকা আছে যারা হারাম সুগার খায় তাদের লাগে হবে কিন্তু আমি তো হারাম সুগার খাইনি আমি তো চার মেশিন থেকে আমরা দুইজনে শুরু করছি ওইখান থেকে এই পর্যন্ত আসছে তিলে 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 গইলে
আপনার স্ত্রীও কি কাজ করে আপনার সঙ্গে
হ্যাঁ আমার সাথে এখন করে না এখন বাসা থাকে কিন্তু আগে নিয়মিত কাজ করত প্রায় আট বছরে কাজ করছে
আচ্ছা এই লেদার এই বেল্ট তৈরি কাজ
জি
ওকে এই বেল্টার মধ্যে আপনারা কি পান মানে একদম এই র ম্যাটেরিয়ালটাই কি পান মানে চামড়াটা আসে আপনাদের কাছে নাকি র্যাক্সিনটা আসে কি মানে পুরো জিনিসটাই কি আপনারা
বেল্টের এই বেল্টটা আপনি আমাকে টাকা দিবেন আপনাকে আমি বেল্ট বানাই দিব
আচ্ছা
তারপর কি ধরনের বেল্ট চান
যত রকমের চামড়া হোক র্যাক্সিনের সব ধরনের
বেল এবং সাসপেন্ডার ওই যে মানবাধিকারের চেয়ারম্যান গলার উপর দিয়ে যেটা পরে
আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই যে প্যান্ট ঠিক রাখার জন্য উপর দিয়ে যেটা পরে হ্যাঁ
এটাকে বলা হলো সাসপেন্ডার
আচ্ছা
ঠিক আছে এটা আর ওই যে একটা মেশিন কেনার লাগে যে টাকা নিছিলাম এটা আমি ওইখানে কইতে ভুলে গেছি এই টাকাটা হলো আপনার নিছিলাম নেয়ার পরে উনি মানে জিজ্ঞাসা করছিল যে তুমি কি মেশিন কিনছো মেশিনটা একটু দেখি পরে আমি এটা নাম রাখছিলাম ব্রেন্টের মেশিন মাত্র একশো টাকা দিয়ে বানাইছিলাম
ওকে কখনো মনে হয় না আল্লাহ আপনাকে এতদূর নিয়ে আসছে আপনি সৎ ছিলেন আবার যদি সে আগের জায়গায় চলে যান ভয় লাগে না কখনো
সব আল্লাহর ইচ্ছা
তারপর মানুষ কিন্তু যত বড় হয় তত ভয়টাও কিন্তু বড় হয়
না আমি ভয় পাই না আমি কখনো আজ পর্যন্ত আমার ফ্যাক্টরি লইয়া আমার অর্কার লইয়া আমার নিজেকে নিয়ে আমার বাপ মা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি কোনো আমি কোনো টেনশন করি না কারণ আল্লাহ যদি না দেখে তাহলে আমার দেখার মতন আর কেউ নাই
আপনার এই ফ্যাক্টরিতে আপনি কি আমাদের এই অনুষ্ঠানটা খবর পেলেন কিভাবে কেন মনে হলো যে গল্পটা
আমি আপনার এই অনুষ্ঠানটা বেশি দিন হয় নাই আমি মানে আমার একটা এই যে একটা মোবাইল এই মোবাইলটা আমাকে দিচ্ছে আমার এক পার্টি
আচ্ছা
আমার পার্টি গিফট করছে 83,000 টাকা মোবাইলটা
হ্যাঁ দেখতে পাচ্ছি আমি হ্যাঁ
তো এই মোবাইলটা নেওয়ার পরে আমি আপনার এই হঠাৎ করে দেখি যে আপনার এই ইড়া যে আমি মনে করছি প্রথমে দেখে ছবি কিন্তু মনে করছি ছবি আপনার ছবিটা প্রথম দেখলাম আর যে কিপড়িয়া দেখার পর আমি তো এগুলো জীবনে কোনো দিন শুনি নাই পরে আমি ছবি মনে করি ইউটিউবে আমি পরে ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি যে গল্প তো গল্পটা যখন আপনার ভয়েসটা পাইলাম পাওয়ার পর একটা গল্পের দিকে যখন চলে যেতেছেন তখন আমি গল্পটা শুনলাম শোনার পরে গল্পটা শুনছি শোনার পরে এখন দেখি মানে ভালোই লাগতে আসছে তারপরে দেখি যে আপনি নাম্বার দিতে আসছেন আপনি আসতে বলতে আসছেন আপনি আর যে কিপড়িয়া আপনার মোবাইল নাম্বার আপনি কিভাবে আসতে হবে সবকিছু আপনি ইউটিউবে কিভাবে যাইতে হবে সবকিছু দিতে আসছেন তখন আমি আপনার এই নাম্বারটা আমি মানে এটার উপর এমন ভক্ত হয়ে গেলাম আমি প্রতিদিন যাইতে 4টা পর্যন্ত আপনার এই গল্পগুলো শুনি প্রতিদিন প্রতিদিন শুনি এখনো শুনি এবং আজকেও রাইতে 4টা পর্যন্ত আমি গল্প শুনছি
আচ্ছা
আমি 4টা পর্যন্ত গল্প শুনি এখন আপনি বলতে পারেন তাহলে আপনার অফিসে কখন যান আমি 4টা পর্যন্ত গল্প শুনি 11টা বাজে ঘুমের থেকে উঠে 12টা বাজে আমি অফিসে যাই
আচ্ছা মানে এটা আপনার রাতের বেলার অভ্যাস এখন
এটা আমার রাতে প্রতিদিনের অভ্যাস আজকে প্রায় 2.5 মাস ধরে এরকম চলতে আসছে
ওকে তারপরে মনে হলো যে আপনার এই গল্পটা বলার জন্য আপনি স্টুডিও
তারপরে আমি আপনার এই নাম্বারটা নিয়ে পরে আপনার ফোন দিলাম ফোন দেওয়ার পরে আপনি মানে কি একটা ভয়েস ছাড়লেন ভয়েস ছাড়ার পরে টুন করে গেলো পরে আমি কথা বলতে আসছি কিন্তু আপনি তো কথা বলেন
না রেকর্ড হয় এখানে
রেকর্ড তখন আমি বললাম যে এটা মনে হয় রেকর্ড হইতে আছে পরে আমার ম্যাডাম আমি বললাম এটা মনে হয় রেকর্ড হইতে আছে পরে মনে হয় আমার যোগাযোগ করবো
আচ্ছা
গত শুক্রবার দিন আমি পরে কল দিচ্ছি পরে গতকালকে আমাকে সন্ধ্যার দিক দিয়ে পরে ফোন দেওয়া হয়েছে তখন আমি বললাম যে ঠিক আমি সময় দিতে পারবো তো নিজের ফ্যাক্টরি আমি তো চাকরি করি না যে আমি সময় দিতে পারবো না আমি যে কোনো সময় ইজি টাইম
আপনি আপনার সময় সেভ করে আপনি আমাদের এখানে এসেছেন প্রিয় শ্রোতা আমরা শেষ বেলাতে শুনবো আয়েশার কথা এবং তার যে কন্যা জান্নাতি হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যারা এতক্ষণ ধরে শুনলেন এস আ পিসফুল স্টোরি আমরা বিশ্বাস করি বাংলাদেশটার যে পরিবর্তন হচ্ছে এরকম কিছু অনেস্ট মানুষের কারণেই আমরা একটা স্বপ্ন দেখতে চাই আমরা একটা আশা নিয়ে এগোতে চাই এবং একটা কথা ঠিক যে আপনি যতটা অনেস্ট থাকবেন যতটা বেশি নিজেকে শক্তিশালী মনে করবেন সৃষ্টিকর্তা আপনার পাশে ঠিক ওই পরিমাণ শক্তি নিয়ে দাঁড়াবে এবং কখনো কখনো তার থেকে অনেক বেশি তো হাল না ছাড়া মানুষ
এইসব মানুষরাই আসলে স্বপ্ন দেখান আমাদেরকে, এইসব মানুষরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এবং আমরা বিশ্বাস করি যে এইসব মানুষের হাত ধরেই একদিন সোনার বাংলাদেশের যে স্বপ্নটা আমাদের, সেটা নিশ্চয়ই আমাদের পূরণ হবে। শুনছেন জীবন গল্প, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কে প্রিয়া আপনার সাথে রয়েছি। এবং আজকের এই জীবন গল্পে আমার শুধু কিছুই বলার নেই, কারণ আমি যখন প্রথমেই শুনেছিলাম সাফওয়ানের কাছ থেকে যে ভাইয়া এরকম একটা স্টোরি আছে প্রচার করতে চাই, আমি বলছি যে ইউ আর মোস্ট ওয়েলকাম, কজ দিস ইজ মোস্ট ইন্সপিরেশনাল স্টোরি। আপনারা দেখবেন আমাদের এই যুগে, মানে টু বি অনেস্ট, তাদেরকেই রিমার্ক করা হয়, তাদেরকেই আমাদের সামনে মডেল হিসেবে দাঁড় করানো হয় যারা জিরো থেকে হিরো হন। এবং জিরো থেকে হিরো হওয়া অসংখ্য অসংখ্য মানুষ যাদেরকে হয়তোবা সেই অর্থে লাইন লাইটে আনার সুযোগ হয় না। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন কিছু প্রান্তিক পর্যায়ের মানুষকে আপনাদের সামনে আনার চেষ্টা করেছি বা ফোকাস করেছি, দ্যাটস অ্যাবসলুটলি অ্যামেজিং। ওটা একটা শান্তির জায়গা, শান্তির জায়গা এই কারণে, কারণ এই মানুষগুলো কোনোদিন হয়তো মিডিয়াতে এসেভাবে কথা বলতে পারতো না, কোনোদিন না, বিকজ সেই স্কোপটাই নাই। হ্যাঁ, তো ঘন্টার পর ঘন্টা তাদের নিজের জীবন গল্প বলছে, তাদের মতাদর্শগুলো বলছে, এবং সেই জীবন গল্প আরও দশজন মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে, দশজন আমি বলবো লক্ষ লক্ষ মানুষের, এবং তারা তাদের মধ্য দিয়ে নিজেদেরকে আবিষ্কার করার চেষ্টা করছে, এবং এই জীবন গল্পগুলো কখনো কখনো তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে। ইটস অ্যামেজিং প্ল্যাটফর্ম, কখনো প্ল্যান করেও আসলে করিনি, হয়ে গেছে। এবং এটা করতে করতে যে বছরের পর বছর সময় পার হয়ে যাবে সেটা কখনো চিন্তা করিনি। আমার খুব ভাবতে অবাক লাগে যে এই জীবন গল্পগুলো আমার জীবনেও অনেকখানি পরিবর্তন এনেছে। তো আজকের এই জীবন গল্পটা যখন প্রচার হচ্ছিল, আমি অফ টাইমে বলছিলাম যে আমাদের যিনি জসীম আছেন তাকে বলছিলাম, আমি কিন্তু আপনাকে বলেছি একটু আগে যে আমাকে বিজনেস শেখাতে হবে, রাইট? এবং উনি খুব ওপেনলি বলেছে, ঠিক আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি যে কোনো সময় চলে আসতে পারেন। তো আমরা বিশ্বাস করি যে এইরকম জসীমরা আমাদেরকে স্বপ্ন দেখান, এবং জসীমের কাছে আপনারা যদি যান কাজের জন্য কখনো, তো কখনো পিছপা হবেন না। আপনার ফ্যাক্টরির ঠিকানাটা যদি বলেন আপনি, আপনাকে অনেক মানুষই হয়তো এই অনুষ্ঠান শোনার পরে দেখতে যাবে।
ফ্যাক্টরির ঠিকানা আমি আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর নামবে, ওখানে সিএনজি খন্দকার পাম্প আছে, তার দক্ষিণ পাশ দিয়ে একটা রোড ঢুকছে পূর্ব দিকে, রেল লাইন পার হইয়া আটিপাড়া কাঁচা বাজার মোড় মিষ্টি দোকানের সামনে নাম গিয়া 200-300 গজ সামনে গেলে আর ডান পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এ আমার ফ্যাক্টরি নিচতলায়।
আচ্ছা, ফ্যাক্টরির নাম?
ফ্যাক্টরির নাম হলো জান্নাতি মায়ের দোয়া।
আচ্ছা, আপনার কাছে একটু আসি আয়েশা, সেটা হচ্ছে উনি যা বললেন, আপনি বলছিলেন মাঝখানে যখন বিরতি নিচ্ছিলাম যে অনেক কথাই বলা হলো না, সেটাই হয়তো স্বাভাবিক, কারণ এত বড় জীবন গল্প আসলে এত অল্প সময় আসে না। মানুষ হিসেবে তিনি কেমন, এক কথায় বললে হবে না, একটু যদি খুলে বলেন যে আপনি তো জেনে শুনেই তাকে বিয়ে করেছিলেন, একটা বিবাহিত মানুষ, আরেকজনের সংসার ছিল, তারপরে তো সন্দেহ আসাটাই স্বাভাবিক যে এই মানুষের সাথে আসলেও সংসার হবে কিনা। দেখতে পাচ্ছি ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে, হ্যাঁ, এবং দেখতে মার্শাল অনেক সুন্দর, মায়ের সাথে চেহারার মিল কিন্তু অনেক বেশি, রাইট? হ্যাঁ, তো কি বলার আছে ওনাকে নিয়ে, কি বলবেন, কেমন সংসার জীবনে উনি কেমন মানুষ?
ভালো, এখন তো ভালোই চলতে আছে, আগে তো এরকম কাজ কাম মানে করতো, কিন্তু গাড়িতে চাকরি করতো, তো ঠিক মতো উনি তো বললো যে ঠিক মতো চাকরি করতে পারি নাই, কিন্তু অনেক কষ্টে ছিলাম আগে, তারপর মেয়েরও দেশে রেখে আসছিলাম।
আচ্ছা,
ওই কথাটা তো বলা হয়নি,
মানে এত কষ্ট যে মেয়েকে দেশে রাখতে,
দেশে রেখে আসছিলাম ছোটবেলায়, আমার শাশুড়ি পালছিল, তারপরে আমি চাকরি করতাম, তারপরে আবার এই প্রোডাকশনেও কাজ করতাম, উনি বলল না যে ওনার এই বন্ধুর ফ্যাক্টরি আছে ওখানে কাজ করতাম প্রোডাকশনে, তারপরে যখন নিজে ফ্যাক্টরি দেওয়া হলো তখন ও আসে না, তখন আবার ওর দাদির পাগল হয়ে গেছে, দাদির কাছে আর আসেন, তারপরে ও রাখছিলাম ওর দাদির কাছে প্রায় 2 বছরের মতো মনে হয় ছিল, থাকার পরে এই 4 বছর হয়েছে নিয়ে আসছি, নিয়ে আসার পরে স্কুলে ভর্তি করাই দিছি।
আচ্ছা, যাক মাশাআল্লাহ,
এখন ভালোই চলতেছে, ভালোই আছি, স্বামী সন্তান নিয়ে ভালোই আছি এখন।
আচ্ছা, এই গাড়িটা কি প্রাইভেট কার থেকে আপনাদের নিজেদের, মানে নিজেদের বলতে আমরা নিজেরা নিজেদের কাজে ইউজ করেন নাকি?
আরে, আমার প্রাইভেট নিয়ে আমি দেশে গেছি, আমার দেশের মানুষে সবাই অস্থির, যে জসীম একটা বিড়ি চাইয়া খাইতো সেই জসীম এখন প্রাইভেট নিয়ে চলে। আমার শ্বশুর বাড়ির লোক তারাও বলতো, বলে যে জসীম যাকে আমরা বলছি যে 2-4 দিন আইয়া থাকলে যে এত আসে কেন ঘন ঘন, সে এখন 5 বছরের ভিতরে একবার আসে না, সে এখন বাসের মালিক, প্রাইভেট নিয়ে চলে।
আপনার ওই ওই চাচারা কেমন আছে? যে চাচারা অনেক
চাচার অবস্থা খুবই খারাপ অবস্থা, তারা এখন ঠিক মতন একবেলা খাইতে পারে না, তাদেরকে আমি চালাইতেছি মাঝে মাঝে, মাঝে মাঝে আমি দিই।
আমি সবসময় যে কথাটা বলি, শেষ করবো আজকে এই কথাটা বলি, কোনো কিছুই পার্মানেন্ট না পৃথিবীতে, আপনি এখন যে অবস্থায় আছেন সেই অবস্থা পরিবর্তনযোগ্য, এবং পুরো পৃথিবীটা একটা অভিজ্ঞতার ক্ষেত্র, পুরো জীবনটা একটা অভিজ্ঞতার ক্ষেত্র। যারা এখন শুনছেন, যদি আপনি অনেক সুখে থাকেন, কালকে যে আপনি অনেক বেশি কষ্টের মধ্যে যাবেন না এমন কোনো নিশ্চয়তা নেই, এবং একইভাবে যারা অনেক কষ্টে আছেন, কালকে যে আপনি অনেক বেশি আনন্দের মধ্যে থাকবেন না এমন কোনো নিশ্চয়তা নেই। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, একটা কথাই শুধু বলার আছে, সেটা হচ্ছে ট্রাই টু বি অনেস্ট, মানে
আমি বলছি না যে প্রত্যেকটা মানুষ অসম্ভব সব রকমের মানুষ, কিংবা যিনি সমালোচনা করেন তিনি সমালোচনার ঊর্ধ্বে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, প্রত্যেকটা মানুষের জীবনে অন্যায় আছে। আমি এরকম একটা কথা শুনেছিলাম যে এরকম হয়, মানে ধর্মের ক্ষেত্রে বোধহয় এরকম একটা ব্যাপার আছে যে মানুষ ভুল করুক, মানুষ অপরাধ করুক, মানুষ যেটাই করুক না কেন, বারবার সৃষ্টিকর্তার কাছে নত হোক এবং নত হয়ে তার কাছ থেকে ক্ষমা চাক, এটা নাকি আল্লাহ খুব পছন্দ করেন। তো আমরা আজকে যার জীবন গল্পটা এখানে প্রচার করলাম, এই মানুষটার জীবনে একটা ক্লিন শিট আপনি বলতে পারেন, যে একটা মেয়েকে সে সেভ করতে গিয়ে ছোটোখাটো একটা ভুল করেছিল, সেটা তার জীবনে তার কাছে মনে হয় অনেক বড় একটা অপরাধ, ইন এ সেন্স একটা অপরাধী। কিন্তু এর বাইরে যদি আপনি দেখেন তাহলে এটা একটা ক্লিন শিট, এবং এই ক্লিন শিটে সে তার জীবনে পরিশ্রম ছাড়া আর কিছুই নেই, শুধু পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম। পরিশ্রম করেছে, সৎ থেকেছে, এবং এই পরিশ্রম কখনো কখনো তাকে এত কঠিন অবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আপনি দুইটা জিনিস একটু চিন্তা করুন, এক সপ্তাহ একটা মানুষ দানা পায়নি, শুধু গাড়ির দিকে তাকিয়ে আছে একটা কাজের জন্যে, এবং যখন তার গাড়িটা নষ্ট এক সপ্তাহ শুধু পানি খেয়ে আছে, এইটা একটা। আরেকটার দিকে তাকান, 31 দিনে মাস 31 দিন, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করেছে, 6 মাসের একটা বাচ্চাকে ফ্লোরে শুয়ে রেখে, এবং 31 দিন পরে তার বন্ধু জসিম, তার নামে নাম, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কোনো পয়সা দেয়নি। এই মানুষটা আজকে কোটিপতি, এই মানুষটা আজকে 4-4টা বাস, এই মানুষটা আজকে একটা প্রাইভেট কারের মালিক, এই মানুষটা ঢাকা শহরের জমির মালিক, এই মানুষটা অনেকগুলো মানুষকে চালায়, এবং এই মানুষটার ফ্যাক্টরিতে প্রায় 70 জন মানুষ নিয়মিত কাজ করে, এই মানুষটা প্রতি মাসে 5-7 লাখ টাকা স্যালারি দেয়। এটা সম্ভব নিষ্ঠার কারণে, এবং আমি আজকে এমন কাউকে নিয়ে এসে এখানে রোল মডেল হিসেবে দাঁড় করাইনি যেটা সম্ভব না। আমি বলিনি KFC-র মালিক যিনি, KFC-তে অনেকেই খেয়েছেন, আমি বিশ্বাস করি KFC চিনবেন অনেকেই, অনেক প্রান্তিক পর্যায়ের শ্রোতা আছেন যারা হয়তো বা চিনেন না, কেনটাকি ফ্রাইড চিকেন যেটাকে বলা হয় আমেরিকায়, 90 বছর পর্যন্ত তার জীবনে কোনো সফলতাই ছিল না, 90 বছরে এসে সে এমন কিছু একটা আবিষ্কার করলো যে পুরা দুনিয়াতে এখন সেটার চেন শপ, কোটি কোটি, সে $1 billion-এর মালিক। হ্যাঁ, এবং আমি তাকে আপনাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড় করাইনি, কিংবা আমি যদি আরও বড় বড় মানুষের নাম বলি যাদেরকে পৃথিবী জুড়ে চেনে তাদেরকে উদাহরণ হিসেবে দাঁড় করাইনি, আমি এই জসিমকে আপনার জীবনে উদাহরণ হিসেবে দাঁড় করাতে চাই, যাতে করে আপনি মানতে পারেন, যাতে করে আপনি বিশ্বাস করতে পারেন যে না, এরকম জসিম আপনার দ্বারাও হওয়া সম্ভব। এবং আমি আসলে সেই দিনটার প্রত্যাশায় আছি, আমি এরকম গল্প, এরকম কথা এখন হরহামেশাই পাই, ভাইয়া একটা জীবন গল্প না আমার জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে, একটা জীবন গল্প আমার এত ভালো লেগেছে যে আমি এই জায়গাটা থেকে নিজের দুঃখটা ভুলে গেছি, এরকম গল্প আমি পাই, অ্যাবস্ট্রাক্ট অনেক কথা পাই। কিন্তু আমি একটা গল্পের অপেক্ষায় আছি যে এইরকম জসিমকে শুনে, কিংবা আরও অনেক গল্প যেগুলো মোটিভেশনাল ছিল সেগুলো শুনে নিজের জীবনটাকে এরকম সুন্দরভাবে দাঁড় করাতে পেরেছেন, সেও জসিমকে উতরে গেছেন, কিংবা এরকম এই একটা গল্প তার জীবনে এত বেশি উৎসাহ হিসেবে নিয়েছেন যে সে একটা সময় গিয়ে আরও অন্তত 100 জন জসিমের কাজের ব্যবস্থা করতে পেরেছেন, তাহলে আমি মনে করবো ইয়েস, আমি কিছু না কিছু রেডিওতে করতে পেরেছি। সো সেই দিনের প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করলাম, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি দোয়া, আমরা অবশ্যই জসিমের ফ্যামিলির জন্য দোয়া করি, এবং সারা জীবন জসিমকে যেন প্রশংসা করতে পারি, জসিম সেই রকম পরিশ্রম করুক, তার কারখানা সেই রকম উন্নতি হোক। আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, আগামী বুধবার রাত 11টায় আমি আর জি কিবরিয়া আবারও ফিরে আসবো মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।
আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.